র ইন্টারন্যাশনাল প্রকাশনা, গৌরবের রাজা অডিও বুক, গৌরবের রাজা মুভির 15টি পর্ব থেকে নেওয়া। পর্ব এক, সূচনা।
দুনিয়া সৃষ্টি হবার অনেক অনেক আগে একজন রাজা ছিলেন, গৌরবের রাজা। সেই রাজা তোমার আমার কল্পনার চেয়ে বা কারো থেকে বা কোনো কিছুর চেয়ে অনেক উপরে। অনন্ত অসীমতায় তিনি ছিলেন একমাত্র রাজা, এবং তার রাজ্যই একমাত্র রাজ্য, নিখুঁত জ্ঞান, মহব্বত, আনন্দ এবং শান্তির রাজ্য। সেই রাজ্যের কোনো সূর্য বা তারার প্রয়োজন ছিল না, রাজা নিজেই এর আলো ছিলেন। যদিও সেই রাজ্যের আকার ছিল অসীম, তবুও এর বিষয়গুলি সীমাবদ্ধ ছিল। কেউ কেউ বলে যে রাজার কোনো বিষয় ছিল না, নাকি ছিল। এই রাজার প্রথম রহস্য হল তার একক অস্তিত্বে তিনি কখনোই একা ছিলেন না, তাই তিনি তার জীবন অন্যান্য বুদ্ধিমান প্রাণীর সাথে উপভোগ করতে চেয়েছিলেন। তাই এই ভালো এবং জ্ঞানী রাজা দারুণ বুদ্ধিমত্তা সম্পন্ন লক্ষ লক্ষ রুহু নিয়ে বেহেস্তি রাজ্য বানালেন, যাদেরকে বলা হয় ফেরেশতা। তিনি তাদের সকলের নাম জানতেন এবং তিনি চেয়েছিলেন যে তারাও তাকে জানুক। রাজার সাথে এই জীবন ছিল সীমাহীন রোমাঞ্চময়, কিন্তু রাজা ফেরেশতাদের চেয়ে বেশি কিছু চাইলেন। তাই তিনি সময়, স্থান এবং বস্তুর রাজ্য সৃষ্টি করলেন, মনোমুগ্ধ বিশ্বে একটি উজ্জ্বল গ্রহ যা আশ্চর্য প্রাণী সমাজের ঘর হবে, যাদেরকে মানুষ বলা হয়। ফেরেশতা থেকে তারা ভিন্ন, মানুষের পরিবার দুটি সত্তা দিয়ে তৈরি হয়েছে, পুরুষ এবং নারী। ফেরেশতাদের মতোই তাদের সাথেও রাজা তার জীবন উপভোগ করতে চেয়েছেন। তারপর কিছু একটা ঘটল, খুবই ভয়ানক। সেই রাজ্যে বিদ্রোহ দেখা দিল, প্রথমে বেহেশতে, তারপর দুনিয়ায়। একজন বিদ্রোহী ফেরেশতা মানুষকে কৌশলে ফেলে দুনিয়ার রাজ্য কেড়ে নিল, কিন্তু রাজা তাতে আশ্চর্য হননি। রাজার মনের খুব গভীরে উদ্ধারের একটি পরিকল্পনা ছিল, যা খুব বড় এবং রহস্যময়, অসীম আর সুদূরপ্রসারী, যা পূরণ করতে তার হাজার হাজার বছর লাগবে। অনন্তকালীন রাজার কাছে এর বেশি আর কি চাইতে পারো? তিনি চিরকাল জীবিত। রাজা ও তার পরিকল্পনাকে জানতে তোমাকে অবশ্যই তার বই সম্বন্ধে জানতে হবে। 1500 বছরের বেশি সময় ধরে রাজা 40 জন ব্যক্তিকে তার কাহিনী ও তথ্য সংরক্ষণ করার জন্য পছন্দ করেছেন। তাদেরকে নবী বলা হয়। রাজা তাদেরকে তার কালাম দিয়েছেন, যা তারা গুটানো বইয়ে লিখেছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করেছেন। যদিও বেশিরভাগ নবীরা একে অন্যকে চিনতেন না, কিন্তু তাদের লেখা একই ধারাবাহিকতার কাহিনী ও বার্তা প্রদান করে। নবীদের এই লেখাগুলিকে পাক কিতাব বলে ডাকা হয়। কিতাব ছাড়া আমরা শুধুমাত্র ধারণা করতে পারি যে আমরা কোথা থেকে এসেছি, কেন আমরা এখানে এবং আমরা কোথায় যাচ্ছি। তাই সঠিক উত্তরগুলি জানতে আমাদের রাজার কিতাব দরকার। 3500 বছর আগে রাজা একজন নবী, যার নাম মুসা, তাকে লিখতে উৎসাহ দিয়েছিলেন। মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু মাবুদের মুখের প্রতিটি কথাতেই বাঁচে। বর্তমানে রাজার কথাগুলি একটি কিতাবে সংগৃহীত আছে, কিতাবুল মুকাদ্দাস। মুকাদ্দাস অর্থ খাঁটি, অথবা অন্যান্য সবকিছু থেকে আলাদা করা। কিতাবুল অর্থ বই বা বইয়ের সংগ্রহ। কিতাবুল মুকাদ্দাস হল দুনিয়ার সবচেয়ে বিকৃত এবং অনুবাদিত বই। হাজারো প্যাপিরাস এবং চামড়ায় গোটানো বইগুলি দেখায় যে এটি সবচেয়ে সংরক্ষিত প্রাচীন গ্রন্থ। কিতাবের দুটি অংশ আছে। প্রথম অংশ হল পুরাতন নিয়ম, যেখানে রাজা তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। দ্বিতীয় অংশ হল নতুন নিয়ম, যেখানে রাজা তার পরিকল্পনা পূর্ণ করেছেন। নিয়ম মানে সন্ধি, চুক্তি বা সম্মতি। আল্লাহ যা পরিকল্পনা করেছেন পুরাতন নিয়ম তাই বলে। নতুন নিয়ম তার পূর্ণতাকে লিপিবদ্ধ করেছে। শুধুমাত্র আল্লাহ কোনো কিছু ঘটার আগে ইতিহাস লিখতে পারেন। পুরাতন ও নতুন নিয়মের মধ্যে যে পার্থক্য, তা হল একজন রাজা তোমাকে চিঠি এবং ছবি পাঠিয়েছেন, আর সেই রাজা ব্যক্তি হয়ে তোমার কাছে এসেছেন। পাক কালাম প্রথমে মধ্যপ্রাচ্যে, আফ্রিকায়, এশিয়াতে আর ইউরোপে এসেছে, তারপর আমেরিকায় এবং অন্যান্য স্থানে। নবীরা মধ্যপ্রাচ্য থেকে এসেছেন, কিন্তু তারা যে কাহিনী বা বার্তা লিখেছেন তা সমস্ত জাতির জন্য লিখেছেন, আর সমস্ত পরিবার এবং ব্যক্তির জন্য, তোমার জন্য। যদি আমরা সময় এবং স্থানগুলিতে ফিরে যেতে পারতাম, পেছনের দিকে, অনেক পেছনে, মানুষ, গ্রহ অথবা তারাগুলিরও আগে, তাহলে আমরা কিতাবের প্রথম শব্দগুলির শক্তি এবং গৌরবে সাক্ষী হতে পারতাম। সৃষ্টির শুরুতেই আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করলেন। বর্তমানে অনেকে চিন্তা করে যে দুনিয়া এবং এর সমস্ত কিছু একজন অতি জ্ঞানী সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে, কিন্তু তাদের তত্ত্ব মহাবিশ্বের জটিল নকশা ও পূর্বাভাসের বিষয়ে যথেষ্ট ব্যাখ্যা দান করে না। তার বইয়ে রাজা বলেন, আসমান আল্লাহর মহিমা ঘোষণা করছে আর আকাশ তুলে ধরছে তার হাতের কাজ। তোমার হাতগুলির দিকে তাকিয়ে দেখো, বুড়ো আঙ্গুলগুলি নাড়াও, সেগুলো ছাড়া একটা বই বা হাতুড়ি ধরতে চেষ্টা করো। নখ, জোড়া এবং ত্বকের বিষয়ে ভাবো। হাত দিয়ে করো এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করো। একজন নিখুঁত কারিগর ছাড়া কে এমন নকশা করতে পারে? কোটি কোটি ছায়াপথ তৈরির জন্য কি ধরনের হিকমত ও ক্ষমতার প্রয়োজন? অথবা লক্ষ লক্ষ জটিল অংশ নিয়ে একটি জীবন্ত কোষ সৃষ্টি করা, অথবা জেনেটিক কোড সহ একটি কোষের অনুবীক্ষণিক পাকানো সুতাকে একসাথে বোনা যা তোমাকে সৃষ্টি করেছে? 3000 বছর আগে একজন নবী এবং রাজা দাউদ লিখেছেন, মায়ের গর্ভে তুমিই আমার শরীরের অংশগুলো একসঙ্গে বুনেছ, আমি তোমার প্রশংসা করি কারণ আমি ভীষণ আশ্চর্যভাবে গড়া। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি কি তার সাথে সাক্ষাৎ করতে চাও? তুমি কি ছায়াপথের নির্মাতা এবং প্রভুর সাথে চিরকাল বাস করতে চাও? তুমি পারো। তিনি নিজেকে প্রকাশ করেছেন, তিনি চান যেন তুমি তাকে চেনো, তিনি চান যেন তোমার পরিবার ও সমাজও তাকে চেনে, তিনি তোমাকে তার পরিকল্পনা বুঝতে, তার মহব্বত, তার মহিমা ধরে রাখতে, তার কর্তৃত্বের কাছে নত হতে এবং গৌরবে জীবনযাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। কিন্তু তিনি তোমাকে তার অধীন হতে বাধ্য করবেন না। আসলে তিনি শুধু রাজা নন, একমাত্র রাজা, গৌরবের রাজা। এটি তার কাহিনী।
গৌরবের রাজা প্রথম অংশ, পুরাতন নিয়ম, রাজা তার পরিকল্পনায় ভবিষ্যৎবাণী করেন। পর্ব দুই, সৃষ্টিকর্তা এবং তার সৃষ্টি।
আল্লাহর কিতাব যোগ্যভাবেই শুরু। তিনি বলেন যে তিনি আমাদেরকে জানতে চান, আর কিছুই না। সৃষ্টির শুরুতেই আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করলেন। আমরা যা কিছু দেখি এবং স্পর্শ করি তার সবকিছুর একটা শুরু আছে, কিন্তু দুনিয়ার সৃষ্টিকর্তার কোনো শুরু বা শেষ নেই। তিনি অদৃশ্য, অনন্ত রূহ, যিনি সব জায়গায় একসাথে থাকতে পারেন, তিনি সব দেখেন এবং জানেন। তুমি কি তার নাম জানো? আল্লাহর অনেক নাম আছে, কিন্তু তার সবচেয়ে পরিচিত নাম হল মাবুদ। আল্লাহর কিতাবের মূল ভাষায় তার নাম হল ইয়াওয়ে, যার অর্থ একজন যিনি আছেন অথবা আমি আছি। রাজার বর্ণনার সাথে মূল দুনিয়ার সৃষ্টির কাহিনী চলতে থাকে। দুনিয়ার ওপরটা তখনও কোনো বিশেষ আকার পায়নি, তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর পানি। আল্লাহর রূহ সেই পানির উপরে চলাফেরা করছিলেন। মানুষের জন্য গ্রহটিকে প্রস্তুত করার সময় ছিল এটি। আর আল্লাহ বললেন, আলো হোক, আর তাতে আলো হল। তিনি দেখলেন যে তা চমৎকার হয়েছে, আর অন্ধকার থেকে আলোকে আলাদা করলেন। আল্লাহ আলোকে দিন, আর অন্ধকারকে নাম দিলেন রাত। আর সন্ধ্যা ও সকাল হলে তা প্রথম দিন হল। সৃষ্টির প্রথম দিনে আল্লাহ কি করলেন? তিনি অন্ধকার থেকে আলোকে আলাদা করলেন। পরে সূর্য দুনিয়াতে উজ্জ্বল হয়েছিল, কিন্তু প্রথম দিনে নয়। আল্লাহ চান যেন আমরা জানি যে তিনিই আলোর উৎস। আল্লাহ নূর, তার মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই। আল্লাহ খাঁটি নূরের মতো, তিনি নাপাক হতে পারেন না। এমনকি যখন অনেক অন্ধকারের মধ্যে আলো জ্বলে, তখনও তা খাঁটি। আল্লাহ নিখুঁত এবং আল্লাহ পাক। তুমি কি জেনেছো সৃষ্টির সময়ে আল্লাহর সাথে কে ছিল? তার পাক রূহ সেখানে ছিল, পানির উপরে অবস্থান করছিল, তার কালামও সেখানে ছিল। প্রথমেই কালাম ছিলেন, কালাম আল্লাহর সাথে ছিলেন, আর কালাম নিজেই আল্লাহ ছিলেন। প্রথমেই তিনি আল্লাহর সাথে ছিলেন, সবকিছু তার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল। আল্লাহর রূহ এবং কালাম সবসময় একমাত্র সত্য আল্লাহর সাথে ছিলেন। তাই এ কারণেই রাজা সম্বন্ধে এটি বলা যায়, তার একক অস্তিত্বে তিনি কখনোই একা ছিলেন না। ছয় দিনের ধারাবাহিকতায় রাজা একটি চমৎকার দুনিয়া সৃষ্টি করলেন। আল্লাহ শুধুমাত্র কথা বললেন, আর দারুণ বিস্ময়কর বিষয়গুলি দেখা গেল। প্রথম দিন আল্লাহ বললেন, আলো হোক, আর তাতে আলো হল। দ্বিতীয় দিনে আল্লাহ নীল আকাশ সহ বায়ুমণ্ডল আর আমাদের শ্বাস নেয়ার জন্য অদৃশ্য বাতাস সৃষ্টি করলেন। আল্লাহ নিখুঁতভাবে জীবন রক্ষাকারী গ্যাস দিয়ে আসমান তৈরি করলেন, যেমন অক্সিজেন আর নাইট্রোজেন। তৃতীয় দিনে আল্লাহ বললেন, শুকনো জায়গা দেখা দিক, এবং তাই হল। তারপর আল্লাহ বললেন, ভূমির উপর শাকসবজির গাছ হোক, তখনই ঘাস, সবজি, ফুল এবং ফল তাদের নিজেদের বীজসহ গজিয়ে উঠতে শুরু করল। চতুর্থ দিনে আল্লাহ আদেশ দিলেন যেন সূর্য ও চাঁদ আলো দেয়, এবং দুনিয়ার বছর, মাস এবং দিন আলাদা হয়, তিনি তারাও সৃষ্টি করলেন। পঞ্চম দিনে আল্লাহ বললেন, পানি বিভিন্ন প্রাণীর ঝাঁকে ভরে উঠুক, আর দুনিয়ার মধ্যে আসমানে বিভিন্ন পাখি উড়ে বেড়াক, আর তাই হল। ষষ্ঠ দিনে আল্লাহ বললেন, দুনিয়া বিভিন্ন প্রাণীতে ভরে উঠুক, গৃহপালিত, ছোট প্রাণী এবং বন্য পশু। আল্লাহ সমস্ত জীবিত প্রাণীকে তাদের জাত বাড়িয়ে তোলার এবং যত্ন নেয়ার ক্ষমতা দিয়ে সৃষ্টি করলেন। আর আল্লাহ দেখলেন তা চমৎকার হয়েছে। শান্তি রাজত্ব করছিল। শুরুতে সমস্ত প্রাণী বন্ধুর মতো ছিল, তারা একে অন্যকে হত্যা করত না বা খেত না, গাছপালা তাদের খাবারের যোগান দিত। সব নিয়ম মাফিক, ঘড়ির মতো সূর্য পৃথিবী থেকে সঠিক দূরত্বে থাকবে, চাঁদ নতুন থেকে পূর্ণচাঁদে পরিণত হবে, দুনিয়া তার বাতাস, পানি এবং ময়লাকে পুনরায় উপযোগী করে তুলবে, যদি ভালোভাবে তা চলে তাহলে দুনিয়ায় ভালো জিনিসের কোনো অভাব হবে না, এটি মানুষের জন্য একটি আদর্শ বাসস্থান হবে। আল্লাহ কি চান, প্রতিদিনের সৃষ্টি আমাদের সেই বিষয় সূত্র দিয়েছে। প্রথম দিন দেখায় যে আল্লাহ পাক, তিনি নিখুঁত এবং খাঁটি আলোর মতো। দ্বিতীয় দিন আল্লাহ সর্বক্ষমতাময়, তিনি বায়ুমণ্ডল সৃষ্টি এবং রক্ষা করেছেন। তৃতীয় দিন আল্লাহ ভালো, তিনি আমাদের জন্য প্রচুর খাবার সৃষ্টি করেছেন। চতুর্থ দিন আল্লাহ বিশ্বস্ত, সূর্য এবং চাঁদ তাদের নিজ পথে অবস্থান করছে। পঞ্চম দিন আল্লাহ জীবন, তিনি সমুদ্রে মাছ, আকাশে তারা দিয়েছেন। ষষ্ঠ দিন আল্লাহ মহব্বত, প্রাণী সৃষ্টি করার পরে এমন প্রাণী সৃষ্টি করার সময় এসেছিল যার প্রতি তিনি মহব্বত দেখাতে পারেন, তাই বিশেষ কোনো প্রাণী সৃষ্টি করার সময় এসেছিল যারা তার পবিত্রতা, ক্ষমতা, ভালো দিক, বিশ্বস্ততা, জীবন এবং মহব্বতের প্রতিফলন দেখাতে পারে। সৃষ্টির ষষ্ঠ দিনে রাজা নিজের সাথে কথা বললেন, তিনি তার পাকরুহ এবং কালাম বললেন, এসো আমরা আমাদের মতো করে মানুষ তৈরি করি, নিজের মতো করে তারা দুনিয়া ও সমস্ত সৃষ্টির উপর রাজত্ব করুক। তাই আল্লাহ তার মতো করেই মানুষ সৃষ্টি করলেন, সৃষ্টি করলেন পুরুষ ও স্ত্রী লোক করে। যখন কিতাব বলে যে আল্লাহ তার সুরতে মানুষ সৃষ্টি করলেন, এর অর্থ এই নয় যে আল্লাহ আমাদের মতো, এর মানে হল আমরা তার স্বভাব এবং ব্যক্তিত্বের প্রতিফলন ঘটাব। রোমিওদের পয়সায় রাজার ছবি দেয়া ছিল, সেভাবে মানুষের জীবনেও আল্লাহর সুরতের ছাপ দেয়া হয়েছিল। প্রথম পুরুষ ও নারীকে চিন্তা, ভালোবাসা এবং সৃষ্টিকর্তার মতো কথা বলার ক্ষমতা দিয়ে সৃষ্টি করা হয়েছিল, যাতে তারা তার সাথে গভীর সম্পর্ক উপভোগ করতে পারে। মানুষকে আল্লাহর গোলাম হিসাবে নয় কিন্তু বন্ধু হিসাবে সৃষ্টি করা হয়েছিল। নিজের সুরতে মানুষ সৃষ্টি করে আল্লাহ তাদেরকে কর্তৃত্ব দিয়েছিলেন, মানুষকে আল্লাহর পক্ষে দুনিয়াকে যত্ন ও শাসন করতে এবং গোপন বিষয়কে আবিষ্কার আর সমস্ত উপাদানকে বুদ্ধিপূর্বক ব্যবহার করতে দেয়া হয়েছিল। এই ক্ষমতাগুলি মানুষকে প্রাণীদের থেকে আলাদা করেছিল। প্রাণীদেরকে ঈশ্বর দুটি বিষয় দিয়েছিলেন, দেহ ও মন, কিন্তু মানুষকে তিনটি বিষয় দিয়েছিলেন, দেহ, মন ও রূহ। মাবুদ আল্লাহ মাটি দিয়ে একটি পুরুষ মানুষ তৈরি করলেন এবং তার নাকের ভেতর ফু দিয়ে জীবনবায়ু ঢুকিয়ে দিলেন, তাতে সেই মানুষ একটি জীবন্ত প্রাণী হল। দেহ হল ঘর বা তাঁবুর মতো, যেখানে আল্লাহ মানুষের মন এবং রূহ দিয়েছেন। মন হল মানুষের ব্যক্তিগত বুদ্ধি, আবেগ এবং ইচ্ছা, যা মানুষকে চিন্তা, পছন্দ বা অনুভব করতে সাহায্য করে। আর রূহ মানুষকে আল্লাহর সাথে যুক্ত করে। যখন দেহ মানুষকে এই দুনিয়ার সাথে যুক্ত করতে দক্ষ করে তোলে, তখন রূহ মানুষকে আল্লাহর সাথে যুক্ত করতে দক্ষ করে তোলে। আল্লাহ চেয়েছিলেন যেন মানুষ তাকে জানে। মানুষ আল্লাহর বিশেষ সম্পদ হবে। যখন আল্লাহ তাদের তৈরি করলেন, তখন তিনি শুধু তাদের সৃষ্টিকর্তাই হননি কিন্তু মালিকও হয়েছেন। মাবুদ প্রথম পুরুষের নাম দিলেন আদম, যার অর্থ মাটি থেকে বা শুধু মানুষ। পরে আল্লাহ প্রথম নারী তৈরি করলেন, কিন্তু তা তৈরি করার পূর্বে কিছু প্রস্তুতি ছিল। আদমের একটি ঘর এবং কাজ দরকার ছিল। মাটি থেকে প্রথম মানবদেহ তৈরির পর এবং তাতে জীবন দেয়ার পর আল্লাহ মধ্যপ্রাচ্যের কোনো একটি জায়গায় আদন বাগান তৈরি করলেন। সেই বাগানের মধ্য দিয়ে পরিষ্কার পানির নদী বয়ে গিয়েছে, আর আল্লাহ সেখানে সমস্ত প্রকার গাছ বেড়ে উঠতে দিলেন। গাছগুলি দেখতে সুন্দর এবং খাবারের জন্য ভালো ছিল। বাগানের ঠিক মধ্যে জীবন গাছ ছিল এবং নেকিবদির জ্ঞানের গাছ ছিল। মাবুদ সেই মানুষটিকে নিয়ে আদন বাগানে রাখলেন, যাতে তিনি সেখানে চাষ ও দেখাশোনা করতে পারেন। মাবুদ আল্লাহ আদমকে জিজ্ঞাসা করেননি যে সে আদনে থাকতে চায় কি না। আল্লাহ ছিলেন মানুষের সৃষ্টিকর্তা, তিনি জানতেন মানুষের জন্য কোনটা ভালো হবে। আদমের বাগান দারুণ সব জিনিসে পরিপূর্ণ ছিল, দেখার, শোনার, গন্ধ নেয়ার, স্পর্শ করার এবং স্বাদ নেয়ার। ঝর্ণার ঝিলিমিলি, পাখির গান, ফুলের সুগন্ধ, লোমস প্রাণী, রসালো ফল, মচমচে সবজি, মিষ্টি জাম, রহস্যময় এক জঙ্গল, রঙিন পাহাড়, আকর্ষণীয় পোকা আর কোটি কোটি অনন্য রহস্য আবিষ্কারের জন্য অপেক্ষা করছিল। কিন্তু মানুষকে আরো বেশি কিছুর জন্য সৃষ্টি করা হয়েছিল। আল্লাহ চেয়েছিলেন যেন আদম মানব জাতির প্রধান হন। তিনি চেয়েছিলেন যেন আদম ও তার পরিবার সারা জীবন তার সাথে রাজত্ব করে। কিন্তু যারা অল্প বিষয়ে বিশ্বস্ত হয় তাদেরকে বড় বিষয়ে দায়িত্ব দেয়া যায়। তাই আল্লাহ আদমকে তার প্রথম কাজ দিলেন, বাগানের যত্ন নেয়া। বাগানটা সুন্দর ছিল, সেখানে কোনো কাটা বা আগাছা বা খারাপ পোকা ছিল না, আদর্শ পরিবেশ ছিল এবং মাটি উর্বর ছিল। যদিও তখনও বৃষ্টি হয়নি, তার পরিবর্তে পানির ফোয়ারা মাটি থেকে বের হয়ে এসে জমিকে ভিজিয়ে দিত। আল্লাহ আদমকে আরেকটি কাজ দিয়েছিলেন, পশুদের নাম দেয়া। তিনি তাদেরকে কি নাম দেবেন তা দেখতে আল্লাহ সমস্ত পশুকে আদমের কাছে এনেছিলেন। দৃশ্যটা কল্পনা করো, একজোড়া পশু দ্রুত গতিতে শক্তিশালী পা নিয়ে দৌড়ে আসলো। আদম তাদেরকে পরীক্ষা করলেন, পিছনে আঘাত করলেন আর নাম দিলেন ঘোড়া। সৃষ্টিকর্তার ডাকে একটা বড় পাখি তার ধারালো ঠোঁট এবং বিশাল পাখা নিয়ে নেমে আসলো। আদম বললেন ঈগল। পরে একটা পশু কমলা রঙের সাথে কালো দাগ। তোমার কি মনে হয় আদম কি বলে ডাকলেন? তাই আদম সমস্ত গৃহপালিত প্রাণী, আকাশের পাখি এবং সমস্ত বন্য পশুর নাম দিলেন। সৃষ্টিকর্তাকে জানার জন্য আদন বাগানই মানুষের জন্য নিখুঁত জায়গা ছিল। এরপর আদমের পরীক্ষার সময় আসলো। শুরু থেকেই আল্লাহ ও মানুষ বন্ধু ছিলেন, কিন্তু সেই বন্ধুত্বের পরীক্ষার প্রয়োজন হয়েছিল। দুনিয়ার রাজা তার রাজ্যকে সেই সমস্ত জিনিস দিয়ে পূর্ণ করেননি যারা জোর করে তার কাছে নত হবে। আল্লাহ আদমকে ভালোবাসতেন এবং তার ভবিষ্যৎ পরিবারের জন্য তার দারুণ পরিকল্পনা ছিল, কারণ আল্লাহ মানুষকে চেয়েছিলেন, পাপেট না। তিনি আদমকে একটা নিয়ম মানতে বলেছিলেন। মাবুদ আল্লাহ তাকে হুকুম দিয়ে বললেন, তুমি তোমার খুশি মতো এই বাগানের যে কোনো গাছের ফল খেতে পারো, কিন্তু নেকিবদি জ্ঞানের গাছের যে ফলটি রয়েছে তার ফল খাবে না, কারণ যেদিন তুমি তার ফল খাবে সেই দিন নিশ্চয়ই তোমার মৃত্যু হবে। এটা কঠিন হুকুম ছিল না। আদম একটি ছাড়া বাগানের যে কোনো গাছের ফল খেতে পারতেন। এই সাধারণ নিয়ম পালন করে আদম দেখাতে পারতেন যে তার জন্য উত্তম বিষয়টি করার জন্য তিনি সৃষ্টিকর্তার উপর নির্ভর করেছেন। যদি আদম নিয়ম ভঙ্গ করে তাহলে কি ঘটবে বলে মাবুদ জানিয়েছিলেন? আল্লাহ কি আমাদেরকে এটা বলেছিলেন যে যদি সে নিষিদ্ধ ফল খায় তাহলে তাকে অবশ্যই ধর্মীয় নীতি মানতে শুরু করতে হবে? জপমালা ব্যবহার, রোজা রাখা, খয়রাত করা, চার্চে, মন্দিরে বা মসজিদে যেতে হবে এবং তার মন্দ কাজের বিপরীতে অনেক ভালো কাজ করতে হবে, এগুলোই কি আল্লাহ বলেছিলেন? না, তা আল্লাহ বলেননি। আল্লাহ আদমকে বলেছিলেন, যেদিন তুমি খাবে সেদিন নিশ্চয়ই তুমি মরবে। আল্লাহর আইনের অবাধ্যতাকে গুনাহ বলে। আল্লাহর নিয়মকে ভাঙার শাস্তি হল মৃত্যু। রাজা তার কিতাবে এভাবে বলেছেন পাপের ও মৃত্যুর ব্যবস্থা। রাজার আইন বলে যে পাপের শাস্তি অবশ্যই মৃত্যু। মৃত্যু মানে আলাদা, বিচ্ছিন্নতা। যদি আদম আল্লাহর নিয়ম অমান্য করেন তাহলে তিনি একটি ভাঙা গাছের ডালের মতো হবেন যা দুর্বল ও মারা যেতে শুরু করেছে। এটি তার জীবনের উৎস থেকে বিচ্ছিন্ন হয়েছে। যদি আদম সিদ্ধান্ত নেন যে দুনিয়ার রাজা তাকে যা করতে বলেছেন তার বিপরীতে তিনি যা করতে চেয়েছেন তা করবেন, তাহলে এটিকে বিদ্রোহ বলা হবে এবং তা গুনাহ। গুনাহ আল্লাহর সাথে মানুষের বন্ধুত্ব ধ্বংস করে। গুনাহ মানুষের দেহকে বৃদ্ধ করে এবং মারা যায়। গুনাহ মানুষের দেহ, মন ও রুহুকে চিরদিনের জন্য আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে। গুনাহ মৃত্যুজনক। প্রথম পুরুষকে একটি কাজ ও নিয়ম পালন করতে দেয়ার পর আল্লাহর প্রথম নারী সৃষ্টি করার সময় এসে গেল। মাবুদ আল্লাহ বললেন, মানুষের একা থাকা ভালো না, আমি তার জন্য একজন উপযুক্ত সঙ্গী তৈরি করব। সেই জন্য মাবুদ আদমের উপরে একটা গভীর ঘুম নিয়ে আসলেন, আর যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন তিনি তার পাজর থেকে একটা হাড় তুলে নিলেন এবং সেই স্থানকে মাংসে পূর্ণ করলেন। তারপর মাবুদ পুরুষের থেকে একজন স্ত্রীলোক সৃষ্টি করলেন, তাকে আদমের কাছে নিয়ে গেলেন। পুরুষ বললেন, এবার হয়েছে, এর হাড় মাংস আমার হাড় মাংস থেকেই তৈরি, পুরুষের শরীর থেকে নেয়া হয়েছে বলে একে স্ত্রীলোক বলা হবে। বলতো, কে প্রথম সার্জারি করেছিল এবং কে প্রথম বিয়ের আয়োজন করেছিল? হ্যাঁ, এটা ছিলেন আল্লাহ। নারী অর্থ নর থেকে সৃষ্টি। পরে আদম তার স্ত্রীর নাম হাওয়া রাখলেন, যার অর্থ জীবিত সকলের মা। যদিও আল্লাহ তাদেরকে আলাদা দায়িত্ব দিয়েছেন, কিন্তু তিনি পুরুষ ও নারীকে একই মর্যাদায় তৈরি করেছেন। নারীকেও তৈরি করা হয়েছে যেন সে তার সৃষ্টিকর্তাকে জানতে পারে, তার চরিত্রকে প্রতিফলন এবং তার সাথে একটি আনন্দময় সম্পর্ক উপভোগ করতে পারে। আল্লাহ সমস্তই দেখলেন আর তা খুবই ভালো ছিল। আর সন্ধ্যা হল, সকাল হল, এটি ছিল ষষ্ঠ দিন। আল্লাহ তার সমস্ত কাজ ছয় দিনে শেষ করলেন, আর সপ্তম দিনে সৃষ্টির কোনো কাজ করলেন না। কেন আল্লাহ সপ্তম দিনে বিশ্রাম নিলেন? কারণ তার কাজ শেষ হয়েছিল। সেই সাথে ছয় দিনে দুনিয়া সৃষ্টি করে এবং সপ্তম দিনে বিশ্রাম নিয়ে আল্লাহ সাত দিনের সপ্তাহ তৈরি করলেন। এই কাজ বিশ্রামের ধারাটি এখনো দুনিয়াতে চলছে। মাবুদ আদম ও হাওয়াকে একজন জ্ঞানী ও প্রেমময় বাবার মতো যত্ন করলেন। প্রতি সন্ধ্যায় তিনি তাদের সাথে কথা বলতে ও হাঁটতে বাগানে আসতেন। তারা মাবুদের উপস্থিতিতে খুশি ও স্বস্তিতে ছিল। আদম ও তার স্ত্রী উলঙ্গ থাকতেন, কিন্তু তাতে তাদের কোনো লজ্জাবোধ ছিল না। কল্পনা করো, একটি নিখুঁত দুনিয়াতে একটি নিখুঁত দম্পতি তাদের নিখুঁত সৃষ্টিকর্তার সাথে গভীর বন্ধুত্বে অবস্থান করছিল। শুরুতে সব এমনই ছিল, কিন্তু কি সমস্যা হল?
পর্ব ৩, ইবলিশের প্রবেশ।
দুনিয়াতে কি সমস্যা হয়েছিল তা আবিষ্কার করার আগে আমাদের বেহেস্ত সম্বন্ধে কিছু বোঝা দরকার। এই যে অন্য দুনিয়া, যাকে বেহেস্ত বলা হয়, এটি হল খাঁটি আলো, মোহনীয় রং, রোমাঞ্চময় সঙ্গীত, স্বস্তিপূর্ণ কথা এবং অপ্রকাশিত রহস্যের জায়গা। বেহেস্তের খুব সাধারণ ঘটনাও দুনিয়ার বড় আনন্দ। বেহেস্ত হল অন্য মাত্রা। বেহেস্ত হল রাজার ঘর। এই সুখী জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হল রাজা নিজেই। এই স্বচ্ছ শহরের সমস্ত কোণা তার মহিমাকে প্রতিফলিত করে। সমস্ত শহর স্বর্ণে মোড়ানো আর কাচের মতো স্বচ্ছ। বেহেস্ত সম্বন্ধে সবচেয়ে বেশি বর্ণনা করা হয়েছে কিতাবুল মুকাদ্দাসের শেষ কিতাব প্রকাশিত কালামে। আল্লাহ নবী ইয়োহন্নাকে বেহেস্ত দেখিয়েছিলেন এবং তিনি যা দেখেছেন তা লিখে রাখতে বলেছিলেন। আমি দেখলাম সেই সিংহাসনে একজন বসে আছে। সিংহাসনের চারিদিকে একটা রংধনু ছিল, সেটা দেখতে ঠিক একটা পান্নার মতো। সেই সিংহাসন থেকে বিদ্যুৎ ও বাজের আওয়াজ বের হচ্ছিল। সেই সিংহাসনের সামনে স্ফটিকের মতো পরিষ্কার একটা কাচের সমুদ্র ছিল। আর আমি সেই সিংহাসন, প্রাণী ও নেতাদের চারিদিকে অনেক ফেরেশতার কণ্ঠ শুনলাম। সেই ফেরেশতারা ছিলেন সংখ্যায় হাজার হাজার, কোটি কোটি। তারা দিন রাত এই কথাই বলছিলেন, সর্বশক্তিমান মাবুদ আল্লাহ, যিনি ছিলেন, যিনি আছেন ও যিনি আসছেন, তিনি পবিত্র, পবিত্র, পবিত্র। ফেরেশতার অর্থ হল বার্তাবাহক বা গোলাম, ফেরেশতারা রূহ। সৃষ্টিকর্তার মতো ফেরেশতারাও মানুষের সামনে অদৃশ্য, শুধুমাত্র যদি কোথাও দেখা দেয়ার প্রয়োজন হয় তখন দেখা দেন। বেহেশতের রাজা মানুষ সৃষ্টির আগেই ফেরেশতাদের সৃষ্টি করেছিলেন। তিনি তার কিতাবে বলেছেন, ফেরেশতারা সবাই আনন্দে চেঁচিয়ে উঠেছিল যখন তারা তাকে দুনিয়া সৃষ্টি করতে দেখেছিলেন। আল্লাহ ফেরেশতাদেরকে চিরদিনের জন্য তাকে জানা, বাধ্য থাকা, প্রশংসা ও সেবা করার ক্ষমতা দিয়েছিলেন। ফেরেশতারা আল্লাহর গোলাম ছিলেন না, মানুষের মতোই আল্লাহ তাদেরকে তার কাছে নত হওয়ার জন্য জোর করেননি। তিনি আনন্দিত ও আগ্রহী গোলাম চেয়েছিলেন। আল্লাহর কালাম আমাদেরকে একজন উচ্চপদস্থ ফেরেশতার কথা বলে, যাকে তিনি বুদ্ধি, সৌন্দর্য ও ক্ষমতা দিয়েছিলেন। তুমি যদি এই ফেরেশতার কাহিনী জানো তাহলে শয়তান কোথা থেকে এসেছে তা জানতে পারবে। ইবলিস ছিল আল্লাহর প্রধান ফেরেশতাদের একজন। তার নামের অর্থ উজ্জ্বল একজন। কিতাব ইবলিসের বর্ণনা দেয় এভাবে, সম্পূর্ণ নিখুঁত, জ্ঞানে পূর্ণ এবং সৌন্দর্যে পূর্ণ। ইবলিস তার সৃষ্টিকর্তা রাজার দিকে তাকানোর বদলে নিজের দিকে তাকাতে শুরু করল। এই প্রথমবার সৃষ্ট কিছু তার নিজের বিষয়ে গর্বিত হল, তার নিজের সৌন্দর্য আর জ্ঞানে অন্ধ হয়ে। আর কে তাকে সৃষ্টি করেছে তা ভুলে গিয়ে সে বলল, আল্লাহর তারাগুলোর উপরে আমার সিংহাসন উঠাব, আমি মেঘের মাথার উপরে উঠব, আমি আল্লাহ তাআলার সমান হব। ইবলিস রাজা হতে চেয়েছিল, সে আল্লাহর ইচ্ছার পরিবর্তে তার নিজের ইচ্ছাকে কার্যকর দেখতে চেয়েছিল। গোনা দুনিয়াতে প্রবেশ করেছিল। ইবলিস এক তৃতীয়াংশ ফেরেশতাকে এই বিদ্রোহে যোগ দিতে উৎসাহ দিয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে বেহেশত থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ইবলিসের নাম পরিবর্তন হয়ে শয়তান হয়েছিল, যার অর্থ অপবাদক। তাকে দিয়াবলও বলা হয়, যার অর্থ বিপক্ষ। মন্দ আত্মাদেরকে জিনও বলা হয়। একটা গভীর অন্ধকার স্থানে আল্লাহ শয়তান ও জিনদের জন্য একটি জেলখানা প্রস্তুত করেছেন। সে স্থানের নাম নরক এবং আগুনের হ্রদ। এটি আল্লাহর সাথে বিচ্ছিন্ন হওয়ার অনন্তকালীন স্থান, যেখানে বিদ্রোহীরা কোনো সমস্যা করবে না। একদিন শয়তান এবং তার সমস্ত জিনেরা সেই জেলখানায় চিরকালের জন্য আটক হবে, কিন্তু তারা কেউ এখনও সেখানে যায়নি। তাহলে আল্লাহ তাদেরকে তাড়িয়ে দেবার পরে মন্দ রুহগুলি কোথায় গিয়েছে? তারা দুনিয়াতে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। সেখানে দিয়াবল তার দূতদেরকে বিভিন্ন পদে সংগঠিত করে। যদি সে বেহেশত শাসন করতে না পারে তাহলে পৃথিবীতে পারে। তাই কিতাব শয়তান সম্বন্ধে বলে যে, রুহ আসমানের ক্ষমতাশালীদের বাদশাহ, সেই দুষ্ট রুহ আল্লাহর অবাধ লোকদের মধ্যে কাজ করছে। শয়তান এবং তার বাহিনী আমাদের কাছে অদৃশ্য কিন্তু বাস্তব। যদিও আমরা জানি না তারা দেখতে কেমন, কিন্তু আমরা তাদের মন্দ ও খারাপ উদ্দেশ্য সম্বন্ধে জানি। তারা লোকদেরকে তাদের অন্ধকার রাজ্যে নিয়ে আসার জন্য বিভিন্ন চালাকি ব্যবহার করবে। তাদের হৃদয়হীন আচরণ তোমাকে ধ্বংস করবে। শয়তান নিজেকে নূরে পূর্ণ ফেরেশতায় বদলে ফেলেছে। তোমার শত্রু শয়তান গর্জনকারী সিংহের মতো অন্যকে ধ্বংস করার জন্য ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা আবার প্রথম অভিভাবকদের কাহিনীতে ফিরে যাচ্ছি। আদম ও হাওয়ার জীবন বৈচিত্র্য ও উদ্দেশ্যে পূর্ণ ছিল। প্রতিটি দিনই তাদের কাছে বিস্ময়কর হয়ে উঠছিল যখন তারা বাগানটি দেখছিল আর এর প্রাণী ও গাছপালা ও খামারের যত্ন নিচ্ছিল। প্রতিটি সন্ধ্যাও ছিল আরও বিস্ময়কর যখন তাদের সৃষ্টিকর্তা ব্যক্তিগতভাবে তাদের সাথে দেখা করে সম্মানিত করতেন। তারা মাবুদের সাথে হাঁটতে ও কথা বলতে কতই না ভালোবাসত। একজন পুরুষ এবং তার স্ত্রী সেই বাগানে সুখেই ছিল, কিন্তু শয়তান খুশি ছিল না। সে আল্লাহকে ঘৃণা করত এবং এই দুইজন, যারা আল্লাহর মতো সৃষ্ট প্রাণী, তাদেরকেও ঘৃণা করত। তাই শয়তান যে বেহেশতি রাজ্যকে দখল করতে ব্যর্থ হয়েছিল, সে দুনিয়ার রাজ্য দখল করার ষড়যন্ত্র করত। তাই সে মানব দুনিয়ার প্রধান আদমকে আল্লাহর শরীয়ত অমান্য করার জন্য পছন্দ করল। কিন্তু সে আদমকে সরাসরি প্রলোভিত করল না। একদিন হাওয়া একটি কণ্ঠস্বর শুনল, এটি আদমের না, আল্লাহরও না, এটি ছিল সাপের। হাওয়ার জন্য কথা বলা সরীসৃপও আর একটি আবিষ্কার ছিল। তার কোনো ধারণাই ছিল না যে আল্লাহর শত্রু সাপকে ব্যবহার করছিল। সে এটাও বোঝেনি যে শয়তান আদমকে আল্লাহর শরীয়ত ভঙ্গ করতে প্রলোভিত করার জন্য তাকে ব্যবহার করছে। সাপ ধৈর্য ধরে অপেক্ষা করছিল, তার বিচক্ষণ চোখ সেই স্ত্রী লোকটিকে অনুসরণ করছিল। তারপর সেই অপেক্ষার মুহূর্ত সে ফিসফিসিয়ে হাওয়াকে বলল, আল্লাহ কি সত্যিই তোমাদের বলেছেন যে বাগানের সব গাছের ফল তোমরা খেতে পারবে না? শয়তান চেয়েছিল হাওয়া যেন আল্লাহর কথায় সন্দেহ করে। সে এটাও তাকে চিন্তা করাতে চেয়েছিল যে আল্লাহ তার ও তার স্বামীর জন্য আরো ভালো কিছু রেখেছেন। স্ত্রী লোকটি সাপকে বলল, আমরা এই বাগানের সমস্ত গাছের ফল খেতে পারি, কিন্তু আল্লাহ বলেছেন বাগানের মধ্যে যে গাছটি আছে তোমরা তা স্পর্শ করো না, করলে মরবে। তখন সাপ বলল, কোনো ক্রমেই মরবে না, কেবল আল্লাহ জানে যেদিন তোমরা তা খাবে সেদিন তোমাদের চোখ খুলে যাবে, তাতে তোমরা আল্লাহর মতো হয়ে নেকি বদি জ্ঞান লাভ করবে। হাওয়া কি করেছিল? আল্লাহ আদম ও হাওয়াকে ইচ্ছা বা তাদের নিজের ইচ্ছা পছন্দ করার স্বাধীনতা দিয়েছিলেন। সৃষ্টির বিশেষ প্রাণীর জন্য যাদেরকে তিনি নিজের সুরতে সৃষ্টি করেছিলেন তাদের জন্য কোনটি সবচেয়ে ভালো তা আল্লাহ জানতেন। তিনি চেয়েছিলেন যখন আদম ও হাওয়া শরীয়ত দেয়ার পেছনে কি কারণ আছে তা বুঝতে না পারে, তখনও তারা যেন তার উপর নির্ভর করে। শুধুমাত্র আল্লাহ শয়তানের ভয়ানক ভবিষ্যৎ ঘটনাগুলি দেখতে পান, যে কারণে তিনি আদমকে বলেছিলেন, তুমি নেকি বদি জ্ঞানের বৃক্ষের ফল ভোজন করো না, কারণ যেদিন তার ফল খাবে সেদিন মরবেই মরবে। কিন্তু এখন সাপ হাওয়াকে বলল, তুমি অবশ্যই মরবে না। কাকে হাওয়ার বিশ্বাস করা উচিত, সৃষ্টিকর্তাকে নাকি সৃষ্টিকে? তাই এই ঘটনা ঘটল। যখন সেই স্ত্রী লোক দেখল যে গাছের ফলটি সুখাদ্যদায়ক ও দেখতে আকর্ষণীয় আর জ্ঞানদায়ী বলে আকাঙ্ক্ষা করার মতো, তখন তিনি তার কিছুটা খেলেন। পরে সেই ফল তার স্বামীকে দিলেন, তিনিও তা ভোজন করলেন। হাওয়া খেলেন, আদমও খেলেন। হাওয়া সেই নিষিদ্ধ ফল খেলেন কারণ সে শয়তানের চালাকিতে প্রতারিত হয়েছিল। আদম খেয়েছিলেন কারণ তিনি আল্লাহর পথের পরিবর্তে নিজের পথে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। পাক এবং প্রেমময় সৃষ্টিকর্তার কাছে নত হওয়ার পরিবর্তে মানুষ শত্রুর কাছে নত হল। আমাদের প্রথম অভিভাবকেরা গুনাহ করল। আদমকে মানবজাতির প্রধান নিযুক্ত করা হয়েছিল। আল্লাহ তাকে নেকি বদি জ্ঞানের গাছ থেকে ফল না খেতে হুকুম দিয়েছিলেন। আদম সেই নিষিদ্ধ ফলে কামড় দেওয়ার ফলে তারা দুজনেই তাদের সিদ্ধান্তের ভয়ঙ্কর পরিণতি অনুভব করতে শুরু করেছিল। তারপর তাদের দুজনের চোখ খুলে গেল আর তারা বুঝল যে তারা উলঙ্গ, তাই তারা ডুমুর পাতা সেলাই করে নিজেদের ঢাকল। তীব্র লজ্জা আর হৃদয় নিংড়ানো অপরাধ তাদের হৃদয়ে বয়ে গেল। তারা ভিতরে ও বাইরে নিজেদের নাপাক মনে করল। গুনাহ লজ্জা আনে। আদম ও হাওয়ার আল্লাহর নিয়ম ভাঙার আগে তারা আল্লাহ সচেতন ছিলেন এবং কোনো লজ্জাবোধ করতেন না। তারা তাদের সৃষ্টিকর্তার সাথে থাকতে, তার বন্ধু হয়ে থাকতে সম্মানিত বোধ করতেন। কিন্তু যখন তারা নেকি বদির গাছের ফল খেলেন তখন তারা আত্মসচেতন ও লজ্জিত হলেন। সম্মানের পরিবর্তে লজ্জা। তারা ডুমুরের পাতা দিয়ে নিজেদের লজ্জা ঢাকতে চেষ্টা করল, কিন্তু কোনো ধরনের ব্যক্তি উদ্যোগ সেই সমস্যা সমাধান করতে পারেনি। পাপ থেকে বের হয়ে আসার বিষয়ে তারা অসহায় ছিল। তারা যে সম্মান হারিয়েছিল তা পুনরুদ্ধার করতে তারা অসহায় বোধ করছিল। তখন ছিল বিকাল। তাদের পাক এবং মহব্বতে পূর্ণ সৃষ্টিকর্তা সন্ধ্যায় ভ্রমণে এলেন। তাকে দেখে তাদের শরীরের মধ্যে এক ধরনের ভীতিকর কম্পন বয়ে গেল। আল্লাহ তাদেরকে কি বললেন? তারা আল্লাহকে কি বললেন? আল্লাহর অবাধ্য হওয়ার আগে আদম ও হাওয়া তাদের সৃষ্টিকর্তা বন্ধুর সাথে প্রতিবার দেখা হলে আনন্দ করতেন, এখন তারা ভীত। এরপর সেই নারী ও পুরুষ আল্লাহর কণ্ঠস্বর শুনতে পেলেন যখন তিনি সেই বাগানের মধ্যে চলাফেরা করছিলেন, আর তারা বাগানের গাছের মধ্যে নিজেদের লুকিয়ে রেখেছিলেন, ঠিক অবাধ্য সন্তানের মতো যারা তাদের অভিভাবকদের কাছ থেকে নিজেকে লুকায়। আদম ও হাওয়া তাদের সৃষ্টিকর্তার কাছ থেকে লুকানোর চেষ্টা করছিলেন, কিন্তু আল্লাহ আদমকে ডেকে বললেন, তুমি কোথায়? তিনি বললেন, বাগানের মধ্যে আমি তোমার গলার আওয়াজ শুনেছি, কিন্তু আমি উলঙ্গতায় ভয়ে লুকিয়ে আছি। আল্লাহ বললেন, তুমি যে উলঙ্গ সে কথা তোমাকে কে বলল? যে গাছের ফল আমি তোমাকে খেতে নিষেধ করেছিলাম তা কি তুমি খেয়েছ? আদম বললেন, যে স্ত্রী লোককে তুমি আমার সঙ্গিনী হিসেবে দিয়েছ সেই আমাকে ওই গাছের ফল খেতে দিয়েছে, আর আমি তা খেয়েছি। মাবুদ আল্লাহ স্ত্রী লোককে বললেন, তুমি এ কি করেছ? স্ত্রী লোক বললেন, সাপ আমাকে ভুলিয়েছে, আমি তা খেয়েছি। কেন আদম ও হাওয়া আল্লাহর কাছ থেকে লুকাতে চেয়েছিলেন? কারণ তারা গুনাহ করেছিলেন। কেন তারা তাদের গুনার জন্য অন্যদেরকে অভিযোগ করছিলেন? কারণ তারা লজ্জিত ছিলেন। আদম ও হাওয়া আর আল্লাহর পাক সুরত প্রদর্শন করেননি। সৃষ্টিকর্তার পবিত্রতা আর মহব্বতের প্রতিচ্ছবির পরিবর্তে তারা এখন শয়তানের বিদ্রোহ এবং অহংকারের প্রতিফলন দেখাচ্ছে। প্রথম দম্পতি একটি জীবন্ত গাছের ভাঙা ডালের মতো হয়ে পড়ল। তাদের গুনাহ দুনিয়ার রাজার সাথে তাদের সম্পর্ককে ভেঙে ফেলল। গুনাহ তাদেরকে আখিরি জীবনের উৎস থেকে আলাদা করে ফেলল। রূহানিকভাবে তারা মৃত ছিলেন, দৈহিকভাবে তারা জীবিত ছিলেন, কিন্তু বৃদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হল। মৃত্যুর শক্তি তাদের শরীরে রাজত্ব করল। এই মৃত্যু এবং ধ্বংসের কারণ কি ছিল? গুনাহ।
পর্ব ৪, গুনাহের অভিশাপ এবং আল্লাহর ওয়াদা।
মানুষের শুরুর ইতিহাসে মানুষ এবং আল্লাহ একসাথে ছিলেন, শান্তি ও আনন্দ রাজত্ব করছিল। তারপর মানুষ নিয়ম ভঙ্গ করল। যেদিন আদম ও হাওয়া গুনাহ করলেন সেদিনই আল্লাহ তাদের গুনার ব্যাপক পরিণতি ঘোষণা করলেন। স্ত্রী লোককে তিনি বললেন, তুমি যন্ত্রণার মধ্য দিয়ে সন্তান প্রসব করবে, স্বামীর জন্য তোমার খুব কামনা হবে, আর সে তোমার উপর কর্তৃত্ব করবে। গুনাহ প্রবেশ করার আগে হাওয়া তার স্বামীর সাথে নিঃস্বার্থ ভালোবাসা আর যত্নে আনন্দ করতেন, কিন্তু যখন গুনাহ আসল তখন বিয়ের আনন্দে দ্বন্দ্ব আর ব্যথা যুক্ত হল। পরে আল্লাহ আদমকে বললেন, তোমার দরুন মাটিকে বদদোয়া দেয়া হল, সারা জীবন ভীষণ পরিশ্রম করে তবে তুমি মাটির ফসল খাবে, তোমার জন্য মাটিতে কাটা গাছ ও শিয়াল কাটা জন্মাবে, যে মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল সেই মাটিতে ফিরে না যাওয়া পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে খেতে হবে, তোমার এই ধুলার শরীর ধুলাতেই ফিরে যাবে। পাপের কারণেই আদম ও হাওয়া দুনিয়ার উপর তাদের কর্তৃত্ব হারিয়েছিল। তাদের দুনিয়াতে তাই কষ্ট, ব্যথা, দুঃখ, অসুস্থতা এবং মৃত্যু যুক্ত হল। আমরা কেউ কেউ এই বিষয়গুলিতে এত অভ্যস্ত যে আমরা এগুলোকে সহজভাবে গ্রহণ করি, কিন্তু সুগন্ধি গোলাপ ঝাড়ে কষ্টদায়ক কাটা থাকবে, এটা কি আল্লাহর মূল নকশা ছিল? কিংবা শিশু জন্মের সময় গর্ভবেদনা থাকবে? অথবা আল্লাহ যাদেরকে তার সুরতে তৈরি করেছেন তারা বৃদ্ধ হবে ও মারা যাবে? না, আল্লাহ তার সৃষ্টিকে নিজের বিরুদ্ধে যুদ্ধ করতে পরিকল্পনা করেননি। এটি হয়েছিল মানুষের গুনার জন্য, যে কারণে দুনিয়া আল্লাহর অভিশাপের নিচে এসেছিল। মানবজাতি গুনাহ করেছিল এবং মানুষকে অবশ্যই মরতে হবে। গুনাহ এবং মৃত্যুর নিয়মে এটি প্রয়োজন রয়েছে। মৃত্যু হল বিচ্ছিন্নতা। গুনাহ তিন ধরনের বিচ্ছিন্নতা তৈরি করে। এক, রূহানিক মৃত্যু। মানুষের রূহ আল্লাহর কাছ থেকে আলাদা হয়। দুই, দৈহিক মৃত্যু। মানুষের রূহ এবং প্রাণ তার দেহ ও প্রিয়জন থেকে আলাদা হয়। তিন, আখেরি মৃত্যু, মানুষের দেহ, প্রাণ ও রূহ চিরকালের জন্য আলাদা হয়ে আগুনের হ্রদে নিক্ষিপ্ত হয়। গুনাহের অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য মানুষের আর কোনো উপায় থাকে না। সেখানে কি কোনো আশা ছিল? শয়তান রাজার বিশেষ সম্পদ চুরি করেছিল, কিন্তু সেটিকে আবার কিনে আনার জন্য রাজার একটি গোপন পরিকল্পনা ছিল। কারণ রাজা যে মুক্তির মূল্য দিতে পরিকল্পনা করেছিলেন তা ছিল কল্পনার বাইরে। মানুষ বা মন্দ রুহেরাও তার পরিকল্পনা বুঝতে পারেনি যতক্ষণ না পর্যন্ত তা পূর্ণ হয়েছিল। যেদিন শয়তান মানুষকে ছিনিয়ে নিয়েছিল, আল্লাহ সেদিন সাপকে বলেছিলেন, সমস্ত গৃহপালিত এবং বন্য পশুদের মধ্যে তোমাকে বেশি বদদোয়া দেয়া হল। তুমি সারা জীবন পেটের উপর ভর করে চলবে এবং ধুলা খাবে। যখন আল্লাহ সাপ সৃষ্টি করেছিলেন তখন তাদের পা ছিল, কারণ মানুষকে গোনাহে পরিচালিত করার জন্য শয়তান সাপকে ব্যবহার করেছিল। আল্লাহ পেটে ভর করে চলার অভিশাপ দিয়েছিলেন। তুমি কি জানো যে অজগর এবং বুকে হাঁটা প্রাণীদের চামড়ার নিচে ছোট গোটার মতো রয়েছে, যেখানে একসময় তাদের পা ছিল? সাপকে প্রাণীকুলে সবচেয়ে নিচু করার মাধ্যমে আল্লাহ মানব পরিবারের একটি চিত্র দিলেন যে তার নিজস্ব সময়ে তিনি পুরনো সাপ, যাকে ইবলিশ বা শয়তান বলে, যে দুনিয়ার সমস্ত লোককে ভুল পথে নিয়ে যায়, তাকে ধ্বংস করবেন। তারপর আল্লাহ শয়তান যে সাপকে ব্যবহার করেছিল তাকে বললেন, আমি তোমার ও স্ত্রীলোকের মধ্যে এবং তোমার বংশ ও স্ত্রীলোকের বংশের মধ্য দিয়ে আসা বংশের মধ্যে শত্রুতা তৈরি করব। সে তোমার মাথা পিষে দেবে আর তুমি তার গোড়ালিতে ছোবল মারবে। এটি ছিল অনেক ভাববাণীর প্রথমটা, যার মধ্য দিয়ে আল্লাহ শয়তান, গুনাহ এবং মৃত্যুর হাত থেকে মানুষকে উদ্ধারের গোপন পরিকল্পনা অল্প অল্প করে প্রকাশ করছিলেন। কিন্তু শয়তান ও তার অনুসারীদের কাছ থেকে সেই পরিকল্পনাকে লুকাতে রাজা সেই ভাববাণীকে সংকেতের মধ্যে রেখেছিলেন। আল্লাহ দুনিয়াতে একজন নাজাদদাতা পাঠানোর ওয়াদা করেছিলেন। নাজাদদাতার একজন মানবীয় মা থাকবে, কিন্তু কোনো বাবা নয়। তিনি মসীহ হিসাবে পরিচিত হবেন, যার অর্থ মনোনীত একজন। শয়তান মসীহের গোড়ালিতে আঘাত করবে, কিন্তু মসীহ শয়তানের মাথা চূর্ণ করবে। এই কথাগুলির মানে কি? পরে রাজা এটি পরিষ্কার করবেন, কিন্তু এখন আল্লাহ আদম ও হাওয়াকে একটি আশার আলো দেখালেন। হাজার বছর পরে একজন রাজার নবী লিখলেন, যে লোকেরা অন্ধকারে চলে তারা মহানুর দেখতে পাবে। একজন সতী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল, আমাদের সাথে আল্লাহ। রাজা তার বিশেষ সম্পদের মূল্য দেবেন, কিন্তু তার মূল্য কত? তোমার কি মনে আছে আদম ও হাওয়া নিষিদ্ধ ফল খাওয়ার পর কি করেছিল? তারা ডুমুরের পাতা দিয়ে নিজেদের ঢেকেছিল। তারা কি তাদের বিচারক সৃষ্টিকর্তার উপস্থিতিতে তা পরে স্বস্তিবোধ করছিল? না, তারা দোষী ও লজ্জাবোধ করছিল। আল্লাহর কাছে কোনোভাবেই ন্যায্য দেখানোর পথ ছিল না, তাই আল্লাহ তাদের জন্য কিছু করলেন। তাই মাবুদ আল্লাহ আদম ও তার স্ত্রীর জন্য চামড়ার বস্ত্র বানিয়ে তাদেরকে পরালেন। কে প্রথম পশু কোরবানি দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ কিছু পশু কোরবানি দিলেন, চামড়ার পোশাক বানালেন এবং আদম ও হাওয়াকে পরালেন। এটা করার মাধ্যমে আল্লাহ তাদেরকে তার ন্যায্যতা, করুণা ও রহমত সম্পর্কে কিছু সাধারণ শিক্ষা দিয়েছিলেন। এসো আমরা এই তিনটা শব্দ নিয়ে চিন্তা করি। ন্যায্যতা, মৃত প্রাণীগুলোর দিকে তাকাও। আল্লাহ কেন তাদেরকে কোরবানি করলেন? তিনি এটা আদম ও হাওয়াকে দেখাতে চেয়েছেন যে গুনাহ এবং মৃত্যুর যে নিয়ম তা নিশ্চিত। মৃত্যুর মধ্য দিয়ে তাদের গুনার শাস্তি অবশ্যই পেতে হবে। এটাই ন্যায্যতা। করুণা, আদম ও হাওয়ার দিকে তাকাও। আল্লাহ কি তাদেরকে মেরে ফেলেছিলেন? না, আল্লাহ তাদের পরিবর্তে পশুর যোগান দিয়েছিলেন। এটি ছিল তাদেরকে শাস্তি না দিয়ে তাদের গুনার শাস্তি দেয়ার আল্লাহর পদ্ধতি। এটা হল করুণা। রহমত, এখন আদম ও হাওয়ার সুন্দর কাপড়ের দিকে তাকাও। এই দুই আইনভঙ্গকারী কি এই সুন্দর উপহার পাওয়ার যোগ্য? না, কিন্তু আল্লাহ পশু কোরবানি করে তার চামড়া দিয়ে পোশাক পরিয়ে তাদেরকে রহমত দেখিয়েছেন। এটাই রহমত। মাবুদ এটি করার কারণে আদম ও হাওয়া আবার আল্লাহর সাথে মিলিত হয়ে খুশি হয়েছিলেন। পশুর রক্ত তাদের গুনাকে ঢেকে দিয়েছিল। আদম ও হাওয়া ওই দিন মৃত্যুর যোগ্য ছিল, কিন্তু নির্দোষ পশুরা তাদের বদলে মরেছিল। পশুর চামড়া তাদের লজ্জাকে আবার ঢেকে দিয়েছিল। আদম ও হাওয়া আল্লাহর উপস্থিতিতে স্বস্তি বোধ করেছিল। অনেক বছর পরে আল্লাহর একজন নবী লিখেছেন, আমার প্রাণ আল্লাহকে নিয়ে আনন্দ করবে, কারণ তিনি আমাকে উদ্ধারের কাপড় পরিয়েছেন আর সততার পোশাকে সাজিয়েছেন। গোনাকারীকে আবার ঠিক করার পথ শুধু আল্লাহর হাতে রয়েছে। যখন আল্লাহ বিদ্রোহী ফেরেশতাদেরকে বেহেশত থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তাদের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। এই রূহগুলি যারা বেহেশতের নূরে বাস করত, গোনার কারণে তাদের কোনো ক্ষমা ছিল না, কিন্তু গোনাহে কুলুষিত মানুষ ফিরে আসার জন্য আল্লাহর একটি মহৎ পরিকল্পনা ছিল, যদি তারা মাবুদে নির্ভর করে। এখনো গোনাহের পরিণতি আছে। ঠিক যেভাবে আল্লাহ ইবলিশ এবং মন্দ ফেরেশতাদেরকে বেহেশত থেকে বের করে দিয়েছিলেন, সেভাবে তিনি পুরুষ ও নারীকে দুনিয়ার বেহেশত থেকে বের করে দিলেন। বাগান থেকে তাড়িয়ে দেওয়ার পর আল্লাহ আদনের পূর্ব দিকে শক্তিশালী ফেরেশতাদেরকে রাখলেন, আর সেখানে জীবন গাছ পাহারা দেওয়ার জন্য একটি জ্বলন্ত তলোয়ারও রাখলেন, যা অনবরত ঘুরতে থাকল। জীবন গাছ ছিল আরেকটি বিশেষ গাছ যা বাগানের মধ্যখানে ছিল। শুধুমাত্র খাঁটি লোকেরাই তা থেকে খেতে পারে। আদম ও হাওয়া কোনোভাবেই খাঁটি ছিলেন না। তাদের গুণা ছিল এবং তারা বৃদ্ধ হবে এবং মারা যাবে। আমাদের সৃষ্টিকর্তা পবিত্র, এর অর্থ যে তিনি খাঁটি, নিখুঁত, পরিষ্কার এবং ধার্মিক। তার পাক স্বভাব এবং নিয়মের কারণে তিনি গুনাহের শাস্তি মৃত্যু দেন। এটি জীবনের উৎস থেকে আলাদা হওয়া। কিছু মানুষ চিন্তা করে যে আল্লাহ এত মহান যে তিনি যে আইন ঘোষণা করেছেন তা তিনি অগ্রাহ্য করতে পারেন। চিন্তা করো যে কোর্টে একজন বিচারক দেশের আইন প্রয়োগ করতে অস্বীকার করলেন, তুমি কি বলবে সেই বিচারক মহান? কল্পনা করো যে একটা ফুটবল খেলায় রেফারি খেলার নিয়মকে অগ্রাহ্য করছে, তুমি কি তাকে একজন ভালো রেফারি বলবে না খারাপ রেফারি? ইবলিশ হাওয়াকে এটা বিশ্বাস করাতে চেয়েছিলেন যে সৃষ্টিকর্তা তার নিয়ম প্রয়োগ করবে না, তিনি নিয়ম ভঙ্গকারীকে মৃত্যুর শাস্তি দেবেন না, কিন্তু ধার্মিক রাজা এবং দুনিয়ার বিচারক সবসময় তার ওয়াদার রক্ষা করেন। আল্লাহ মহান, তুমি তার উপর নির্ভর করতে পারো। সততা ও ন্যায় বিচারের ওপর তোমার সিংহাসন দাঁড়িয়ে আছে। মহব্বত ও বিশ্বস্ততা তোমার আগে আগে চলে। দেখো এই প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। মানুষ ও ইবলিশ কি করতে পারে যা আল্লাহ করতে পারেন না? এখানে আল্লাহর নিজের উত্তর। আমার স্থাপন করা ব্যবস্থা আমি বাতিল করব না, আমার মুখ যা বলেছে তা বদলাব না, আমার পবিত্রতায় আমি মিথ্যা বলব না। দুনিয়ার রাজা তার ওয়াদা থেকে সরে যেতে পারেন না।
পর্ব ৫, কোরবানির পথ।
বাগানের বাইরে পৃথিবী তখনও সুন্দর ছিল, কিন্তু তার মধ্যে কিছু খারাপ জিনিসও ছিল, যেমন কাটা, বিরক্তিকর পোকা এবং নানা ধরনের শব্দ। অনেক পশুরা আর বন্ধুত্বপূর্ণ ছিল না, সহজে খাবার পাওয়া যেত না। ক্ষুধার্ত পেট ভরার জন্য আদম ও হাওয়াকে কঠিন পরিশ্রম করতে হতো। তাদের অবশ্য আনন্দের মুহূর্তও ছিল। আদম তার স্ত্রী হাওয়ার কাছে গেলে তিনি গর্ভবতী হলেন, আর কাবিল নামে তার একটি ছেলে হল। তিনি বললেন, মাবুদ আমাকে একটি পুরুষ সন্তান দিয়েছেন। হাওয়া দুনিয়ার প্রথম শিশুর নাম রাখলেন কাবিল, যার অর্থ সম্পদ, আল্লাহর কাছ থেকে মূল্যবান সম্পদ। সম্ভবত তিনি চিন্তা করেছিলেন যে তার ছেলে ওয়াদা করা মসীহ হবেন, কিন্তু দ্রুতই তিনি আবিষ্কার করলেন তার সুন্দর ছোট ছেলেটি একগুয়ে এবং আত্মকেন্দ্রিক, ঠিক তার অভিভাবকদের মতো। পরে যখন তাদের দ্বিতীয় ছেলে জন্ম নিল, হাওয়া তার নাম দিলেন হাবিল, যার অর্থ অসার। এটা স্পষ্ট যে আদম ও হাওয়া একজন গোনাবিহীন প্রথমজাত জন্ম দিতে পারেননি, যিনি মানুষকে তাদের পাপ থেকে রক্ষা করতে পারবেন।
আল্লাহর পাক সুরতের প্রতিফলন না দেখিয়ে আদম ও হাওয়ার প্রথমজাত তাদের গুনাহের স্বভাব দেখালেন।
আদম আরো ছেলেমেয়েদের জন্ম দিলেন তার মতো, তার সুরতে। ছবিটি দেখো, তুমি কি দেখতে পাও যে কাবিল তার ছোট ভাইয়ের কাছ থেকে তরমুজ কেড়ে নিচ্ছে? সে তার পিতামাতার মতোই করছে, যারা সেই ফল নিয়েছিল যা তাদের জন্য ছিল না। এটি ছোঁয়াচে রোগের মতো। আদম ও হাওয়ার গুণা তাদের সন্তানদেরকে সংক্রমণ করেছিল। যখন আদম গুণা করেছিলেন, গুণা দুনিয়াতে প্রবেশ করল। আদমের গুণা মৃত্যু আনল, তাই মৃত্যু সকলের জন্য যারা গুণা করেছে। আফ্রিকার প্রবাদ বলে, ইঁদুর গর্ত খুঁড়ে ইঁদুরেরই জন্ম দেয়। আরবের প্রবাদও আছে একই রকম, হাঁসের বাচ্চা সবগুলোই ভাসে। যখন আমাদের আদি পিতামাতা গুণা করেছেন, তখন তারা গাছ থেকে একটি ভাঙা ডালের মতো হয়েছেন। যেভাবে একটি ভাঙা ডালের সব পাতা ক্ষতিগ্রস্ত হয়, সেভাবেই আদমের পরিবারের সকলই আদমের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আদম মারা যাবার অনেক পরে নবী দাউদ লিখেছেন, জন্ম থেকেই আমি অন্যায়ের মধ্যে আছি, গুনাহের অবস্থাতেই আমি মায়ের গর্ভে ছিলাম। আমরা হয়তো এটা শুনতে পছন্দ করি না, কিন্তু আমরা জানি এটা সত্য। আদম ও হাওয়ার অনেক ছেলে মেয়ে ছিল, কিন্তু কিতাব তাদের প্রথম দুই ছেলের কাহিনীতেই দৃষ্টি দিয়েছেন। হাবিল মেষপাল রাখত আর কাবিল জমিতে কাজ করত। হাবিল আর কাবিল দুজনই ভালো কর্মী ছিল, দুজনই তাদের সৃষ্টিকর্তা সম্পর্কে জানত। তারা উভয়েই চেয়েছিল যেন তাদের ইবাদত আল্লাহ কবুল করেন। তাদের দুজনেরই একই সমস্যা ছিল, গুনাহ। তারা যে জন্ম থেকেই গুনাগার ছিল তা নয়, কিন্তু তারা গুনাগারের মতো জীবন যাপন করত। প্রতিদিন তারা যেভাবে কথা বলত, চিন্তা করত, তা আল্লাহর খাঁটি এবং মহব্বতে পূর্ণ স্বভাব প্রকাশ করত না। তার বইয়ে দুনিয়ার রাজা একে বলেন, সবাই গুনাহ করেছে এবং আল্লাহর প্রশংসা পাবার অযোগ্য হয়েছে। এমন কি কোনো উপায় আল্লাহর কাছে ছিল যে তিনি কাবিল ও হাবিলকে তার দিক দিয়ে ধার্মিক ঘোষণা দিতে পারতেন? হ্যাঁ, কিন্তু তা হতো খুবই দামি। রক্তপাত না হলে গুনার মাফ হয় না। দুনিয়ার অলঙ্ঘনীয় আইন মৃত্যু, ও গুনার আইন অবশ্যই পালন করতে হবে। গুনাহের শাস্তি মৃত্যু হবেই। এ কারণেই রাজার ক্ষমার জন্য একটি মৃত্যুর মূল্যের প্রয়োজন ছিল। যখন একজন গুনাগার মৃত্যুর যোগ্য, তখন আল্লাহ কিছু পশুর রক্ত কবুল করলেন, যেমন মেষ। সেই মেষ অসুস্থ, দাগ পড়া বা নোংরা হলে হবে না, তা স্বাস্থ্যকর এবং পরিষ্কার হতে হবে, নিখুঁত হতে হবে। মেষটিকে মারা এবং পোড়ানো হবে, এটি একজন দোষী গুনাগারের স্থানে মারা যাবে। মেষ হবে গুনাগারের বিকল্প। একদিন দুই ভাই তাদের উপহার আল্লাহর কাছে আনল, কিন্তু একজন সঠিক উপহার আনল। কাবিল তার মাঠ থেকে আল্লাহর প্রতি উপহার দেওয়ার জন্য কিছু ফল আনল, কিন্তু হাবিল তার কিছু প্রথমজাত পশুর চর্বির অংশ আনল। কোনটা মাবুদ কবুল করলেন তুমি কি চিন্তা করতে পারো? ভাইদের দিকে তাকাও, দেখো তারা আল্লাহর উদ্দেশ্যে কি উপহার দিচ্ছে। কোরবানগাহের দিকে তাকাও, এটি ছিল একটা উঁচু জায়গা যা সাধারণত পাথরের তৈরি। এটি ছিল মৃত্যুর স্থান। কোরবানগাহ বেহেস্ত ও দুনিয়া এবং আল্লাহ ও মানুষের উপহার ঊর্ধ্বে তুলে ধরত। সেখানে যে উপহার রাখা হতো তা আগুনে পোড়ানো হতো। আল্লাহ সবসময় ন্যায্যতা ধরে রাখেন, কিন্তু রহমতও দেখাতে চান। কিভাবে তিনি দুটোই করতে পারেন? কিভাবে তিনি গুনাগারকে শাস্তি না দিয়ে গুনাকে শাস্তি দেন? কাবিল ও হাবিলের সময়ের অনেক পরে আল্লাহ মুসা নবীকে বললেন, কারণ রক্তে থাকে প্রাণীর প্রাণ, সেজন্যই তোমাদের প্রাণের বদলে আমি তা দিয়ে কোরবানগাহের উপরে তোমাদের কাফফারা দেবার ব্যবস্থা করেছি। পোড়ানো কোরবানির জন্য আনা মেষটার মাথার উপরে সে তার হাত রাখবে, আর সেটা তার জায়গায় তার গুনাহ ঢাকবার জন্য কবুল করা হবে। কাফফারা অর্থ কি? এর অর্থ হল গুনাহ যেন ঢাকা দেয়া, পরিষ্কার করা ও ক্ষমা করা যায় তার জন্য মূল্য পরিশোধ করা। পুরাতন নিয়মের সময় আল্লাহ লোকদেরকে বলেছেন যে তিনি তাদের গুনার মূল্য হিসেবে স্বাস্থ্যবান মেষ, ছাগল, ষাঁড় এবং কবুতরের রক্ত গ্রহণ করবেন, সেই রক্ত কাফফারা দেবে গুনাহ ঢাকার জন্য, কিন্তু শুধুমাত্র ওই দিনের জন্য। আল্লাহ তাই মৃত্যু ও গুনাহের আইনের প্রকৃত মূল্য হিসেবে নিখুঁত কোরবানি দান করেছেন। এখন কাবিলের দিকে দেখো, আর সে আল্লাহকে কি উপহার দিচ্ছে, কি সুন্দর সব ফল আর সবজি, এগুলো উৎপন্ন করতে সে কতই না কষ্ট করেছে, কিন্তু এটি তার গুনাহকে ঢাকা দিতে পারেনি, কারণ এতে কোনো রক্ত ছিল না, মৃত্যুর মূল্য ছিল না। হাবিলের উপহারের দিকে দেখো, কি দুঃখের বিষয়, ছোট মেষটি বাধা আর মৃত্যুর মুখোমুখি। তুমি কি দেখতে পাও যে হাবিল সেই মেষের মাথায় হাত দিয়ে আছে? কারণ হাবিল আল্লাহর পরিকল্পনায় ঈমান এনেছিলেন, আল্লাহ হাবিলের গুনাহ তুলে নিয়ে মেষের উপর দিয়েছিলেন। হাবিল এইভাবে আল্লাহকে শুকরিয়া দিচ্ছিল যে যদিও সে মৃত্যুর যোগ্য, কিন্তু আল্লাহ তার গুনাহ ঢাকার জন্য মেষের রক্ত গ্রহণ করবেন। আল্লাহর আইন ছিল যে সমস্ত গুনাহগার মৃত্যুর শাস্তি পাবে, কিন্তু আল্লাহ তার ন্যায্যতা ও রহমতে তাদের জায়গায় একটি মেষের মৃত্যু গ্রহণ করলেন। আল্লাহ এটিকে বললেন গুনাহের কোরবানির নিয়ম। গুনাহের কোরবানির নিয়ম হাবিলকে মৃত্যু ও গুনাহের নিয়ম থেকে মুক্ত করেছে, কিন্তু কাবিলের বিষয়টা কি? তুমি কি কাবিলের কোরবান গাটা দেখতে পাও? ওটার উপরে কি? নিস্তেজ শস্য। হাবিলেরটা দেখো, ওটার উপরে কি? রক্ত এবং ছাই। আল্লাহ এই দুই ভাই এবং তাদের এবাদত সম্পর্কে কি চিন্তা করেন? আল্লাহ হাবিল এবং তার উপহার গ্রহণ করেছিলেন, কিন্তু কাবিলের উপহার তিনি গ্রহণ করেননি। কিভাবে আল্লাহ হাবিলের কোরবানি গ্রহণ করে তার অনুমোদন দিয়েছেন এবং কাবিলকে প্রত্যাখ্যান করেছেন তা আমাদেরকে বলা হয়নি। কিতাব বলছে ইমানের জন্য কাবিলের চেয়ে হাবিলের কোরবানি আল্লাহর চোখে আরো ভালো ছিল। তার ইমানের জন্যই আল্লাহ তার কোরবানি কবুল করে সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি ধার্মিক। যেহেতু তিনি আল্লাহ ও তার পরিকল্পনাতে ইমান এনেছিলেন, তাই তাকে ক্ষমা করে ধার্মিক ঘোষণা করা হয়েছিল। এটা ছিল হাবিলকে আল্লাহর উপহার। আল্লাহ হাবিলের গুনাহ মেষের উপরে দিয়েছিলেন। মেষটিকে হাবিলের স্থানে মরতে হয়েছিল, মেষের রক্ত পতিত হয়েছিল এবং দেহকে পুড়িয়ে ছাই করা হয়েছিল। গুনাহের বিরুদ্ধে আল্লাহর ধার্মিকতার রাগ হাবিলের পরিবর্তে মেষের উপরে পড়েছিল। কেন আল্লাহ হাবিলের মেষ কোরবানিতে খুশি হয়েছিলেন? কারণ এটি আগত নাজাতদাতার বিষয়ে দেখিয়েছিল যিনি একদিন দুনিয়ার গুনাহের দায় পরিশোধ করবেন। আল্লাহর পরিকল্পনাতে তার ইমানের কারণে হাবিল এখন আল্লাহর সাথে সঠিক সম্পর্কে রয়েছে। যখন হাবিল মারা গিয়েছে, তখন চিরকাল আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন থাকার পরিবর্তে সে আল্লাহর সাথে থাকবে, যিনি এখন তার বন্ধু। গুনাহ ও মৃত্যুর আইনের উপরে গুনাহের কোরবানির আইন জয়ী হয়েছিল। কাবিল মাবুদের কাছে মোনাজাত করেছিল, কিন্তু সে আল্লাহর নিয়ম ভুলে গিয়েছিল, যাকে বলে যে গুনাহের শাস্তি মৃত্যু। কাবিল ধর্মবিশ্বাসী ছিল, কিন্তু আল্লাহর সাথে তার সঠিক সম্পর্ক ছিল না। গুনাহ এবং মৃত্যুর আইন এখনও তার উপরে কালো মেঘের মতো জমে আছে। যদি সে আল্লাহর পরিকল্পনা এবং তার উপর ইমান না আনে, তাহলে সে আল্লাহকে কখনোই বন্ধু হিসাবে জানবে না, সে বিচারে আল্লাহর মুখোমুখি দাঁড়াবে। কিছু মানুষ কাবিলকে এই কথা বলে রক্ষা করে যে কাবিল একজন কৃষক ছিল, তার যা ছিল সে তাই এনেছিল, কিন্তু তার যা ছিল আল্লাহ তা চাননি। কাবিল হাবিলের মেষ কেনার জন্য কিছু শস্য বিক্রি করতে পারত, অথবা সে তার হাত হাবিলের মেষের উপরে রেখে একই সাথে ইবাদত করতে পারত, কিন্তু কাবিল কি করল? সে কি তওবা করে সঠিক উপহার নিয়ে আল্লাহর কাছে এসেছিল? আল্লাহ কাবিলের উপহার গ্রহণ করেননি, তারপরও তিনি তাকে ভালোবাসেন এবং তওবা করতে পরামর্শ দেন। তওবা করার অর্থ কি? ধরো তুমি কোনো একটা শহরে ভ্রমণ করতে চাও, একটা ট্রেনে ওঠার পর তুমি বুঝলে যে তুমি ভুল ট্রেনে উঠেছো, তখন তুমি কি করো? ভুল বুঝতে পারো, সেই ট্রেন থেকে নামো এবং ঠিক ট্রেনটা ধরো। তওবা করার অর্থ হলো তাই। তওবা করার অর্থ হলো তোমার মন পরিবর্তন করা, যা ভুল তা থেকে ফেরা এবং যা সঠিক তা করা, যে আমাকে অবশ্যই আমার গুনার জন্য শাস্তি পেতে হবে। এর অর্থ হল যে নিজের গুনাকে দেখা, যেহেতু আল্লাহ তা দেখেন। আল্লাহ চেয়েছিলেন যেন কাবিল তওবা করে, যেন তার নিজের পথে চলাকে বন্ধ করে আল্লাহর পথ অনুসরণ করে। এতে কাবিলের খুব রাগ হল আর তার মুখ কালো ছিল। তারপর আল্লাহ কাবিলকে বললেন, কেন তুমি রাগ করছো আর কেনই বা মুখ কালো? যদি তুমি ভালো কাজ করো তাহলে কি তোমার মুখ উজ্জ্বল হয়ে উঠবে না? কিন্তু যদি না করো তাহলে গুনাহ তোমাকে পাবার জন্য দরজায় এসে বসে থাকবে, কিন্তু তাকে তোমার বশে আনতে হবে। কাবিল এত গর্বিত ছিল যে তওবা করেনি। সে তার ভাইয়ের কারণে লজ্জিত হয়েছিল। সে এই লজ্জা থেকে বের হয়ে নিজের পদ্ধতিতে সম্মান ফিরিয়ে আনতে চেয়েছিল। তাই কাবিল তার ভাই হাবিলকে বলল, চলো আমরা জমিতে যাই। আর যখন তারা জমিতে গেল, কাবিল হাবিলকে আক্রমণ করে মেরে ফেলল। তখন আল্লাহ কাবিলকে বললেন, তোমার ভাই হাবিল কোথায়? সে বলল, আমি জানি না, আমি কি আমার ভাইয়ের রক্ষাকারী? মাবুদ বললেন, এ তুমি কি করেছ? দেখো জমি থেকে তোমার ভাইয়ের রক্ত আমার কাছে কাঁপছে। হাবিলের প্রাণ ও রূহ আল্লাহর কাছে গিয়েছিল, কিন্তু তার দেহ ধুলাতে ফিরে গিয়েছিল। যতদিন না পর্যন্ত আল্লাহ সেই ধুলাকে আবার আখেরি জীবনের জন্য গৌরবের দেহে রূপান্তর করেন। কাবিলের জন্য আল্লাহ আরেকবার তওবার সুযোগ দিলেন, কিন্তু সে প্রত্যাখ্যান করল। তাই কাবিল আল্লাহর সামনে থেকে চলে গেল। বিদ্রোহ এবং গর্বের আত্মা নিয়ে কাবিল পূর্বদিকে গিয়ে একটি শহর তৈরি করল। তাদের অনেক সন্তান ছিল। তাদের নাতি নাতনিরা প্রথম লোহার সামগ্রী এবং বাদ্যযন্ত্র তৈরি করেছিল। কাবিলের বংশধরেরা খুবই বুদ্ধিমান ছিল, কিন্তু তারা মাবুদকে জানত না।
পর্ব ৬, মানুষের বিদ্রোহ এবং আল্লাহর বিশ্বস্ততা।
আদমের প্রথম গুনার ১০ প্রজন্ম পর আল্লাহ মানব জাতিকে এই খারাপ খবর দিলেন। দুনিয়াতে মানুষের নফরমানি খুব বেড়ে গেছে, আর দিলের সব চিন্তাই সবসময় কেবল খারাপের দিকে ঝুঁকছে। কিন্তু একটা পরিবার তখনও আল্লাহতে নির্ভর করত। মাবুদ নূহের উপর সন্তুষ্ট ছিলেন, তাই তিনি নূহকে বললেন, গোটা মানুষ জাতটাকে আমি ধ্বংস করে ফেলব। মানুষের জন্যই দুনিয়াতে জোর জুলুমে ভরে উঠেছে। মানুষের সঙ্গে আমি দুনিয়ার সবকিছুই ধ্বংস করতে যাচ্ছি। তুমি গোফর কাঠ দিয়ে একটি জাহাজ তৈরি করো, তার মধ্যে কতগুলি কামরা থাকবে, আর বাইরে ও ভিতরে আলকাতরা দিয়ে লেপে দেবে। এটি তিন স্তরের, এক ফুটবল মাঠের দেড় গুণ লম্বা। প্রত্যেক ধরনের পশু রাখার জন্য যথেষ্ট ঘর এবং গুনাহের কোরবানির জন্য ৭ জোড়া পশু। জাহাজের বাতাস চলাচলের পদ্ধতি এবং একটি বড় দরজা ছিল। নূহ তার স্ত্রী এবং তিন সন্তান এবং তাদের স্ত্রীদেরকে নিয়ে জাহাজ তৈরি করলেন। নূহ দুনিয়াকে আল্লাহর আসন্ন বিচার সম্বন্ধে সতর্ক করেছিলেন, কিন্তু লোকেরা তাকে উপহাস করেছিল। শেষে জাহাজ প্রস্তুত হয়েছিল। নূহের পরিবার এর মধ্যে সব যোগান জমা করেছিল। আল্লাহ সমস্ত পশু, সরীসৃপ, পোকামাকড় এবং পাখি নিয়ে এসেছিলেন। কি দারুণ ব্যাপার যখন তারা জাহাজে ঢুকছিল আর তারা বিভিন্ন কামরায় থাকছিল। নূহ এবং তার পরিবারও ঢুকল। আর কেউ কি সেই নিরাপদ জায়গায় এসেছিল? না, তাই আল্লাহ দরজা বন্ধ করলেন। প্রচণ্ড মেঘ পৃথিবীকে ঢেকে ফেলল, বিদ্যুৎ চমকাল, বাজ পড়ল। ওই দিন মাটি ফুঁড়ে সমস্ত ঝর্ণা বের হয়ে এলো, আর আকাশ খুলে গেল, আর 40 দিন 40 রাত ধরে বৃষ্টি হতে লাগল। এটি ইতিহাসের সবচেয়ে খারাপ প্রাকৃতিক দুর্যোগ। শুধুমাত্র জাহাজের 8 জন ছাড়া সমস্ত মানবজাতি ধ্বংস হয়েছিল। গর্বিত আত্মবিশ্বাসী দুনিয়া অনেক দেরিতে সত্য শিখেছিল। ভূতাত্ত্বিক এবং জীবাশ্মের প্রমাণ কিতাবের তথ্যকে প্রমাণিত করে। সাহারা থেকে হিমালয় পর্যন্ত সামুদ্রিক জীবাশ্মগুলি দুনিয়ার বিশাল মরুভূমি এবং পাহাড়গুলিতে খুঁজে পাওয়া যায়। আল্লাহ তার রহমতে ধৈর্যশীল, কিন্তু তার বিচারে তিনি গুনাহের বিচার করেন। তাহলে নূহ এবং তার পরিবার আর জাহাজের সেই পশুগুলির কি হল? তারা আল্লাহর রহমতে বিচার থেকে বাঁচলেন। জাহাজে নূহ এবং তার সঙ্গে যেসব গৃহপালিত ও বন্য পশু ছিল, আল্লাহ তাদের কথা ভুলে যাননি। তিনি দুনিয়ার উপরে বাতাস বহালেন, তাতে পানি কমতে লাগল, বড় জাহাজটি নামতে শুরু করল। শেষে পূর্ব তুরস্কের আরারাত পাহাড়ে গিয়ে আটকে রইল। 3 বার নূহ কবুতর পাঠালেন যাতে শুকনো জমি খুঁজে পাওয়া যায়। প্রথমবার কবুতর ফিরে আসল, দ্বিতীয়বার কবুতরটি একটি জলপাইয়ের পাতা নিয়ে ফিরে আসল, তৃতীয়বার আর ফিরে আসল না। তারা বাসা খুঁজে পেয়েছিল। নূহ জানতেন যে জাহাজ থেকে নামার সময় হয়েছে। বন্যা শুরু হবার পর থেকে 1 বছর পার হয়ে গিয়েছিল। তুমি কি জানো নূহ এবং তার পরিবার ও পশু পাখি জাহাজ থেকে বের হয়ে আসার পর তিনি কি করেছিলেন? নূহ আল্লাহর জন্য একটি কোরবান গা বানালেন এবং কিছু পাক পশু ও পাখি নিলেন এবং তা পোড়ানো কোরবানি করলেন। মাবুদ সেই গন্ধে খুশি হলেন। আল্লাহর বিচার ও রহমত পরিবর্তন হয়নি। গুনাহের জন্য এখনও মৃত্যুর মূল্য প্রয়োজন। এ কারণে নূহ বেগুনা প্রাণীর রক্ত পতিত করলেন এবং তাদের দেহকে কোরবানগাহে পোড়ালেন। বেহেস্ত এবং দুনিয়া, আল্লাহ ও মানুষের মধ্যে দূরত্ব, এই ধরনের কোরবানি বেগুনা মসিহের ইঙ্গিত করে, যিনি একদিন গুনাহের প্রকৃত মূল্য দিতে দুনিয়াতে আসবেন। পরে আল্লাহ নূহ ও তার পরিবারকে আদেশ দিলেন, তোমরা বংশবৃদ্ধির ক্ষমতার দ্বারা সংখ্যায় বেড়ে ওঠো এবং দুনিয়া ভরে তোলো। মাবুদ দুনিয়ার সাথে একটা নিয়ম করলেন, সেই ব্যবস্থার চিহ্ন হিসেবে মেঘের মধ্যে আমি আমার রংধনু দেখাব, এটাই হবে দুনিয়ার জন্য আমার সেই ব্যবস্থার চিহ্ন। এতে পানি আর কখনো বন্যা হয়ে সমস্ত প্রাণীকে ধ্বংস করবে না। তার চুক্তির প্রতীক হিসেবে আল্লাহ আকাশে একটি গৌরবময় রংধনু প্রকাশ করলেন। আল্লাহ ওয়াদা করলেন যে তিনি কখনো বৈশ্বিক বন্যা পাঠাবেন না। রংধনু আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে শাস্তি দেয়া বা রক্ষা করা যাই হোক, আল্লাহ সবসময় তার ওয়াদা রক্ষা করেন, সবসময়। এমনকি রহমতের সঙ্গে একটা নতুন শুরু করেও কয়েক প্রজন্মের মধ্যেই বেশিরভাগ মানুষ আল্লাহর কাছ থেকে সরে গিয়ে নিজেদের পথে চলেছে। যেমন আল্লাহ আদেশ দিয়েছেন যেন মানুষ ছড়িয়ে যায় এবং দুনিয়া পূর্ণ করে। মানুষ কি তাই করল? কিতাব তা আমাদের বলে। তখন সমস্ত দুনিয়ার 1 ভাষা এবং শব্দ ছিল, তাই মানুষ যখন পূর্ব দিকে বর্তমান ইরাকের দিকে গেল, তারা একটি সমভূমি পেয়ে সেখানে বসবাস করতে লাগল। তারা বলল, চলো আমরা ইট তৈরি করে আগুনে পুড়িয়ে নিই। তারা পাথরের বদলে ইট এবং চুন সুরকির বদলে আলকাতরা ব্যবহার করতে লাগল। তারা বলল, এসো আমরা নিজেদের জন্য একটা শহর তৈরি করি এবং এমন একটা উঁচু ঘর তৈরি করি যার চূড়া গিয়ে আকাশে ঠেকবে, এতে আমাদের সুনামও হবে আর আমরা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ব। আল্লাহর মহান নামের শুকরিয়া করার চেয়ে প্রস্তুতকারীরা চেয়েছিল যেন তাদের নামের গৌরব হয়। ইবলিশের মতো তারা গৌরবের ও বিদ্রোহের রূহ দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। একটা উঁচু ঘর যা আকাশে গিয়ে ঠেকবে তা তৈরি করতে চেয়ে তারা বর্তমানের ধর্মীয় নেতাদের মতো হয়েছে, যারা তাদের নিজেদের চেষ্টায় বেহেস্তে যেতে চায়। কাবিলের মতো এই লোকেরা ধার্মিক, কিন্তু তারা আল্লাহর ক্ষমা এবং ধার্মিকতার পথ ভুলে গেছে। তারা আল্লাহ এবং তার পরিকল্পনার উপর নির্ভর করেনি।
তাই মাবুদ আল্লাহ বললেন, এসো আমরা নিচে গিয়ে তাদের ভাষায় গোলমাল বাঁধিয়ে দিই, যাতে তারা একে অন্যের কথা বুঝতে না পারে। এভাবেই মাবুদ তাদেরকে সমস্ত দুনিয়াতে ছড়িয়ে দিলেন, আর তাতে সেই শহর তৈরি বন্ধ হয়ে গেল। এই জন্য সেই জায়গার নাম হল ব্যাবিলন, কারণ সেখানেই মাবুদ সারা দুনিয়াতে ভাষার মধ্যে গোলমাল বাঁধিয়ে দিয়েছিলেন। তিনি তাদের দুনিয়ার সব জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন। প্রত্যেক বংশকে ভিন্ন ভাষা দিয়ে আল্লাহ সেই তৈরির কাজ বন্ধ করেছিলেন। তাই ব্যাবিলন থেকে দূরে গিয়ে পৃথিবীকে পূর্ণ করার যে আদেশ, সেখানে পছন্দের কোনো সুযোগ ছিল না। লোকেরা তাদের শহর তৈরি করতে পারেনি, কিন্তু আল্লাহর পরিকল্পনা ঠিকমতোই ছিল।
পর্ব সাত, আল্লাহর পরিকল্পনা অগ্রসর।
নূহ নবীর সময়ের পর দশটি প্রজন্ম পার হয়ে গিয়েছিল। তখনও জাতিদের উপর ইবলিশের একটি কঠিন নিয়ন্ত্রণ ছিল। আল্লাতে ইমান রাখার পরিবর্তে লোকেরা তাদের ধর্মতে নির্ভর করছিল। কিছু জাতি সৃষ্টিকর্তার বদলে সূর্যকে ইবাদত করছিল, অন্যান্যরা চাঁদকেও। এটি ছিল 1925 খ্রিস্টপূর্বাব্দ। আরবের উত্তর পূর্বে একজন বয়স্ক ব্যক্তি বাস করতেন, যার নাম ইব্রাম। পরবর্তীতে আল্লাহ তার নাম পরিবর্তন করেছিলেন ইব্রাহিম, যার অর্থ অনেক জাতির পিতা। ইব্রাহিম ছিলেন 75 বছর বয়সী, সারিতার স্ত্রী, যার বয়স 65 এবং সন্তানহীনা। তাদের অভিভাবক ও প্রতিবেশীরা মূর্তি পূজাকারী ছিলেন, যারা সৃষ্টিকর্তার পরিবর্তে সৃষ্ট বস্তুর ইবাদত করতেন। একদিন আল্লাহ ইব্রাহিমকে বললেন, তুমি তোমার নিজের দেশ, তোমার আত্মীয় স্বজন এবং তোমার পিতার বাড়িঘর ছেড়ে আমি তোমাকে যে দেশ দেখাব সেই দেশে যাও। আমি তোমাকে দোয়া করব এবং এমন করব যাতে তোমার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে আর তোমার মধ্য দিয়ে লোকে দোয়া পায়। যারা তোমাকে দোয়া করবে আমি তাদের দোয়া করব, আর যারা তোমাকে বদদোয়া দেবে আমি তাদের বদদোয়া দেব। আল্লাহ ইব্রাহিমের সাথে একটি চুক্তি করতে চেয়েছিলেন। যদি সে তার পিতার পরিবার ছেড়ে অপরিচিত দেশে যায়, তাহলে আল্লাহ দুটি বিষয় করবেন। প্রথমত, তিনি ইব্রাহিমকে মহাজাতির পিতা করবেন। দ্বিতীয়ত, সেই জাতির মধ্য দিয়ে সমস্ত জাতি দোয়া পাবে। যদি ইব্রাহিম আল্লাহকে অনুসরণ করে, তাহলে তিনি সেই জাতির পিতা হবেন যেখান থেকে নবীরা, কিতাবগুলি এবং নাজাতদাতা আসবেন। ইব্রাহিম কি করেছিলেন? ইমানে ইব্রাহিম আল্লাহর কথার বাধ্য হয়েছিলেন এবং সম্পত্তি হিসেবে যে জায়গাটা তার পাবার কথা ছিল সেই জায়গায় তিনি গিয়েছিলেন। যদিও তখন বুঝতে পারেননি তিনি কোথায় যাচ্ছেন, তবু তিনি রওনা হয়েছিলেন। ইব্রাহিম এবং তার স্ত্রীর পক্ষে তাদের আত্মীয় স্বজনদের ছেড়ে যাওয়া এবং পরিবারের ধর্ম ত্যাগ সহজ ছিল না। তবুও তারা একমাত্র সত্য আল্লাহকে অনুসরণ করার জন্য সমাজের সেই সমালোচনাকে গ্রহণ করেছিলেন। আল্লাহর বাধ্য হওয়া সবসময় সহজ না, কিন্তু এটি সবচেয়ে উত্তম। ইব্রাহিম এবং তার স্ত্রী বৃদ্ধ ছিলেন এবং তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু তবুও আল্লাহ তাকে একটি মহাজাতির পিতা হওয়ার ওয়াদা করেছিলেন। ইব্রাহিম কিভাবে আল্লাহর অসম্ভব ওয়াদার প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? ইব্রাহিম মাবুদের কথার উপর ইমান আনলেন, আর মাবুদ সেই জন্য তাকে ধার্মিক বলে গ্রহণ করলেন। আদমের অন্যান্য বংশধরদের মতো ইব্রাহিমও গুণাগার ছিলেন, কিন্তু হাবিল আর নূহের মতো ইব্রাহিম আল্লাহর উদ্দেশ্যে পোড়ানো কোরবানি করলেন। যেহেতু ইব্রাহিম মাবুদ ও তার ওয়াদাতে ইমান আনলেন, তাই তাকে বেহেশতের নথিতে ধার্মিক বলে গ্রহণ করলেন এবং তাকে আখেরি জীবন উপহার দিলেন। সারিও মাবুদে ইমান আনলেন আর তাকেও ধার্মিক বলা হল। কিন্তু অপেক্ষা করা কঠিন। প্যালেস্টাইনে 10 বছর বাস করার পর তারা আশা করেছিলেন যে সারি গর্ভবতী হবেন, তাই তারা আল্লাহর করা ওয়াদাকে সাহায্য করার জন্য ইব্রাহিমকে একটি পুত্র দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সারি তার মিশরীয় দাসী হাজেরাকে ইব্রাহিমের কাছে পাঠালেন। ইব্রাহিম তার কাছে গেলেন এবং তিনি গর্ভবতী হলেন এবং একটি ছেলের জন্ম দিলেন, তার নাম রাখা হল ইসমাইল। 13 বছর পরে যখন ইব্রাহিমের বয়স 99 এবং সারির 89, তখন আল্লাহ আবার তাদের দেখা দিলেন। তিনি তাদের বললেন যে তাদের একটি ছেলে হবে এবং তার নাম ইসহাক। আল্লাহ ইসমাইলের জন্যও বললেন, আমি তাকেও দোয়া করব, কিন্তু ইসহাকের জন্যই আমি আমার ব্যবস্থা চালু রাখব। সামনের বছর এই সময়ে সে সারির কোলে আসবে। 1 বছর পর সারি ইসহাককে জন্ম দিলেন, যিনি প্রতিজ্ঞার সন্তান। ছবিটা দেখো, তুমি কি দেখতে পাও যে ইব্রাহিম এবং তার স্ত্রী রাতের আকাশের দিকে তাকিয়ে আছে? তারা আল্লাহর বিশ্বস্ততার জন্য তাকে শুকরিয়া জানাচ্ছে। হাজেরা এবং ইসমাইলকে বের করে দেয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তাদের প্রতিও রহমত দেখিয়েছিলেন। আল্লাহ সেই ছেলেটির দেখাশোনা করতে লাগলেন, আর সে পারণ মরুভূমিতে বেড়ে উঠতে লাগল। সে তীরধনুকে পাকা হয়ে উঠল, আর মিশর দেশের এক মেয়ের সঙ্গে তার মা তাকে বিয়ে দিল। ইসমাইল শক্তিশালী আরবীয়দের পিতা হয়ে উঠলে, যাদেরকে আল্লাহ বিভিন্নভাবে দোয়া করেছেন। আর ইসহাক বাড়িতেই থাকলেন আর বাবার পশুপালের দেখাশোনা করতেন। কখনো কখনো ইসহাক তার বাবাকে স্বাস্থ্যবান ভেড়া বেছে দিতে সাহায্য করতেন, আর তা তাদের গুনাহের জন্য পোড়ানো কোরবানি করা হতো। কিন্তু আল্লাহর কোরবানির জন্য যা প্রয়োজন ছিল তা ইসহাক বা তার বাবাও কল্পনা করতে পারেননি। আল্লাহ গুনাগারদেরকে গুনাহ এবং মৃত্যু থেকে রক্ষা করার জন্য তার পরিকল্পনার চিত্র এবং কিছু ভাববাণী দুনিয়ার সামনে তুলে ধরতে ইব্রাহিম এবং তার ছেলেকে ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন। সেই সাথে ইব্রাহিমের ইমানের সর্বোচ্চ পরীক্ষা করতে তাকে সাংঘাতিক কিছু করতে বলেছিলেন, যা পরীক্ষা না হওয়া পর্যন্ত বোঝা যায় না। জীবনের এই পর্যায়ে ইব্রাহিমের আল্লাহর প্রতি প্রকৃত ইমান ছিল। ইব্রাহিম আল্লাহকে জানতেন, তিনি জানতেন যে আল্লাহ ভালো এবং ন্যায্য। তবুও আল্লাহ যদি তাকে এমন কিছু করতে বলেন যা মনে হয় ভুল, তিনি কি তখনও তার উপর ইমান রাখবেন বা বাধ্য হবেন? এখন সেই কাহিনী সরাসরি কিতাব থেকে। এই সমস্ত ঘটনার পর আল্লাহ ইব্রাহিমকে এক পরীক্ষায় ফেললেন। আল্লাহ তাকে ডাকলেন, ইব্রাহিম। ইব্রাহিম জবাব দিলেন, এই যে আমি। আল্লাহ বললেন, তোমার ছেলেকে, অদ্বিতীয় ছেলে ইসহাককে, যাকে তুমি এত ভালোবাসো, তাকে নিয়ে তুমি মরিয়া এলাকায় যাও। সেখানে যে পাহাড়টার কথা আমি তোমাকে বলবো, তার উপরে তুমি তাকে পোড়ানো কোরবানি হিসাবে কোরবানি দাও। সেই জন্য ইব্রাহিম খুব ভোরে উঠে একটা গাধার পিঠে গদি চাপালেন। তারপর তার ছেলে ইসহাক ও দুজন গোলামকে সঙ্গে নিলেন, আর পোড়ানো কোরবানির জন্য কাঠ কেটে নিয়ে যে জায়গার কথা আল্লাহ তাকে বলেছিলেন সেই দিকে রওনা হলেন। 3 দিনের দিন ইব্রাহিম চোখ তুলে চাইতেই দূর থেকে সেই জায়গাটা দেখতে পেলেন। তখন তিনি তার গোলামদের বললেন, তোমরা গাধাটা নিয়ে এখানেই থাকো, আমার ছেলে আর আমি ওখানে যাব। ওখানে আমাদের ইবাদত শেষ করে আবার আমরা তোমাদের কাছে ফিরে আসব। এই বলে ইব্রাহিম পোড়ানো কোরবানির জন্য কাঠের বোঝাটা তার ছেলে ইসহাকের কাঁধে চাপিয়ে দিয়ে নিজে আগুনের পাত্র ও ছোড়া নিলেন। তারপর তারা দুজনে একসঙ্গে হাঁটতে লাগলেন। তখন ইসহাক তার পিতা ইব্রাহিমকে ডাকলেন, আব্বা। ইব্রাহিম বললেন, জি বাবা, কি বলছো? ইসহাক বললেন, পোড়ানো কোরবানির জন্য কাঠ আর আগুন রয়েছে দেখছি, কিন্তু ভেড়ার বাচ্চা কোথায়? ইব্রাহিম বললেন, ছেলে আমার, পোড়ানো কোরবানির জন্য আল্লাহ নিজেই ভেড়ার বাচ্চা জুগিয়ে দেবেন। এইসব কথা বলতে বলতে তারা এগিয়ে গেলেন। তোমার কি মনে আছে পর্বতে ওঠার আগে ইব্রাহিম তার চাকরদের কি বলেছিলেন? ওখানে আমাদের এবাদত শেষ করে আবার আমরা তোমাদের কাছে ফিরে আসব। কিভাবে ইব্রাহিমের ছেলে আবার ফিরে আসবে যদি তাকে মারা হয় এবং তার দেহ পোড়ানো হয়? কিতাব বলে ইব্রাহিমের ইমান ছিল যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন। আল্লাহ ইসহাককে একটি নতুন জাতির পিতা করার জন্য ওয়াদা করেছিলেন, যার মধ্য দিয়ে নাজাতদাতা আসবেন। আল্লাহ মিথ্যা বলতে পারেন না। ইব্রাহিমের জন্য ওটাই যথেষ্ট ছিল। যা হোক, ইসহাকের চিন্তা কি ছিল? সে জানত যে সে গুনাগার এবং তার গুনাহের জন্য সে মৃত্যুর যোগ্য। সে এটাও জানত যে আল্লাহ বিকল্প কিছু গ্রহণ করবেন। কিন্তু আজ তারা কোরবানির স্থানে যাচ্ছিল কোনো মেষ বা মেষশাবক ছাড়া? এর কোনো মানে নেই। তাই ইসহাক তার বাবাকে বললেন, পোড়ানো কোরবানির জন্য কাঠ আর আগুন রয়েছে দেখছি, কিন্তু ভেড়ার বাচ্চা কোথায়? ইব্রাহিম উত্তর দিলেন, ছেলে আমার, পোড়ানো কোরবানির জন্য আল্লাহ নিজেই ভেড়ার বাচ্চা জুগিয়ে দেবেন। এসো আমরা কাহিনীতে এগিয়ে যাই। যে জায়গার কথা আল্লাহ ইব্রাহিমকে বলে দিয়েছিলেন তারা সেখানে গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছে ইব্রাহিম একটা কোরবানগা তৈরি করে তার উপর কাঠ সাজালেন। তারপর ইব্রাহিম ছেলেটিকে মেরে ফেলবার জন্য ছোড়া হাতে নিলেন। এমন সময় মাবুদের ফেরেশতা বেহেশত থেকে তাকে ডাকলেন,
ইব্রাহিম, ইব্রাহিম।
ইব্রাহিম জবাব দিলেন,
এই যে আমি।
ফেরেশতা বললেন,
ছেলেটির উপর তোমার হাত তুলো না বা তার প্রতি আর কিছুই করো না। তুমি যে আল্লাহ ভক্ত তা এখন বোঝা গেল, কারণ আমার কাছে তুমি তোমার ছেলেকে, অদ্বিতীয় ছেলেকেও কোরবানি দিতে পিছপা হওনি।
ইব্রাহিম ও তার ছেলে খুশি হলেন, কিন্তু প্রয়োজনীয় কোরবানির বিষয়টা কি হল? ইব্রাহিম তখন চারদিকে তাকালেন এবং দেখলেন তার পিছনে একটা ভেড়া রয়েছে আর তার শিং ঝোপে আটকে আছে। ইব্রাহিমের ছেলেকে মৃত্যুদণ্ড দেয়া হবে, কিন্তু আল্লাহ তার বিকল্প পাঠালেন। কিভাবে আল্লাহ ইব্রাহিমের দোষী ছেলেকে রক্ষা করলেন? তিনি তার বদলে একটি বেগুনা পশুকে মৃত্যুর জন্য পাঠালেন। ইব্রাহিম তখন চারিদিকে তাকালেন এবং দেখলেন তার পিছনে একটা ভেড়া রয়েছে আর তার শিং ঝোপে আটকে আছে। তখন ইব্রাহিম গিয়ে ভেড়াটা নিলেন এবং ছেলের বদলে সেই ভেড়াটাই তিনি পোড়ানো কোরবানির জন্য ব্যবহার করলেন। এই সমস্ত ঘটনাগুলি আল্লাহর পরিকল্পনায় দুনিয়াতে একজন পাক নাজাতদাতা পাঠানোর ছবি, যিনি গোনা ও মৃত্যুর আইনের প্রয়োজনীয়তাকে পূরণ করবেন এবং দুনিয়ার সমস্ত জাতির গুণাগারকে রক্ষা করবেন। তাই ইব্রাহিম সেই স্থানের নাম রাখলেন মাবুদ যোগান। সেই জন্য আজও লোকে বলে, মাবুদের পাহাড়ে মাবুদই জুগিয়ে দেন। কেন ইব্রাহিম পর্বতের নাম মাবুদ জুগিয়েছেন না দিয়ে মাবুদ জুগিয়ে দেন রাখলেন? আল্লাহ কি মুক্তির মূল্য দিয়েছিলেন না? পর্বতের নাম মাবুদ জুগিয়ে দেন রেখে নবী ইব্রাহিম সেই দিনের ভবিষ্যৎবাণী করেছিলেন, যেদিন একই পর্বতে আল্লাহ বহুমূল্য রক্তের মধ্য দিয়ে একটি কোরবানি করবেন, যা আল্লাহ সমস্ত দুনিয়ার গুনাহের দায় হিসেবে সম্পূর্ণ মূল্যে গ্রহণ করবেন, যাতে যে কেউ সেই কোরবানিতে ঈমান আনবে সে কখনো বিনষ্ট হবে না, কিন্তু আখেরি জীবন পাবে। 1900 বছর পরে প্রতিজ্ঞাত নাজাতদাতা সেই ঐতিহাসিক ঘটনার কথা মনে করে বলেছিলেন, আপনাদের পিতা ইব্রাহিম আমারই দিন দেখবার আশায় আনন্দ করেছিলেন, তিনি তা দেখেছিলেন আর খুশিও হয়েছিলেন। বেহেশতের দিকে ধোয়া ওঠার মধ্য দিয়ে আল্লাহ ইব্রাহিমকে ভবিষ্যতের পোড়ানো কোরবানির ধারণা দিয়েছিলেন, যা এই একই পাহাড়ে উৎসর্গ করা হবে। কিন্তু ভেড়ার বাচ্চা কোথায়? ছেলের এই প্রশ্নে ইব্রাহিমের উত্তর আমাদেরকে গভীর অর্থে নিয়ে যায়। ছেলে আমার, পোড়ানো কোরবানির জন্য আল্লাহ নিজেই ভেড়ার বাচ্চা জুগিয়ে দেবেন। ইব্রাহিম ও তার ছেলের জন্য আল্লাহ ভেড়ার বাচ্চা পাঠাননি, তিনি ভেড়া পাঠিয়েছিলেন। তাহলে ভেড়ার বাচ্চা কোথায় ছিল? ঠিক সময়ে আল্লাহ তার উত্তর দেবেন।
পর্ব ৮, শরীয়ত এবং নবীরা।
তোমার কি মনে আছে যে আল্লাহ ইব্রাহিমের কাছে দুটি বড় ওয়াদা করেছিলেন? প্রথমে আল্লাহ বলেছিলেন, আমি তোমাকে একটি মহান জাতি করব। আল্লাহ তার কথা রেখেছেন। ইব্রাহিমের ছেলে ইসাক, ইসাকের ছেলে ইয়াকুব, আর ইয়াকুবের বারো ছেলের পরিবার ইসরায়েলের বারো জাতি হয়েছিল। আল্লাহ আরো বলেছেন, দুনিয়ার সমস্ত জাতি তোমার মধ্য দিয়ে দোয়া পাবে। আল্লাহ এই অংশের ওয়াদাও রেখেছেন, এই বিশেষ কিন্তু মাঝে মধ্যে বিদ্রোহী জাতির সাথে কাজ করে আল্লাহ দুনিয়ার সমস্ত জাতিকে দেখাতে চেয়েছেন যে তিনি কি চান এবং কিভাবে গুনাগাররা তার কাছে আসতে পারে। যখনই আল্লাহ এই জাতিকে রক্ষা করেছেন, তখন তোমাকে ও আমাকে দোয়া করবার জন্য তিনি তার পরিকল্পনাকে রক্ষা করেছেন, কারণ এই জাতির মধ্য দিয়েই নবীরা, কিতাবগুলো এবং প্রতিজ্ঞাত নাজাতদাতা আসবেন। আল্লাহর গোপন পরিকল্পনা সামনের দিকে এগোচ্ছিল। 1500 খ্রিস্টপূর্বাব্দে আল্লাহ মুসাকে নবী হওয়ার জন্য ডাকলেন, যিনি ইব্রাহিমের বংশধর। মুসা বাইবেলের প্রথম পাঁচটি বই লিখেছেন। আল্লাহ ইব্রাহিমের 30 লক্ষ বংশধরকে 400 বছরের দাসত্ব থেকে রক্ষার জন্য ব্যবহার করেছিলেন। আল্লাহ তাদেরকে দুর্গম মরুভূমির মধ্য দিয়ে দিনের বেলায় ছায়া দেবার জন্য মেঘস্তম্ভ আর রাত অগ্নিস্তম্ভ দিয়ে পরিচালনা দিয়ে দিয়েছিলেন। তার শক্তির বলে তিনি লোহিত সাগর দিয়ে তাদের পার হয়ে যাওয়ার পথ খুলে দিয়েছিলেন। বেহেস্ত থেকে রুটি এবং পাথর থেকে পানি দিয়ে তাদেরকে সিনাই পাহাড়ে নিয়ে এসেছিলেন। সেখানে পাহাড়ের তলদেশে আল্লাহ লোকদেরকে বললেন,
তোমরাই আমার রাজ্য এবং পবিত্র জাতি হবে।
আল্লাহ চেয়েছিলেন যেন এই জাতি পবিত্র হয়, তার জন্য আলাদা এবং অন্যান্য জাতিদের চেয়েও আলাদা। কিন্তু লোকেরা বুঝতে পারেনি পাক হওয়ার অর্থ কি। তারা নিজেদেরকে অসহায় গুণাগার হিসেবে দেখেনি। তারা চিন্তা করেছে যে কোনো না কোনোভাবে তারা আল্লাহর দয়া পাবে। গুনাহের বিরুদ্ধে তার জ্বলন্ত ক্রোধ সম্বন্ধে শিক্ষা দিতে মাবুদ দুনিয়াতে জ্বলন্ত আগুনে ও তুরির প্রচণ্ড শব্দে নেমে আসতেন। তারপর তুর পাহাড়টা ধোঁয়ায় ঢেকে গেল, কারণ মাবুদ পাহাড়ের উপর আগুনের মধ্যে নেমে আসলেন। গোটা পাহাড়টা ভীষণভাবে কাঁপতে লাগল, সিংহার আওয়াজ আরো জোরে জোরে হতে লাগল। তখন মুসা আল্লাহর সঙ্গে কথা বললেন, আর আল্লাহও জোরে জোরে কথা বলে তার জবাব দিলেন। আল্লাহ আদমকে একটা নিয়ম দিয়েছিলেন, কিন্তু এই নতুন জাতিকে 10টা দিলেন। এই জাতির সকলে ভাবল যে তারা আল্লাহর লোক হওয়ার জন্য যথেষ্ট ভালো, তাই মাবুদ তাদেরকে 10টা শরীয়ত দিলেন। প্রথমে তুর পাহাড় থেকে বজ্রকণ্ঠে, তারপর 2টি পাথরের ফলকে। এসো আমরা সেই 10টা শরীয়ত পড়ি। 1. আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না। 2. পূজার উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি তৈরি করবে না, কারণ কেবলমাত্র আমি আল্লাহই তোমাদের মাবুদ। 3. কোনো বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের মাবুদ আল্লাহর নাম নেবে না। 4. বিশ্রামবার পবিত্র রাখবে এবং তা পালন করবে। 5. পিতা মাতাকে সম্মান করে চলবে। 6. খুন করো না। 7. জেনা করো না। 8. চুরি করো না। 9. কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। 10. অন্যের ঘর, স্ত্রী, গোলাম ও বাদি, গরু, গাধা কিংবা আরো কিছুর উপর লোভ করো না। আল্লাহ মুসাকে বললেন যে তাদের এই 10টি আজ্ঞা নিখুঁতভাবে মানতে হবে। সেই লোক বদদোয়া প্রাপ্ত যে এই শরীয়তের কথাগুলো পালন করে না। কি মনে হয় লোকেরা এই 10টা আদেশ শোনার পর কি অনুভব করেছিল? তুমি কি মনে করো তখনও তারা চিন্তা করেছে যে তারা অনেক ভালো? তোমার অবস্থা কি? তুমি কি মনে করো যে আল্লাহর নিখুঁত রাজ্যে বাস করার জন্য তুমি যথেষ্ট ভালো? প্রথম নিয়মটা আবার পড়ো, আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না। তুমি কি সব সময় আল্লাহকে প্রথমে রাখো? যদি না রাখো, তুমি এই শরীয়ত অমান্য করেছ। পিতামাতাকে সম্মান করে চলবে। যদি তুমি কখনো পিতামাতাকে অসম্মান করো, তুমি আল্লাহর সামনে দোষী। আট নম্বরটা দেখো, চুরি করো না। তুমি যদি কোনো কিছু নিয়ে থাকো যা তোমার না বা পরীক্ষায় নকল করো, তুমি শরীয়ত ভেঙেছ। তুমি কি কখনো মিথ্যা বলেছ? তাহলে তুমি নয় নম্বরটা অমান্য করেছ। সে শরীয়তটা আমাদেরকে বলে যে যদি আমরা কারো কোনো কিছু নিই সেটাও ভুল। আল্লাহ আমাদের দিলে গুণা দেখেন। আদম ও হাওয়ার আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য কয়টি গুণাহের প্রয়োজন ছিল? মাত্র একটা। আল্লাহর সেই মান পরিবর্তিত হয়নি। যে লোক সমস্ত শরীয়ত পালন করেও মাত্র একটা বিষয়ে গুণা করে, সে সমস্ত শরীয়ত অমান্য করেছে বলতে হবে। আল্লাহ পাক এবং তিনি গুণাকে অগ্রাহ্য করেন না। কিভাবে আপনি একটি মৃত শুয়োরের সাথে একটি ঘরে থাকতে পারেন? আমাদের গুণা আল্লাহর কাছে ঠিক তেমনই। সেই দেহের উপরে সুগন্ধি ছড়িয়ে দিলেই রুমটা পরিষ্কার হয়ে যায় না, তাই কোনো ধরনের ধর্মীয় কাজ আমাদের দিলকে পরিষ্কার করতে পারে না। আয়না যেমন আমাদের মুখের দাগগুলোকে দেখিয়ে দেয়, আল্লাহর শরীয়তও আমাদের দিলের গুণা দেখিয়ে দেয়। আয়না যেমন আমার মুখ পরিষ্কার করতে পারে না, তেমনি দশটা শরীয়তও আমাদের দিল পরিষ্কার করতে পারে না। শরীয়ত পালন করলেই যে আল্লাহ মানুষকে ধার্মিক বলে গ্রহণ করবেন তা নয়, কিন্তু শরীয়তের মধ্য দিয়েই মানুষ নিজের গুনাহের বিষয়ে চেতনা লাভ করে। আমরা নিজেদেরকে যত ভালোই ভাবি না কেন, আমরা আল্লাহর সাথে বেহেস্তে থাকার জন্য যথেষ্ট ভালো নই। আমাদের নাজাদদাতা দরকার। দশটা শরীয়ত নতুন জাতিকে একটি স্বচ্ছ মান দিয়েছে যে কোনটা ঠিক বা ভুল। সেটা ভালো ছিল, কিন্তু আল্লাহর শরীয়ত খারাপ খবরও এনেছিল। এটি দেখিয়েছে যে তারা খুব বিপদে আছে। তাদের গুনাহের কারণে তারা সবাই মারা যাবে এবং আল্লাহর কাছ থেকে আলাদা হয়ে পড়বে। ভালো খবর ছিল এই যে মাবুত তখনও তাদের গুনাহ ঢাকা দেবার জন্য কিছু পশুর রক্ত গ্রহণ করছিলেন। আর তাই আল্লাহ মসীকে বললেন, একটা কোরবানগাহ তৈরি করো আর সেখানে তোমার পোড়ানো কোরবানি উৎসর্গ করো। তুমি কি দেখো যে মুসা তার হাতে মেষশাবকের মাথা ধরে আছে? তুমি কি দেখো যে লোকেরা সেই বাচ্চার দিকে হাত তুলে আছে? কারণ তারা আল্লাতে এবং তার ক্ষমতার পদ্ধতিতে ইমান এনেছিল। তাদের গুনাহ নিষ্পাপ মেষের বাচ্চার উপর রাখা হয়েছিল, তারপর তা কোরবানগাহে মারা হয়েছে। পতিত রক্ত মানুষের গুনাকে ঢেকে দিত, পরে পশুর দেহ পুড়িয়ে ছাই করা হতো। ছাই এটি দেখাত যে আল্লাহ মানুষের গুনাহের বিষয়ে কি দেখিয়েছেন। তাদেরকে ক্ষমা করা হয়েছে, কিন্তু গুনাহের থেকে ক্ষমা লাভের জন্য পশুর রক্ত উৎসর্গের এই পদ্ধতি ছিল আল্লাহ আসলে কি চান তার একটি চিত্র। পুরাতন নিয়ম অনুসারে কোরবানি বারবার হয়েছে, বছরের পর বছর ধরে, কিন্তু তা কখনো একজন ইবাদতকারীকে নিখুঁতভাবে পরিষ্কার করতে পারেনি। যদি তা হতো তাহলে কোরবানি থেমে যেত আর ইবাদতকারীরা সব সময়ের জন্য খাঁটি হয়ে যেত আর তাদের দোষী মনোভাব থাকত না। কিন্তু আসলে উল্টোটাই হয়েছে। বছরের ওই কোরবানিগুলি তাদের বছরের পর বছর গুনাকে মনে করিয়ে দিয়েছে, কারণ পশুর রক্তের পক্ষে তাদের গুনা তুলে নেওয়া সম্ভব না। পশুরা আল্লাহর সুরতে তৈরি হয়নি। একটা মেষের বাচ্চার মূল্য আর একজন মানুষের মূল্য সমান হতে পারে না। তুমি একটা খেলনা গাড়ি নিয়ে গাড়ি বিক্রেতার কাছে একটা সত্যি গাড়ির মূল্য দিতে পারো না। তাই মেষের বাচ্চার রক্ত মৃত্যু এবং গুনাহের যে নিয়ম তার সর্বোচ্চ মূল্য দিতে পারে না। তার জন্য আরও ভালো কোরবানি দরকার। যেহেতু পশু কোরবানি দুনিয়ার গুনাহের দায় নিতে পারে না, তাই তারা গুনাকারীদেরকে একজনের ছবি দেখিয়েছেন যিনি তা পারেন। যখন নাজাদদাতার আসার সময় চলে এসেছিল, তখন মাবুত তার নবীদেরকে সেই মসীহ রাজার বিষয়ে অনেক ভাববাণী লিখতে বলেছিলেন। এখানে কিছু পুরনো ওয়াদা দেয়া হল, একজন অবিবাহিতা সতী মেয়ে গর্ভবতী হবেন, তার একটি ছেলে হবে। হে বেতলেহেম, তোমার মধ্য থেকে আমার পক্ষে এমন একজন আসবেন যিনি হবেন ইসরায়েলের শাসনকর্তা, যার শুরু পুরনো দিন থেকে অনন্তকাল থেকে। একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবে, একটি পুত্র আমাদের দেওয়া হবে, আর তার নাম হবে আশ্চর্য পরামর্শদাতা, শক্তিশালী আল্লাহ, শান্তির বাদশাহ। তোমাদের আল্লাহ আসবেন, এসে তোমাদের উদ্ধার করবে। তখন অন্ধদের চোখ খুলে যাবে, বধিরদের কান বন্ধ থাকবে না। তখন খোরারা হরিণের মতো লাফাবে, জবাই করতে নেয়া ভেড়ার বাচ্চার মতো তিনি মুখ খুললেন না। তারা আমার হাত ও পা বিঁধেছে। প্রতিজ্ঞাত নাজাতদাতা আসছিলেন, কিন্তু কখন এবং তিনি কে, কিভাবে এই ভাববাণীগুলো পূর্ণ হবে?
গৌরবের রাজা দ্বিতীয় অংশ, নতুন নিয়ম। রাজা তার পরিকল্পনা বাস্তবায়ন করেন। পর্ব নয়, রাজার আগমন।
রাজাদের বইয়ের প্রথম অংশ তোমাদের পছন্দ হয়েছিল কি? পুরাতন নিয়ম থেকে তুমি কি শিখেছিলে? নিয়ম মানে হল চুক্তি বা সন্ধি। অনেক বছর আগে আল্লাহ নতুন নিয়মের কালাম দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সময় আসছে যখন আমি নতুন নিয়ম তৈরি করব। প্রথম চুক্তিতে আল্লাহ পবিত্রতা এবং পাপ দেখাবার জন্য লোকদের অনেক আইন দিয়েছিলেন। নাজাতদাতা যে আসছেন সেই সম্পর্কে অনেক ছবি ও ভাববাণী প্রকাশ করেছিলেন। পুরাতন চুক্তিতে নবীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে মসীহ রাজা আসবেন, কিন্তু নতুন চুক্তিতে আমরা পড়ি যে মসীহ রাজা এসে গেছেন। নতুন নিয়মে সুখবর রয়েছে। আরবিতে এটাকে বলা হয় ইঞ্জিল। দুটি শব্দের মানেই সুখবর। এর শুরুতেই রয়েছে ঈসা মসীহের বংশের তালিকা। তিনি রাজা দাউদের বংশধর, দাউদ ছিলেন ইব্রাহিমের বংশধর, ইব্রাহিম ছিলেন ইসাকের বাবা, আর ইসাক ছিলেন ইয়াকুবের বাবা। পাককালামে ইব্রাহিম থেকে ঈসা মসীহ পর্যন্ত নাম ধরে অবিচ্ছিন্ন শিকলের মতো এই বংশতালিকা লেখা আছে। মাবুদ তার ওয়াদা রক্ষা করেছিলেন ইব্রাহিমের বংশে একজন নাজাতদাতা পাঠাবার মাধ্যমে, যে তার মধ্য দিয়ে সমস্ত জাতি দোয়া পাবে। ইঞ্জিলে চারটি সুখবরের বই আছে। কেন চার, কেন একটা নয়? পুরাতন নিয়মে আল্লাহ মুসা নবীকে বলেছিলেন, দুই বা তিনজনের কথা ছাড়া যে কোনো বিষয় সত্য প্রমাণিত হতে পারে না। আল্লাহ শুধুমাত্র দুই বা তিনজন দ্বারা নয়, কিন্তু চারজন ব্যক্তি দ্বারা মসীহের জীবন বর্ণনা করেছেন, আর তাদের নাম হল মথি, মার্ক, লুক ও ইয়োহন্না। এটা চারজন সাংবাদিকের মতো, যারা একই অনুষ্ঠানের প্রতিবেদন দেন। প্রত্যেকে একই ঘটনা বলেন, কিন্তু বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে। ইঞ্জিল কিতাবে মোট ২৭টি বই রয়েছে। প্রেরিত বইটি লুক লিখেছেন। মসীহ তার কাজ শেষ করার পর কি ঘটনা ঘটেছে তা এখানে বর্ণনা করা আছে। মাবুদ আল্লাহ পৌল, ইয়াকুব, এহুদা, পিতর এবং ইয়োহন্নাকে নতুন নিয়মের অন্যান্য বইগুলিকে লিখবার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন। প্রত্যেকটি বই রাজা এবং তার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে। এখন আমরা তার বাকি কাহিনী জানব। এটা ছিল সেই হাজার বছর প্রস্তুতির পর মাবুদ আল্লাহ প্রতিজ্ঞা করেছিলেন, নাজাতদাতা মসীহ রাজাকে এই পৃথিবীতে পাঠাবেন। কিন্তু কে হবে সেই জন, আর কিভাবেই বা তিনি আসবেন? এহুদিয়ার রাজা হেরোদের সময় মাবুদ আল্লাহ জিব্রায়েলকে খবর দিয়েছিলেন, যেন তিনি রাজা দাউদের বংশধর ইউসুফকে বলেন সে যেন তার বাগদত্তাকে বিয়ে করে। এই কুমারীর নাম ছিল মরিয়ম। ফেরেশতা মরিয়মকে বলেছিলেন, ভয় করো না, কারণ আল্লাহ তোমাকে খুব রহমত করেছেন। তুমি গর্ভবতী হবে আর তোমার একটি ছেলে হবে। তুমি তার নাম ঈসা রাখবে। তিনি মহান হবেন, তাকে আল্লাহ তাআলার পুত্র বলা হবে। মাবুদ আল্লাহ তাকে তার পূর্বপুরুষ দাউদের সিংহাসন তাকে দেবেন। তার রাজত্ব কখনো শেষ হবে না। তখন মরিয়ম ফেরেশতাকে বললেন, এ কেমন করে হবে, আমার তো বিয়েই হয়নি। তখন ফেরেশতা বললেন, পাক রূহ তোমার উপর আসবেন এবং আল্লাহর শক্তির ছায়া তোমার উপর পড়বে। এজন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাকে ইবনুল্লাহ বলা হবে। কেন জিব্রাইল ঈসাকে ইবনুল্লাহ বলেছিলেন? কিছু লোক এই শব্দটি দ্বারা বোঝায় যে মাবুদ একজন স্ত্রী নিলেন এবং একজন পুত্রের পিতা হয়েছিলেন, কিন্তু এই শব্দের দ্বারা এটা বোঝায় না। আপনি যদি আফ্রিকা মহাদেশ থেকে আসেন, তবে লোকে হয়তো আপনাকে আফ্রিকার পুত্র বলবেন। এর অর্থ কি আপনি আফ্রিকায় বিয়ে করেছেন এবং সন্তান হয়েছে? না, এর মানে আপনি আফ্রিকা থেকে এসেছেন। মসীহকে আল্লাহর পুত্র বলা হয়, কারণ তিনি আল্লাহর কাছ থেকে এসেছেন। তিনি আদমের পাপপূর্ণ পরিবারে এসেছিলেন, কিন্তু তিনি সেই বংশের লোক ছিলেন না। তিনি সত্য কালাম, আত্মা এবং আল্লাহর পুত্র। সৃষ্টির শুরুতে কালাম ছিলেন, কালাম আল্লাহর সাথে ছিলেন এবং কালাম নিজেই আল্লাহ ছিলেন। আর প্রথমেই তিনি আল্লাহর সাথে ছিলেন, তাকে ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয়নি। সেই কালামই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতার একমাত্র পুত্র হিসেবে তার মহিমা আমরা দেখেছি। তিনি রহমত ও সত্যে পূর্ণ। তোমাদের কি মনে আছে মাবুদ আল্লাহর সেই ওয়াদার কথা, যা তিনি আদমকে নেকিবদি জ্ঞানের ফল খাবার পর বলেছিলেন? তিনি ঘোষণা করেছিলেন যে স্ত্রীলোকের মধ্যে দিয়ে আসা বংশের একজন সাপের মাথা পিষে দেবে। সেই প্রতিজ্ঞাত বংশধর এখন কুমারীর গর্ভে। তিনি কিভাবে এই সর্পের মাথা পিষে দেবেন এখন আমরা তা জানব। মরিয়ম ইউসুফের বাগদত্তা ছিলেন। ইউসুফ কাঠমিস্ত্রি ছিলেন এবং উত্তর প্যালেস্টাইনের সীমানার নাসরত গ্রামে বাস করতেন। মরিয়ম ও ইউসুফ উভয়ই ইহুদি ছিলেন। রাজা দাউদ তাদের পূর্বপুরুষ ছিলেন এবং তারা ইব্রাহিমের বংশের লোক ছিলেন। ইউসুফ রাজকুমার হতে পারতেন, কিন্তু তার দেশ রোমীয়দের শাসনে ছিল। রোমীয় সৈন্যরা রাস্তায় টহল দিত। যে কোনো সময় বিশ্বাসঘাতকতার সন্দেহে ইহুদিদেরকে তারা গ্রেফতার করত এবং ক্রুশবিদ্ধ করত। আয়কর গ্রহীতারা জনগণের সম্পত্তি লুট করত। জীবনটা তিক্ত ছিল, কিন্তু ইউসুফ আনন্দিত ছিলেন, কারণ তিনি শীঘ্রই মরিয়মকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করতে যাচ্ছিলেন। এজন্য ইউসুফ কঠোর পরিশ্রম করছিলেন যেন তারা বিয়ের পর দুজনে সুখে শান্তিতে বাস করতে পারেন। ঠিক তখন তিনি বেদনাদায়ক খবর শুনতে পেলেন যে মরিয়ম গর্ভবতী। কি মনে হয় ইউসুফের কেমন লেগেছিল? তিনি মনে করলেন মরিয়ম তার প্রতি অবিশ্বস্ত হয়েছে। ইউসুফের হৃদয় ভেঙে গেল। তবুও তিনি সঠিক কাজ করতে চেয়েছিলেন। মরিয়ম যেন লজ্জা না পায়, তাই তিনি গোপনে তার বাগদান ভেঙে দিতে চাইলেন। এই সমস্ত কথা চিন্তা করতে করতে তিনি যখন ঘুমিয়ে পড়লেন, তখন স্বপ্নে একজন ফেরেশতা তাকে দেখা দিলেন। ফেরেশতা তাকে বললেন, দাউদের বংশধর ইউসুফ, মরিয়মকে বিয়ে করতে ভয় করো না, কারণ তার গর্ভে যিনি জন্মেছেন তিনি পাক রুহের শক্তিতেই জন্মেছেন, এবং তার একটি ছেলে হবে। তুমি তার নাম রাখবে ঈসা, কারণ তিনি তার লোকদের গুনাহ থেকে নাজাত দিবেন। এইসব হয়েছিল যেন নবীদের মধ্য দিয়ে মাবুদ যা বলেছিলেন সেই কথা পূর্ণ হয়। একজন অবিবাহিতা সতী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে। তার নাম রাখা হবে ইম্মানুয়েল। এই নামের অর্থ হল আমাদের সঙ্গে আল্লাহ। ইউসুফের দুঃখ আনন্দে পরিণত হল। এটা অত্যন্ত সম্মানের। মরিয়ম মসীহের মা হবেন এবং ইউসুফ বৈধ অভিভাবক হবেন। পাক মসীহের মানব মা থাকবেন, কিন্তু মানব বাবা নয়। তার নাম হবে ঈসা, যার অর্থ প্রভু রক্ষা করেন, বা সহজ কথায় নাজাদদাতা। মাবুদের ফেরেশতা ইউসুফকে যেমন হুকুম দিলেন ঘুম থেকে উঠে তিনি তেমনই করলেন। তিনি মরিয়মকে বিয়ে করলেন, কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তার সঙ্গে মিলিত হলেন না। পরে ইউসুফ ছেলেটির নাম ঈসা রাখলেন। এই সম্পূর্ণ ঘটনায় মাবুদের হাত ছিল। ৭০০ বছর আগে নবী মিকা ভবিষ্যৎবাণী করেছিলেন যে মসীহ রাজা দাউদের প্রাচীন নগর বেতলেহেমে জন্মগ্রহণ করবেন। কিন্তু একটা সমস্যা ছিল, মরিয়ম এবং ইউসুফ নাসারাতে বাস করতেন আর বেতলেহেম সেখান থেকে উত্তরে, যা তিন দিনের যাত্রাপথ। তাহলে কিভাবে ভাববাণী পূর্ণ হবে? মাবুদ আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। যখন মরিয়মের সন্তান জন্ম দেবার সময় হয়েছিল, ঠিক তখন রোমান সম্রাট অগাস্টাস সিজার হুকুম দিয়েছিলেন প্রত্যেক প্রজাকে তাদের নিজ নিজ গ্রামে এসে আদমশুমারির জন্য নাম লেখাতে হবে। সুতরাং ইউসুফ এবং মরিয়ম যাত্রা শুরু করলেন নাসারত থেকে বেতলেহেমের দিকে। যখন তারা সেই স্থানে পৌঁছালেন, ঠিক সেই সময় মরিয়মের সন্তান জন্ম দেবার সময় হল এবং সেখানে তার প্রথম ছেলের জন্ম হল। আর তিনি ছেলেটিকে কাপড়ে জড়িয়ে যাবপাত্রে রাখলেন, কারণ হোটেলে তাদের জন্য কোনো জায়গা ছিল না। বেতলেহেমে তখন প্রচুর লোকের সমাগম ছিল এবং এখানেই মরিয়ম তার প্রতিজ্ঞাত পুত্রের জন্মদান করলেন। সুসমাচার বইয়ে এই ঘটনা স্পষ্টভাবে লেখা আছে, সেখানে তার প্রথম ছেলের জন্ম হল। মায়ের দিক দিয়ে এই শিশু মরিয়মের নবজাতক ছিল, কিন্তু পিতার দিক দিয়ে তিনি আল্লাহর অনন্তকালীন পুত্র ছিলেন, যে কালামের মধ্য দিয়ে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিলেন, যে কণ্ঠস্বর সিনাই পাহাড়ে বজ্রপাতের মতো শোনা গিয়েছিল তা এখন একটি শিশুর কান্নার মধ্য দিয়ে শোনা যাবে। এবং সে কোথায় জন্মগ্রহণ করেছিল? রাজপ্রাসাদে নয়, হাসপাতালে নয়, নয় কোনো দামি হোটেলে। বেহেস্তের রাজা জন্মগ্রহণ করলেন সেখানে, যেখানে মেষশাবকের জন্ম হয়, গোশালায়, যাবপাত্রে। এইসব ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ ছিল। তোমরা তো আমাদের হযরত ঈসা মসীহের রহমতের দানের কথা জানো, যে তিনি নিজে ধনী হয়েও তোমাদের জন্য গরিব হলেন, যেন তার গরিব হওয়ার মধ্য দিয়ে তোমরা ধনী হতে পারো। তবে কি মাবুদ তার পুত্রের আগমনকে সম্মানিত করার জন্য কিছু উৎসব পালন করতে পারতেন না? তিনি করলেন। মাবুদ কাদেরকে সর্বপ্রথমে মসীহের পৃথিবীতে আসার খবর জানিয়েছিলেন? রাজা, ধনী এবং বিখ্যাত ব্যক্তি, ধর্মীয় নেতা? না, এই মহানন্দের খবর সর্বপ্রথম পেয়েছিলেন রাখালেরা, যারা মেষপাল চড়াত, যেন আল্লাহর ঘর জেরুসালেমে উৎসর্গের জন্য মেষশাবক সরবরাহ করতে পারে। সেই সময় রাখালেরা মাঠে মেষপাল পাহারা দিত। এমন সময় মাবুদের একজন ফেরেশতা হঠাৎ তাদের সামনে উপস্থিত হলেন এবং মাবুদের মহিমা তাদের চারিদিক উজ্জ্বল হয়ে দেখাচ্ছিল। এতে রাখালেরা খুব ভয় পেল, কিন্তু ফেরেশতা তাদের বললেন, ভয় করো না, কারণ আমি তোমাদের কাছে মহানন্দের খবর এনেছি। এই আনন্দ সব লোকেরই জন্য। আজ দাউদের গ্রামে তোমাদের জন্য নাজাতদাতা জন্মেছেন, তিনি মসীহ, তিনি প্রভু। এই কথা যে সত্যি, তোমাদের কাছে তার চিহ্ন হল কাপড়ে জড়ানো এবং যাবপাত্রে শোয়ানো একটি শিশুকে দেখতে পাবে। সেই সময় ফেরেশতার সঙ্গে অন্য ফেরেশতারাও আল্লাহর প্রশংসা করতে লাগল।
আল্লাহর প্রশংসা হোক, দুনিয়াতে যাদের উপর তিনি সন্তুষ্ট তাদের শান্তি হোক।
ফেরেশতারা তাদের কাছ থেকে চলে যাবার পর রাখালেরা একে অন্যকে বলল, চলো আমরা বেতলেহেমে যাই, মাবুদ আমাদের যা জানালেন তা গিয়ে দেখি। তারা তাড়াতাড়ি গিয়ে মরিয়ম, ইউসুফ ও যাবপাত্রে শোয়ানো সেই শিশুটিকে খুঁজে বের করল। তাদের কাছে ওই শিশুর বিষয়ে যা জানানো হয়েছিল
শিশুটিকে দেখবার পরে তারা তা বলল। রাখালদের কথা শুনে সবাই আশ্চর্য হল। মেষপালকেরা কি মহানন্দের সংবাদিনা বলছিল,
নাজাদা তার জন্ম নিয়েছেন, আমরা তাকে দেখেছি, আমরা তাকে স্পর্শ করেছি, ফেরেশতা আমাদের বলেছেন তিনিই মসীহ প্রভু। আকাশ জুড়ে ছিল ফেরেশতাদের একটি সঙ্গীত দল, রাতের বেলাতে দিনের মতো আলো ছিল, মসীহ এসেছেন, তিনি এখানে।
কিছু লোক এই সুসংবাদ বিশ্বাস করেছে, কিন্তু বেশিরভাগ লোকই তা বিশ্বাস করেনি। কিন্তু বিশ্বাস করুক বা না করুক, মসীহ রাজা জন্মেছেন মানব জাতির মুক্তির বার্তা নিয়ে। জন্মের আট দিনের দিন ইহুদিদের নিয়ম মতো যখন শিশুটির খৎনা করার সময় হল, তখন তার নাম রাখা হল ঈসা। মায়ের গর্ভে আসার আগে ফেরেশতা তার এই নামই দিয়েছিলেন। যাবপাত্রে ঈসার জন্মের পর ইউসুফ তার পরিবারের জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করেছিলেন। একদিন কয়েকজন উৎসাহী পণ্ডিতেরা জেরুসালেমে আসলেন। একটি বিশেষ তারার পরিচালনায় এই মানুষেরা পারস্য দেশ থেকে নতুন রাজাকে খুঁজতে এসেছিলেন। এই জ্ঞানী পণ্ডিতদের একটাই প্রশ্ন ও উদ্দেশ্য ছিল, ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? পূর্ব দিকের আকাশে আমরা তারা দেখেছি এবং তাকে প্রণাম করতে এসেছি। এই কথা শুনে বাদশাহ হেরোদ এবং তার সঙ্গে জেরুসালেমের অন্য সকলে অস্থির হয়ে উঠলেন। তিনি সমস্ত প্রধান ইমাম ও আলেমদের দিকে জিজ্ঞেস করলেন, মসীহ কোথায় জন্মগ্রহণ করবেন? আর তারা উত্তরে বললেন, এহুদিয়ার বেতলেহেম গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন, কারণ নবীরা এই কথাই লিখেছেন। তখন হেরোদ বাদশাহ পণ্ডিতদের গোপনে ডেকে বললেন, আপনারা গিয়ে ভালো করে শিশুটির খোঁজ করুন, তাকে খুঁজে পেলে পর আমাকেও জানাবেন, যেন আমিও গিয়ে মাটিতে উপুর হয়ে তাকে সম্মান দেখাতে পারি। বাদশার কথা শোনার পর তারা চলে গেলেন এবং পূর্ব দিকে যে তারাটা দেখেছিলেন সেই তারাটা তাদের আগে আগে চলল। শিশুটি যেখানে ছিলেন সেই ঘরের উপর এসে না থামা পর্যন্ত তারাটা চলতেই থাকল। তারাটা দেখে পণ্ডিতেরা খুব আনন্দিত হলেন। ঘরের মধ্যে ঢুকে তারা শিশুটিকে তার মা মরিয়মের কাছে দেখতে পেলেন এবং তারা মাটিতে উপুর হয়ে সেই শিশুটিকে সম্মান দেখালেন। তারা তাদের বাক্স খুলে তাকে সোনা, লোবান ও গন্ধরস উপহার দিলেন। পরে আল্লাহ স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরোদের কাছে ফিরে না যায়, বরং অন্য পথ দিয়ে তাদের দেশে ফিরে যান। তারা চলে যাওয়ার পর একজন ফেরেশতা ইউসুফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওঠো, ছেলেটিকে ও তার মাকে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও, আর আমি যতদিন না বলি ততদিন পর্যন্ত সেখানেই থাকো, কারণ ছেলেটিকে মেরে ফেলবার জন্য হেরোদ তার খোঁজ করবে। হেরোদ শিশুটিকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। জেরুজালেমের লোকেরা তাকে উপেক্ষা করেছিল, কিন্তু পণ্ডিতেরা যারা তাকে খোঁজার জন্য মরুভূমি পার হয়ে এসেছিল তারা তার ইবাদত করেছিল এবং তাকে উপহার দিয়েছিল, সোনা যা রাজার জন্য, লোবান যা মৃত ব্যক্তির দেহ রক্ষার জন্য ব্যবহৃত হতো। কেন সেই দামি গন্ধরস? এই জ্ঞানী লোকেরা কি জানতেন যে ঈসা মরবার জন্যই জন্মেছেন?
পর্ব ১০, রাজার চরিত্র।
ফেরেশতার সতর্কতার পর ইউসুফ মরিয়ম ও শিশু ঈসাকে নিয়ে মিশরে গেলেন, যেখানে তিনি হেরোদের মৃত্যুর আগ পর্যন্ত শরণার্থী হয়ে বাস করলেন। হেরোদ মারা যাবার পর মাবুদের এক ফেরেশতা মিশর দেশে ইউসুফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওঠো, ছেলেটি ও তার মাকে নিয়ে ইসরায়েল দেশে ফিরে যাও। ছেলেটিকে যারা মেরে ফেলতে চেয়েছিল তারা মারা গেছে। এটি আরেকটি ভাববাণীকে পূর্ণ করেছিল। মিশর থেকে আমি আমার ছেলেকে ডেকে এনেছিলাম। তাই ইউসুফ ও মরিয়ম ঈসাকে নাসরাতে নিয়ে গেলেন। সেখানে তিনি অন্যান্য ভাই বোনদের সাথে বেড়ে উঠছিলেন। বিভিন্নভাবে শিশু ঈসা অন্যান্য শিশুদের মতো ছিলেন। তিনি খেতেন, ঘুমাতেন, খেলা করতেন, পড়াশোনা করতেন ও কাজ শিখেছিলেন। কিন্তু অন্যদিক দিয়ে তিনি অন্যান্য শিশুদের চেয়ে আলাদা ছিলেন। তিনি কখনো স্বার্থপর ছিলেন না। তিনি সবসময় তার পিতামাতাকে সম্মান করতেন। তিনি কখনো মিথ্যা বলেননি। তিনি সবসময় তার বেহেশতি পিতাকে খুশি করেছেন। তিনি ছিলেন পবিত্র, নিখুঁত এবং খাঁটি, গুণাকারীদের চেয়ে আলাদা। ইতিহাসে ঈসাই একমাত্র নিখুঁত শিশু। নিখুঁত মানে এটি নয় যে তার কখনো চামড়াতে কিছু হয়নি বা কোনো ফোড়া ওঠেনি। এর মানে হল তিনি নিখুঁত স্বভাবের ছিলেন। তিনি প্রকৃতভাবেই পাক এবং উত্তম ছিলেন। তিনি শক্তি ও হিকমতেও নিখুঁত ছিলেন। কিন্তু মরিয়মের গর্ভে আসার আগে তিনি নিজেকে কিছুটা সীমাবদ্ধ করলেন, যাতে তিনি মানুষ হিসেবে মানুষের মধ্যে বাস করতে পারেন। ঈসা জ্ঞানে, বয়সে এবং আল্লাহ ও মানুষের মহব্বতে বেড়ে উঠতে লাগলেন। ঈসার যখন 12 বছর বয়স হয়েছিল, তখন তিনি তার পিতামাতার সাথে উদ্ধারিত পালন করার জন্য নাসারত থেকে জেরুজালেমে গিয়েছিলেন। যখন তার ছোটবেলার বন্ধুরা সেই বড় শহর ঘুরে দেখছিল, তখন ঈসা বাইতুল মুকাদ্দাসে আলেমদের মধ্যে বসে এবং তাদের কথা শুনে এবং জিজ্ঞাসা করে সেই সপ্তাহটি পার করেছিলেন। যারা ঈসার কথা শুনেছিলেন তারা সবাই তার বুদ্ধি দেখে ও তার জবাব শুনে অবাক হচ্ছিলেন। বাইতুল মুকাদ্দাস সেই স্থান যেখানে মেষশাবককে মানুষের গুনাহের জন্য পোড়ানো কোরবানি করা হতো। আলেমরা যা বোঝেনি, শিশু ঈসা তা বুঝেছিলেন। তিনি শেষ মেষশাবক কোরবানি করতে চেয়েছিলেন। ঈসার জন্মের 30 বছর পার হয়ে গিয়েছে। অগাস্টাস সিজার মারা গিয়েছে। তার সৎপুত্র তিবিরিও সিজার রোমীয় সাম্রাজ্য চালাচ্ছিলেন। হেরোদ গালিলের শাসনকর্তা, পন্তীয় পিলাত জিহুদিয়ার ক্ষমতায়, আর একজন নতুন ভাববাদী প্যালেস্টাইনে তাবলিগ করছিলেন। পরে তরিকাবন্দিদাতা ইয়াহিয়া এহুদিয়ার মরুভূমিতে এসে এই বলে তাবলিগ করতে লাগলেন, তওবা করো, কারণ বেহেশতি রাজ্য কাছে এসে গেছে। এই ইয়াহিয়ার বিষয়েই নবী ঈসাইয়া বলেছিলেন, মরুভূমিতে একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা মাবুদের পথ ঠিক করো, তার রাস্তা সোজা করো। ইয়াহিয়া উটের লোমের কাপড় পরতেন এবং তার কোমরে চামড়ার কোমর বাঁধনি ছিল। তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন। তার সময়ে যখন লোকেরা রেশমি কাপড় পরত এবং সেরা খাবার খেত, ইয়াহিয়া তখন সাধারণ জীবনযাপন করতেন। তাকে বিশেষ কাজে প্রেরণ করা হয়েছিল। ইয়াহিয়া ছিলেন রাজার অগ্রদূত। অনেক বছর আগে দুজন ভাববাদী ঈসাইয়া এবং মিকা এই ভাববাদীর বিষয়ে লিখেছিলেন, যিনি মসীহ রাজার আগমনের বিষয়ে জানাবেন। ইয়াহিয়া ছিলেন সেই ভাববাদ। পূর্বের ভাববাদীরা ভাববাণী করেছিলেন, ঠিক সময়ে ওয়াদা করা নাজাদদাতা দুনিয়াতে আসবেন। ইয়াহিয়া বললেন, সেই সময় এসে গেছে, নাজাদদাতা এখানে। ইয়াহিয়ার কথা শুনতে লোকেরা মরুভূমিতে জড়ো হতো। নাজাদদাতার প্রয়োজন আছে এই ভেবে যারা গুনাগার হিসেবে তওবা করত তারা জর্দান নদীতে তরিকাবন্দী নিত। এভাবে তারা মসীহের প্রতি তাদের ইমান এনেছিলেন, যিনি তাদের গুনাহের দায় তুলে নিয়েছেন এবং তাদেরকে ধার্মিকতার কাপড় পরিয়েছেন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, ইয়াহিয়া লোকদের কাছে বেহেশত থেকে সেই প্রতীক্ষিত নাজাদদাতার বিষয়ে বলেছেন, আমি তার জুতা বইবারও যোগ্য নই, তিনি পাক রুহ ও আগুনে তোমাদের তরিকাবন্দী করবেন। তারপর একদিন সেই নাজাদদাতা এলেন। পাহাড়ের উপর দিয়ে, জনতার মধ্য দিয়ে তিনি সেই স্থানে এলেন যেখানে ইয়াহিয়া তরিকাবন্দী দিচ্ছিলেন। ইয়াহিয়া ঈসাকে দেখিয়ে বললেন, ওই দেখো আল্লাহর মেষশাবক, যিনি মানুষের সমস্ত গুনাহ দূর করেন। কেন ইয়াহিয়া ঈসাকে আল্লাহর মেষশাবক বললেন? যদি তুমি এই প্রশ্নের উত্তর জানো, তাহলে তুমি রাজার প্রেরণ কাজ সম্বন্ধেও জানো। ঈসা ইয়াহিয়াকে তাকে তরিকাবন্দী দিতে বললেন। ইয়াহিয়া বিরোধিতা করেছিলেন, কারণ মসীহ রাজা যিনি বেহেশত থেকে এসেছেন তার তওবা করার প্রয়োজন নেই। ঈসা বললেন, কিন্তু এবার এরকমই হোক, কারণ আল্লাহর ইচ্ছা এভাবেই আমাদের পূর্ণ করা উচিত। তাই ইয়াহিয়া ঈসাকে তরিকাবন্দি দিলেন। এটি নিয়ে তিনি দেখালেন যে তিনি মানব পরিবারের সাথে যুক্ত, তিনি রক্ষা করতে এসেছেন। ঈসার তরিকাবন্দি নেয়ার পরেই তিনি পানি থেকে উঠে এলেন। তখন বেহেস্ত খুলে গেল এবং ইয়াহিয়া পাকরুহুকে কবুতরের মতো নেমে আসতে দেখলেন এবং তার উপর আলো পড়ল। তখন বেহেস্ত থেকে এই স্বর শোনা গেল,
ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট।
সৃষ্টির প্রথম দিনের মতো আল্লাহর জটিল ঐক্যতা আবার প্রকাশিত হল। আল্লাহ হিসেবে তার রূহ এবং তার কালাম দুনিয়া সৃষ্টিতে একসাথে কাজ করেছিল, আর এখন তারা সেই দুনিয়াকে রক্ষা করার জন্য কাজ করবেন। আমরা দেখি যে আল্লাহর রূহ, যিনি শুরুতে পানির উপরে অবস্থান করছিলেন, তিনি ঈসার উপর নেমে এলেন। আমরা দেখি আল্লাহর পুত্র, যিনি কালাম এবং যার মধ্য দিয়ে দুনিয়া সৃষ্টি হয়েছে, তিনি নদী থেকে উঠে এলেন। আমরা বেহেশত থেকে পিতার কথা শুনতে পাই। ত্রিশ বছর ধরে ঈসা নীরবে বাস করেছেন লোকচক্ষুর আড়ালে, কিন্তু তার বেহেশতি পিতা তার প্রতিটি চিন্তা, কথা আর কাজগুলো লক্ষ্য করেছেন। আর আল্লাহ তার সন্তানের জন্য কি সিদ্ধান্ত নিলেন?
এর উপর আমি খুবই সন্তুষ্ট।
মানব ইতিহাসে ঈসাই একমাত্র ব্যক্তি যিনি আল্লাহর ইচ্ছানুসারে সবকিছু করেছেন, সবকিছু সব সময় নিখুঁতভাবে। আদম যা করতে ব্যর্থ হয়েছিলেন, ঈসা তা করেছিলেন, আল্লাহর সুরতকে প্রতিফলন। কিন্তু ঈসা প্রতিফলনের চেয়েও বেশি কিছু করেছিলেন, তিনি তেমনই ছিলেন। অনেকদিন আগে নবীদের মধ্য দিয়ে আল্লাহ আমাদের পূর্বপুরুষদের কাছে নানাভাবে অনেকবার অল্প অল্প করে কথা বলেছিলেন, কিন্তু এই দিনগুলোর শেষে তিনি তার পুত্রের মধ্য দিয়ে আমাদের কাছে কথা বলেছেন। আল্লাহ তার পুত্রকে সবকিছুর অধিকারী হওয়ার জন্য নিযুক্ত করলেন, পুত্রের মধ্য দিয়েই তিনি সবকিছু সৃষ্টি করলেন। আল্লাহর সব গুণ সেই পুত্রের মধ্যেই রয়েছে, পুত্রই আল্লাহর পূর্ণ ছবি। পুত্র তার শক্তিশালী কালামের দ্বারা সবকিছু ধরে রেখে পরিচালনা করেন। তাই পরবর্তীতে তিনি বলেছেন যে
আমি ও আমার পিতা এক।
ঈসাই নিখুঁত পুত্র। শয়তান তাই খুশি ছিল না যে এই নিখুঁত মানুষ তার রাজ্যে বাস করছিল, কিন্তু শয়তানের একটা পরিকল্পনা ছিল। ঠিক যেভাবে সে প্রথম মানুষকে গুনাহে প্রলোভিত করেছিল, সেভাবেই এই মানুষটিকেও সে গুনাহে ফেলতে চেষ্টা করেছিল। শয়তান ঈসাকে তার নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল, যেভাবে সে আদমকে এনেছিল। তাই যদি সেই আল্লাহর পুত্র গুনাহে পতিত হতেন, তাহলে তিনি লোকদেরকে তাদের গুনাহ থেকে রক্ষা করার জন্য যোগ্য হতেন না। এরপরে পাকরুহ ঈসাকে মরুভূমিতে নিয়ে গেলেন, যেন ইবলিস ঈসাকে লোভ দেখিয়ে গুনাহে ফেলবার চেষ্টা করতে পারে। সেখানে চল্লিশ দিন ও চল্লিশ রাত রোজা রাখার পর ঈসার খিদে পেল। তখন শয়তান এসে তাকে বলল,
তুমি যদি ইবনুল্লাহ হও, তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বল।
ঈসা তখন ক্ষুধার্ত ছিলেন, কিন্তু তিনি ইবলিসের বাধ্য হননি। তিনি তার পিতার ইচ্ছার বাইরে যাননি, তিনি তার মানবিক চাহিদার জন্য তার অসীম ক্ষমতাকে ব্যবহার করেননি। শয়তানের সাথে যুদ্ধে ঈসা মুসার তৌরাত থেকে বললেন, পাক কিতাবে লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু আল্লাহর মুখের প্রতিটি কালামেই বাঁচে। ইবলিস তার গর্ব নিয়ে আবারও সেই পবিত্র জনকে প্রলোভিত করতে চেয়েছিল। ইবলিস আবার তাকে উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং দুনিয়ার সমস্ত রাজ্য ও তাদের জাকজমক দেখিয়ে বলল,
তুমি যদি মাটিতে পড়ে আমাকে সেজদা করো, তবে এই সবই আমি তোমাকে দেব।
যখন আদম গোনা করল, তখন মানুষ দুনিয়াকে শাসন করার অধিকার হারাল। ইবলিস দুনিয়ার প্রভুত্ব চুরি করে নিল আর তার রাজা হল। এখন দুনিয়াতে গৌরবের রাজা আবার সেই প্রভুত্ব গ্রহণ করতে এসেছেন।
কিন্তু তিনি এমন কারো কাছে নতি স্বীকার করে তা করবেন না যাকে তিনি ধ্বংস করতে এসেছেন। তখন ঈসা তাকে বললেন,
দূর হও শয়তান, পাক কিতাবে লেখা আছে, তুমি তোমার মাবুদ আল্লাহকেই ভয় করবে, কেবল তারই ইবাদত করবে।
শেষে ইবলিস ঈসাকে ছেড়ে চলে গেল। ইবলিস কখনো ঈসার মতো এরকম কাউকে প্রলোভিত করেনি যার গুনাহ করার কোনো আকাঙ্ক্ষা বা ক্ষমতা নেই। ঈসা আদম ও তার বংশধরদের থেকে ভিন্ন ছিলেন। প্রথম মানুষ মাটি থেকে এসেছিলেন, তিনি মাটিরই তৈরি, কিন্তু দ্বিতীয় মানুষ বেহেশত থেকে এসেছিলেন। আদম ছিলেন প্রথম খাঁটি মানুষ আর ঈসা ছিলেন দ্বিতীয় খাঁটি মানুষ। যখন শয়তান আদমকে গুনাহে প্রলোভিত করেছিল তখন আদম হেরেছিল আর ইবলিস জিতেছিল। যখন ইবলিস ঈসাকে গুনাহ করার জন্য চেষ্টা করেছিল তখন শয়তান হেরেছিল এবং ঈসা জিতেছিলেন। প্রথম মানুষ আমাদেরকে গুনাহ এবং মৃত্যুর ইবলিসের রাজ্যে নিয়ে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় মানুষ আমাদেরকে বের করে নিতে এসেছেন। ইবলিসের এই গুনাহে ফেলানোর উদ্যোগ বৃথা হওয়ার পর ঈসা নাসারেতে গেলেন। এখানেই তিনি বড় হয়েছিলেন। তিনি নিজের নিয়ম মতো বিশ্রামবারে মজলিসখানায় গেলেন। মজলিসখানা ছিল ইবাদতের ঘর, যেখানে প্রতি শনিবার কিতাব পড়া এবং তাফসিয়া করা হতো। ওই নির্দিষ্ট শনিবারে ঈসা একটি ঘোষণা দিলেন। তিনি দাঁড়িয়ে পড়তে শুরু করলেন। তার হাতে নবী ঈশাইয়ার লেখা কিতাবখানা দেয়া হল। গুটিয়ে রাখা কিতাবখানা খুলেই তিনি সেই জায়গাটা পেলেন যেখানে লেখা আছে, আল্লাহ মালিকের রূহ আমার উপরে আছেন, তিনিই আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরিবের কাছে সুসংবাদ তাবলিগ করি, তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা, অন্ধদের কাছে দেখতে পাবার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন। ঈসা কিতাব থেকে যা পড়েছিলেন তা ছিল মসীহ রাজা সম্বন্ধে অতীতের ভাববাণী, যিনি দুনিয়াকে দেখাবেন যে আল্লাহ কি চান এবং ইবলিশের রাজত্ব, গুনাহ, মৃত্যু এবং দোজখ থেকে গুনাগারদেরকে রক্ষা করবেন। তারপর তিনি কিতাবখানা আবার গুটিয়ে কর্মচারীর হাতে দিয়ে বসে পড়লেন। মজলিসখানার প্রতিটি লোকের চোখ তার উপরে পড়ল। তখন ঈসা লোকদের বললেন,
পাক কিতাবের এই কথা আজ আপনারা শুনবার সঙ্গে সঙ্গেই তা পূর্ণ হল। মসীহ যিনি বেহেশত থেকে এসেছেন, নবীরা কিতাবে যা লিখেছিলেন তা পূর্ণ হওয়ার দাবিতে ঈসার প্রতি প্রতিবেশীরা কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল এই কথা শুনে মজলিসখানার সমস্ত লোক রেগে আগুন হল। তারা উঠে ঈসাকে গ্রামের বাইরে তাড়িয়ে নিয়ে চলল আর তাকে নিচে ফেলে দেবার জন্য তাদের গ্রামটা যে পাহাড়ের গায়ে ছিল সেই পাহাড়ের চূড়ায় তাকে নিয়ে গেল। কিন্তু তিনি সেই লোকদের মধ্য দিয়ে চলে গেলেন। ঈসার প্রভুত্ব ছিল, মসীহ রাজা আল্লাহর দ্বারা অভিষিক্ত ছিলেন এবং তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন। কেউ তাকে স্পর্শ করতে পারত না যতক্ষণ না তিনি সুযোগ দিতেন, কিন্তু তিনি তাদেরকে স্পর্শ করতে পারতেন।
পর্ব ১১, রাজার রাজ্য।
ভাববাদীদের কিতাবে মসীহের একটি নাম হল মাবুদের শক্তিশালী হাত। ঈসার কেরামতি কাজগুলি দুনিয়াতে মাবুদের হাতকে প্রকাশ করেছে। তার হাতের স্পর্শে অথবা তার মুখের কথায় অসুস্থ ও মৃতরাও তাৎক্ষণিক সেরে উঠেছে। তখন লোকেরা খোড়া, অন্ধ, নুলা, বোবা এবং আরো অনেককে সঙ্গে নিয়ে তার কাছে আসল। তারা ওই সব লোকদেরকে তার পায়ের কাছে রাখল আর তিনি তাদের সুস্থ করলেন। নবীদের কথাগুলি পূর্ণ হয়েছিল। অন্ধেরা দেখছে, খোরারা হাঁটছে, চর্মরোগীরা পাক সাফ হচ্ছে, বধির লোকেরা শুনছে, মৃতেরা বেঁচে উঠছে আর গরিব লোকদের কাছে সুসংবাদ তাবলিগ করা হচ্ছে। এমন কোন রোগ ছিল না যা ঈসা সুস্থ করতে পারতেন না। একজন চর্মরোগী ঈসার কাছে এসে তার সামনে হাঁটু পেতে বলল,
আপনি ইচ্ছা করলেই আমাকে ভালো করতে পারেন। লোকটির উপর ঈসার খুব মমতা হল। তিনি হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, আমি তাই চাই, তুমি পাক সাফ হও। আর তখনই তার চর্মরোগ ভালো হয়ে গেল আর তিনি পাক সাফ হলেন। বেলা ডুবে যাবার সময়ে লোকেরা সব রোগীদের ঈসার কাছে নিয়ে আসলো। তারা নানা রকম রোগে ভুগছিল। ঈসা তাদের প্রত্যেকের গায়ে হাত দিয়ে তাদের সুস্থ করলেন। অনেক লোকের মধ্য থেকে ভূত বের হয়ে গেল। সেই ভূতগুলো চিৎকার করে বলল, আপনি ইবনুল্লাহ। তিনি যে মসিহ তা তারা জানত, এই জন্য তিনি ধমক দিয়ে তাদের মুখ বন্ধ করলেন। যিশু চাননি যে মন্দ রুহেরা তার বিষয়ে কিছু বলুক। আকাশ ও পৃথিবীকে স্থান করে দেওয়ার সময় এই মন্দ রুহেরা তার কর্তৃত্ব ও শক্তি দেখেছিল। তারা তাদেরকে বেহেশত থেকে তাড়িয়ে দেবার দিনটিকে স্মরণ করে ভয় পেয়েছিল। আর এখন তিনি দুনিয়াতে একজন মানুষ হিসেবে বসবাস করছিলেন। তাদের প্রভুর রাজত্ব ভেঙে পড়ছিল। গৌরবের রাজা তাদের রাজত্বকে চুরমার করে দিয়েছিলেন। ঈসা যেখানেই গিয়েছেন সেখানেই ইবলিশের শক্তি দুর্বল হয়েছে। যেখানেই তিনি গিয়েছেন গুনাহের অভিশাপ দূর হয়েছে। সমস্ত আশ্চর্য কাজের সাথেই ঈসার একটা বার্তা ছিল। তিনি বললেন, সময় এসে গেছে, আল্লাহর রাজ্য কাছে এসে গেছে, তওবা করো এবং সুখবরে ঈমান আনো। ঈসা তার সাথে ভ্রমণ করা এবং শিক্ষা গ্রহণ করার জন্য ১২ জনকে নির্বাচন করলেন। এছাড়া তাকে অনেক মহিলারাও অনুসরণ করছিল। তারা ঈসা ও তার সাহাবিদের খাবার ও অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। যারা তার উপর ঈমান এনেছিল তাদের জন্য ঈসার সহজ আহ্বান ছিল, আমাকে অনুসরণ করো। কিন্তু তার আহ্বানের মূল্যও ছিল, যে কেউ আমার চেয়ে পিতামাতাকে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়, আর যে কেউ ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়। যেহেতু ঈসার কয়েকজন সাহাবি জেলে ছিল, তাই প্রায় দিনই তিনি গালিল সাগরের পারে কাটাতেন। কাছে ও দূরে থেকে লোকেরা তার কাছে আসত। একসময় ঈসা গালিল সাগরের ধারে শিক্ষা দিতে লাগলেন। তার চারিদিকে অনেক লোকের ভিড় হল, তাই তিনি একটা নৌকায় উঠে বসলেন এবং সেখান থেকে কথা বললেন। শিক্ষা দেবার একদিন পর ঈসা তার সাহাবিদের বললেন, চলো আমরা সাগরের ওপারে যাই। তিনি ইতোমধ্যেই নৌকায় ছিলেন, তাই তারা ভিড় পিছনে ফেলে চলতে শুরু করল। কিন্তু কিছু সময়ের মধ্যে প্রচণ্ড ঝড় শুরু হল। বড় ঢেউ এসে নৌকায় আঘাত করল এবং নৌকা পানিতে ভরে যেতে লাগল। ঈসা নৌকার পিছনে গিয়ে বালিশে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। সাহাবিরা তাকে চিৎকার করে ডেকে তুলল, প্রভু আমরা যে মারা পড়ছি সেদিকে কি আপনার খেয়াল নেই? ঈসা উঠে বাতাসকে ধমক দিলেন এবং সাগরকে বললেন, থামো, শান্ত হও। হঠাৎ বাতাস থেমে গেল এবং সব কিছু খুব শান্ত হয়ে গেল। তিনি সাহাবিদের বললেন, তোমরা ভয় পাও কেন? এখনো কি তোমাদের বিশ্বাস হয়নি? এতে সাহাবিরা ভীষণ ভয় পেল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, উনি কে যে বাতাস এবং সাগরও তার কথা শুনে? উনি কে? 1000 বছর আগে নবী দাউদ এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়, বিপদে পড়ে তারা মাবুদের কাছে ফরিয়াদ জানালো, এতে কষ্ট থেকে তিনি তাদের বের করে আনলেন, তিনি ঝড় থামিয়ে দিলেন, তাতে সমুদ্রের ঢেউ শান্ত হয়ে গেল। কে বাতাস এবং ঢেউ শান্ত করতে পারে? কেবল তাদের সাথে কথা বলে একই স্বর যে তাদের সৃষ্টি করেছে। ঈসা যে ঘরে ছিলেন সেই ঘরে একদিন 4 লোক খাটে করে এক পঙ্গু লোককে নিয়ে আসলো। তারা ভেতরে যাবার জন্য চেষ্টা করল,
কিন্তু ঘরে এত ভিড় যে তারা ভেতরে যেতে পারল না। তাই তারা ছাদে উঠে কিছু জিনিস সরিয়ে ফেলল এবং সেই খোলা জায়গা দিয়ে মাদুর নিচে ঈসার সামনে নামিয়ে দিল। তাদের বিশ্বাস দেখে ঈসা সেই পঙ্গু রোগীকে বলল, বৎস, তোমার গুনাহ মাফ করা হল। ঈসা জানতেন যে লোকটির বেশি প্রয়োজন হাঁটা নয়, কিন্তু গুনাহের ক্ষমা লাভ করা। কিন্তু কিছু আলেম সেখানে বসেছিল, তারা মনে মনে চিন্তা করল, লোকটা এই রকম কথা কেন বলছে, সে তো কুফরি করছে, একমাত্র আল্লাহই গুনাহ মাফ করতে পারেন। তারা যে ওইসব কথা ভাবছে তা ঈসা নিজের রুহে তখনই বুঝতে পারলেন। তাই তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা মনে মনে এমন তর্ক করছো কেন? এই পঙ্গু রোগীকে কোনটা বলা সহজ, তোমার গুনাহ মাফ করা হলো নাকি ওঠো তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও? দুনিয়াতে গুনাহ মাফ করতে ইবনুল ইনসানের যে ক্ষমতা আছে তা তোমরা যেন জানতে পারো। তারপর ঈসা পঙ্গু রোগীর দিকে ফিরে বললেন,
ওঠো, তোমার খাট তুলে নিয়ে বাড়ি যাও।
তাতে সে উঠল ও তৎক্ষণাৎ খাট তুলে নিয়ে সকলের সামনে বাইরে চলে গেল। এতে সবাই আশ্চর্য হয়ে আল্লাহর প্রশংসা করে বলল, আমরা কখনো এরকম দেখিনি। ধর্মশিক্ষকরা তাদের গর্ব ও ধর্মের কারণে অন্ধ হয়েছিল। তারা মনে এরকম ভাবছিল, ঈসা তুমি একজন কাফের, ঈসা তুমি আল্লাহকে অপমান করছো, কারণ তুমি গুনাহের ক্ষমা করার দাবি করছো, কিন্তু শুধুমাত্র আল্লাহ তা করতে পারে। তারা ঠিক চিন্তাই করছিল যে কেবল আল্লাহই পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু ঈসা কে এই বিষয়ে তাদের সিদ্ধান্ত ভুল ছিল। তুমি কি মনে করো ঈসা কে? তার নামের অর্থ কি তোমার মনে আছে? এর অর্থ মাবুদ উদ্ধার করেন। এক ফিলিস্তিন শহরে যেখানে ঈসা শিক্ষা দিয়েছিলেন, লোকেরা এই সিদ্ধান্তে এসেছিল, আমরা এখন নিজেরাই তার কথা শুনে বুঝতে পেরেছি যে তিনি সত্যিই মানুষের নাজাত দাতা। সৃষ্টির সমস্ত কিছুর উপরে ঈসার কর্তৃত্ব আছে, তবু তিনি বললেন না যে আমার আরাধনা করো, আমি ঈশ্বর। তিনি তাই করলেন যা কেবল আল্লাহ করতে পারেন, এবং লোকেরা নিজেরাই সিদ্ধান্ত নিল। পরবর্তী দুটি গল্পের উপর ভিত্তি করে তুমি কি মনে করো ঈসা কে? ঈসা নাইন নামে এক শহরে গেলেন, তার সাহাবীরা এবং অনেক লোক তার সঙ্গে গেল। যখন তিনি শহরের দরজার কাছে পৌঁছালেন, তখন লোকেরা একজন মৃত লোককে বাইরে নিয়ে যাচ্ছিল, যে ছিল তার মায়ের একমাত্র সন্তান এবং তিনি ছিলেন বিধবা। শহরের অনেক লোক সেই বিধবার সাথে ছিল। সেই বিধবাকে দেখে ঈসা মমতায় পূর্ণ হয়ে বললেন, আর কেঁদো না। তারপর তিনি কাছে গিয়ে খাটটি ধরলেন, এতে যারা মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়াল। ঈসা বললেন, হে যুবক, আমি তোমাকে বলছি, ওঠো। তাতে সেই মৃত মানুষটি উঠে বসল এবং কথা বলতে লাগল। ঈসা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। তখন সকলে ভয়ে ভীত হল এবং আল্লাহর মহিমা করতে লাগল। একদিন ঈসা মার্থা ও মরিয়ম নামের দুঃখ ভরা ক্লান্ত দুই বোনের সাথে সাক্ষাৎ করতে গেলেন। চার দিন আগে তাদের ভাই মারা গিয়েছিল। হুজুর, মার্থা ঈসাকে বললেন, আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না। ঈসা তাকে বলল,
আমি পুনরুত্থান ও জীবন, যে আমার উপর ঈমান আনে সে মরলেও জীবিত থাকবে, আর যে কেউ জীবিত আছে এবং আমার উপর ঈমান আনে সে কখনো মরবে না। তুমি কি এ কথা বিশ্বাস করো?
মার্থা তাকে বললেন, জি হুজুর, আমি ঈমান এনেছি যে দুনিয়াতে যা রাসবার কথা আছে আপনি সেই মসীহ ইবনুল্লাহ।
ঈসা কবরের কাছে গেলেন। কবরটা ছিল একটা গুহা যার মুখে একটা পাথর বসানো ছিল। তিনি বললেন, পাথরখানা সরাও,
মৃত ব্যক্তির বোন মার্থা বললেন, প্রভু এখন ওতে দুর্গন্ধ হয়েছে, কারণ চার দিন হল সে মারা গিয়েছে।
ঈসা মার্থাকে বললেন, আমি কি তোমাকে বলিনি যদি তুমি বিশ্বাস করো তবে আল্লাহর মহিমা দেখতে পাবে?
তখন তারা পাথরখানা সরিয়ে দিল।
ঈসা জোরে ডাক দিয়ে বললেন,
লাশার বের হয়ে এসো।
যিনি মারা গিয়েছিলেন তিনি কবর থেকে বের হয়ে আসলেন। তার হাত পা কবরের কাপড়ে জড়ানো ছিল এবং তার মুখ রুমালে বাঁধা ছিল।
ঈসা লোকদের বললেন, ওর বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও।
ইতিহাসে ঈসা মসীহই কেবল বলতে পারেন যে,
আমি পুনরুত্থান ও জীবন।
তার কাজই প্রমাণ করে যে তার কথা সত্য।
পর্ব ১২, রাজার কাজ।
জনতার বিশাল ভিড় ছায়ার মতো ঈসার সাথে সাথে থাকত। প্রায়ই তারা তাকে নির্জন স্থানে খুঁজে পেতেন, যেখানে তিনি তার শিষ্যদের সাথে সময় কাটানোর জন্য যেতেন। কখনো কখনো লোকেরা ক্ষুধার্ত হয়ে যেত। এক বিকেলে এই ঘটনা ঘটল। 5,000-এর বেশি লোক গালিল সাগরের পূর্ব দিকে একটা পাহাড়ের উপরে এসেছিল। তাই তিনি ফিলিপ নামে তার এক সাহাবিকে বললেন, এই লোকদের খাওয়াবার জন্য আমরা কোথা থেকে রুটি কিনব? ফিলিপকে পরীক্ষা করবার জন্যই তিনি ওই কথা বললেন, কারণ কি করবেন তা তিনি জানতেন। ফিলিপ বললেন, তাদের খাওয়ানোর জন্য কিছু অর্থ দরকার। তখন আন্দ্রিও বললেন, এখানে একটা ছোট ছেলের কাছে 5টা জবের রুটি আর 2টো মাছ আছে, কিন্তু এত লোকের মধ্যে তাতে কি হবে?
ঈসা বললেন, লোকদের বসিয়ে দাও। সেই জায়গায় অনেক ঘাস ছিল, লোকেরা তারই উপরে বসে গেল। সেখানে পুরুষের সংখ্যায় কম বেশি 5,000 ছিল। তারপর ঈসা সেই রুটিগুলো নিয়ে আল্লাহকে শুকরিয়া জানালেন এবং যারা বসেছিল তাদের ভাগ করে দিলেন। সেইভাবে তিনি মাছও দিলেন, যে যত চাইল তত পেল। যে টুকরোগুলো বাকি আছে সেগুলো জড়ো করো, ঈসা তার সাহাবিদের বললেন। কোনো কিছুই যাতে নষ্ট না হয়। শুরুতে 5খানা জবের রুটি ছিল, কিন্তু লোকেরা খাবার পরে যা বাকি ছিল তা জড়ো করে 12টা ডালা ভর্তি হল। পরবর্তী দিন সেই লোকেরা ফিরে এসে ঈসাকে খুঁজতে লাগল। তারা তাকে তাদের রাজা বানাতে চাইল, যেন তিনি তাদেরকে রোমীয় শাসন থেকে বাঁচাতে পারেন এবং তাদের আরও খেতে দেন। ঈসা তাদের বললেন, খাবারের মতো নষ্ট হয়ে যাওয়া জিনিসের বিষয়ে তোমাদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়, বরং অনন্ত জীবনের খোঁজ করা উচিত, যা আমি মনুষ্যপুত্র দিতে পারি। এই উদ্দেশ্যেই আল্লাহ পিতা আমাকে পাঠিয়েছেন। আমি সেই জীবন্ত রুটি, যে আমার কাছে আসে তার কখনো খিদে পাবে না, যে আমার উপর ইমান আনে তার আর কখনো পিপাসাও পাবে না। খাবার তোমাদের শরীরকে কিছু সময়ের জন্য জীবিত রাখতে পারে, কিন্তু ঈসা মসীহ সত্য জীবন দিতে পারেন, যা সময় এবং অনন্তকালের জন্য। শুধুমাত্র ঈসাই বলতে পারেন, আমি সেই জীবন্ত রুটি।
ঈসা ধর্মগুরুদের মতো ছিলেন না, যারা বলতো এটা করো ওটা করো না, নিয়ম পালন করো এটাই হল উপায়। একমাত্র ঈসাই বলতে পারেন, আমি পথ সত্য আর জীবন। ঈসা সেই সমস্ত নবীদের থেকে ভিন্ন ছিলেন, যারা তাদের গুনাহের জন্য কোরবানি করেছিলেন এবং আসন্ন মসীহের বিষয়ে বলেছিলেন। ঈসা বললেন, এই কথা মনে করো না আমি তৌরাত কিতাব আর নবীদের কিতাব বাতিল করতে এসেছি। আমি সেগুলো বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। ঈসা প্রায়ই তার শিষ্যদের শিক্ষা দিতেন যে কিভাবে বেহেস্তের নাগরিকেরা তাদের রাজার চরিত্র এবং গৌরব প্রতিফলিত করতে পারে। তোমরা শুনেছ যা বলা হয়েছে এবং তোমার শত্রুকে ঘৃণা করো, কিন্তু আমি তোমাদের বলছি,
তোমাদের শত্রুদেরও মহব্বত করো, যারা তোমাদের উপর জুলুম করে তাদের জন্য মোনাজাত করো। তোমরা যখন মোনাজাত করো তখন ভণ্ডদের মতো করো না, কারণ তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য মজলিশখানায় ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে মোনাজাত করতে ভালোবাসে। কিন্তু আমি তোমাদের সত্যিই বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে, এই জন্য তোমরা এইভাবে মোনাজাত করো। হে আমাদের বেহেশতি পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন বেহেশতে তেমনি দুনিয়াতেও পূর্ণ হোক। যে খাবার আমাদের দরকার তা আজ আমাদেরকে দাও, কি খাবো বা কি পরবো বলে চিন্তা করো না। অইহুদিরাই এই সমস্ত বিষয়ের জন্য ব্যস্ত হয়, তাছাড়া তোমাদের বেহেশতি পিতা তো জানেন যে এইসব জিনিস তোমাদের দরকার আছে। কিন্তু তোমরা প্রথমে আল্লাহর রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওই সব জিনিস তোমরা পাবে। ভণ্ড নবীদের বিষয়ে সাবধান হও, তারা তোমাদের কাছে ভেড়ার চেহারায় আসে, অথচ ভিতরে তারা রাক্ষসে নেকড়ে বাঘের মতো। যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন করে, সে এমন একজন বুদ্ধিমান লোকের মতো যে পাথরের উপরে তার ঘর তৈরি করল। বৃষ্টি নামল, বন্যা আসলো, ঝড় বইল এবং সেই ঘরের উপরে আঘাত করল, তবুও সেই ঘরটা পড়ল না, কারণ তা পাথরের উপর তৈরি করা হয়েছিল। যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন না করে, সে এমন একজন মূর্খ লোকের মতো যে বালির উপরে তার ঘর তৈরি করল। বৃষ্টি নামল, বন্যা আসলো, ঝড় বইল এবং সেই ঘরের উপরে আঘাত করল, তাতে ঘরটা পড়ে গেল, কি ভীষণ ভাবেই না সেই ঘরটা পড়ে গেল। বেহেশতি শিক্ষকের মতো আর কেউ কথা বলে না। ইহুদি ইমামেরা ও ফরিসিরা ঈসার কথা শোনার জন্য লোকদের ভিড় দেখে আনন্দিত ছিলেন না, তারা আশা করত যে লোকেরা তাদের কথা শুনবে, ঈসার নয়। একদিন প্রধান ইমামেরা তাদের কর্মচারীদেরকে পাঠালো ঈসাকে গ্রেফতার করতে, কিন্তু তারা তা করতে পারল না। যখন তারা ফিরে আসলো, ইমাম তাদের জিজ্ঞাসা করলেন, কেন তোমরা তাকে ধরতে পারলে না? সেই কর্মচারীরা বলল, লোকটা যেভাবে কথা বলে সেভাবে আর কেউ কখনো বলেনি, এমনকি নবীরাও ঈসা মসীহের মতো কথা বলেননি। নবীরা ছিল অন্ধকার জগতে মোমবাতির আলোর ঝলকানির মতো, কিন্তু মসীহ ছিলেন ধার্মিকতার সূর্য। সূর্যের আলো প্রকাশিত হলে কার মোমবাতির প্রয়োজন হয়? ঈসা বললেন, আমি দুনিয়ার নূর, যে আমার পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলবে না, বরং জীবনের নূর পাবে। ঈসাই সেই বাক্য যিনি সৃষ্টিতে ছিলেন আলো হোক, তিনি শারীরিক ও রুহানিক আলোর অফুরন্ত উৎস। মসীহের সময় সম্পূর্ণ হলে তিনি তার তিন সাহাবি পিতর, ইয়াকুব ও ইয়োহন্নাকে নিয়ে পাহাড়ের উপরে গেলেন। সেখানে তিনি সাহাবিদের সামনে রূপান্তরিত হলেন। তার মুখ সূর্যের ন্যায় উজ্জ্বল ও তার কাপড় নূরের মতো সাদা হয়ে গেল। ঠিক তারপরেই তারা নবী মুসা ও ইলিয়াসকে ঈসার সঙ্গে কথা বলতে দেখলেন। একটি উজ্জ্বল মেঘ তাদের ঢেকে ফেলল এবং সেই মেঘ থেকে একটি কথা শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট, তোমরা এর কথা শোন। এই কথা শুনে সাহাবিরা খুব ভয় পেয়ে মাটিতে উপুর হয়ে পড়লেন। তখন ঈসা এসে তাদের ছুঁয়ে বললেন, ওঠো, ভয় করো না। তখন তারা উপরের দিকে তাকিয়ে কেবল ঈসা ছাড়া আর কাউকে দেখতে পেলেন না। সেই দিন সাহাবিরা যা দেখল তা তারা কখনো ভুলে গেল না। পরবর্তীতে পিতর লিখলেন, আমরা তার মহিমা নিজের চোখেই দেখেছি, এবং ইয়োহন্না বললেন, সেই কালামি মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন, পুত্র হিসেবে তার যে মহিমা সেই মহিমা আমরা দেখেছি, তিনি রহমত ও সত্যে পূর্ণ। কিন্তু এখন পুত্রের মহিমা তার মাংসিক দেহে লুকোনো থাকবে। এটা ছিল রাজার পরিকল্পনা পরিপূর্ণ করার সময়। তিন বছর ধরে ঈসা মসীহ ফিলিস্তিনের চারপাশে ভ্রমণ করলেন। তিনি ভালো কাজ করে বেড়াতেন এবং ইবলিশের হাতে যারা কষ্ট পেত তাদের সবাইকে সুস্থ করতেন। সাধারণ লোকেরা তাকে ভালোবাসত, কিন্তু জেরুসালেমের ধর্মীয় নেতারা তাকে মেরে ফেলার পরিকল্পনা করতে লাগল এবং ঈসা তা জানতেন। যখন ঈসার বেহেশতে যাবার সময় হয়ে আসল, তখন তিনি জেরুসালেমে যাবার জন্য মন স্থির করলেন। তুমি যদি জানো যে দূরে একটি শহরে একটি দুষ্ট দল নির্যাতন এবং তোমাকে হত্যার পরিকল্পনা করছে, তাহলে কি তুমি সেখানে যেতে? ঈসা তাই করলেন। সেই সময় থেকেই ঈসা তার সাহাবীদের জানাতে লাগলেন যে তাকে জেরুসালেমে যেতে হবে এবং বৃদ্ধ নেতাদের, প্রধান ইমামদের ও আলেমদের হাতে অনেক দুঃখ ভোগ করতে হবে। পরে তাকে হত্যা করা হবে এবং তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে। সাহাবিরা যেই ধরনের রাজার জন্য অপেক্ষা করছিল, এটা সেই ধরনের রাজা ছিল না। একজন ক্রুশবিদ্ধ মসীহ? নিঃসন্দেহে আল্লাহ তার মনোনীত একজনকে এমন যন্ত্রণা ও লজ্জা ভোগ করতে দেবেন না। তাই পিতর ঈসাকে বললেন,
হুজুর, কখনো না, আপনার উপর কখনো এমন হবে না।
ঈসা ফিরে পিতরকে বললেন,
আমার কাছ থেকে দূর হও শয়তান, তুমি আমার পথের বাধা।
যা আল্লাহর তা তুমি ভাবছ না, কিন্তু যা মানুষের তাই ভাবছ। সাহাবিরা একজন মসীহ বাদশাহ চেয়েছিলেন যিনি রোমীয়দের ধ্বংস করবেন এবং জেরুসালেমে একটি নতুন সরকার প্রতিষ্ঠা করবেন। এমনকি যখন তারা ঘুরতেন তখনও সাহাবিরা তর্ক বিতর্ক করতেন কে আল্লাহর রাজ্যে শীর্ষ পদগুলো পাবে। তাই ঈসা তার সাহাবিদের বললেন, তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের সেবাকারী হতে হবে। মনে রেখো, ইবনে আদম সেবা পেতে আসেননি, বরং সেবা করতে এসেছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসেবে তাদের প্রাণের পরিবর্তে নিজের প্রাণ দিতে এসেছেন। মসীহ পৃথিবীতে প্রথমবার আসার সময়ে পৃথিবীর সিংহাসনে রাজনৈতিক সাম্রাজ্য ও শাসন করতে আসেননি, তিনি ইবলিশকে জয় করতে এবং মানুষের দিলকে শাসন করতে এসেছেন। সেই কারণেই ঈসা শিক্ষা দিয়েছেন, আপনাদের মধ্যেই আল্লাহর রাজ্য আছে। কিন্তু বেহেশতি রাজা আমাদের দিলে রাজত্ব করার আগে দুনিয়ার গুনাহের যে ঋণ, তা শোধ হওয়ার এবং মৃত্যুর, পরাজিত হওয়ার দরকার ছিল। এটাই ছিল তার জীবনের উদ্দেশ্য। সমস্ত কিছুই পরিকল্পনা মাফিক চলছিল। মাবুদ জেরুসালেমের কাছে এলে তিনি দুই সাহাবিকে একটি কাজে পাঠালেন। তিনি তাদের বললেন, তোমরা সামনের ওই গ্রামে যাও, সেখানে ঢুকবার সময় দেখতে পাবে একটা গাধার বাচ্চা বাঁধা আছে, ওর উপরে কেউ কখনো চড়েনি, ওটা খুলে এখানে নিয়ে এসো। যদি কেউ জিজ্ঞেস করে কেন ওটা খুলছ, তবে বলো হুজুরের দরকার আছে। সাহাবিরা গিয়ে ঠিক তেমনই দেখল যা ঈসা তাদের বলেছিলেন। তারা যখন সেই বাচ্চাটা খুলছিলেন তখন মালিকেরা তাদের জিজ্ঞাসা করল, তোমরা বাচ্চাটা খুলছ কেন? এবং সাহাবিরা উত্তর দিল, হুজুরের দরকার আছে। তারপর সাহাবিরা সেই গাধার বাচ্চাটা ঈসার কাছে আনলেন এবং তার উপর তাদের গায়ের চাদর পেতে দিলেন। তিনি যখন যাচ্ছিলেন তখন লোকেরা তাদের নিজেদের গায়ের চাদর পথে বিছিয়ে দিতে লাগল। জৈতুন পাহাড় থেকে যে রাস্তাটা নেমে গেছে, ঈসা যখন সেই রাস্তায় আসলেন, তার সাহাবিরা ঈসার যে অলৌকিক কাজ দেখেছিল সেগুলোর জন্য আনন্দে চিৎকার করে আল্লাহর প্রশংসা করতে লাগলে। মাবুদের নামে যে বাদশাহ আসছেন তার প্রশংসা হোক, বেহেশতেই শান্তি, আর সেখানে আল্লাহর মহিমা প্রকাশিত। কিন্তু ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরিসি ঈসাকে বলল, হুজুর, আপনার সাহাবিদের চুপ করতে বলুন। ঈসা তাদের বললেন, আমি আপনাদের বলছি, এরা যদি চুপ করে থাকে তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। কি ভিন্ন ধরনের রাজা! মসীহ বাদশাহ তুরিধ্বনি ও একটি শক্তিশালী সেনাবাহিনী নিয়ে ঝড় তোলেননি, তিনি কোনো বীরত্বপূর্ণ যুদ্ধ ঘোড়াতেও প্রবেশ করেননি, তিনি একটি সাধারণ গাধাতে চড়েছিলেন, একটি শাবক, একটি অব্যবহৃত গাধা, এমন একটি পশু যার পিছনে এবং কাঁধে ক্রুশের মতো একটি স্বতন্ত্র চিহ্ন আছে, আর বিশেষভাবে একমাত্র পশুর বিষয়ে ভবিষ্যৎবাণীর পূর্ণতা যার বিষয়ে সখরীয় ভাববাদী 500 বছর আগে লিখেছিলেন।
হে শিওন কন্যা, খুব আনন্দ করো। দেখো, তোমার বাদশাহ তোমার কাছে আসছেন। তিনি ন্যায়বান ও তার কাছে উদ্ধার আছে। তিনি নম্র, তিনি গাধার উপরে, গাধির বাচ্চার উপরে চড়ে আসছেন।
মসীহ বাদশাহ কেন জেরুসালেমের একটি শক্তিশালী ঘোড়ার উপর যাত্রা করলেন না? কারণ তিনি রোম সাম্রাজ্য থেকে লোকদের রক্ষা করার জন্য আসেননি। তিনি তার লোকদের পাপ থেকে উদ্ধার করতে এসেছিলেন।
পর্ব ১৩, রাজার নম্রতা।
পরের কয়েকদিন ধরে ঈসা বাইতুল মুকাদ্দাসের মধ্যে লোকদের শিক্ষা দিয়েছিলেন, যেখানে বালক হিসেবে তিনি পণ্ডিতদের গভীর প্রশ্ন ও জ্ঞানের উত্তর দিয়ে অবাক করেছিলেন। বাইতুল মুকাদ্দাসের নেতাদের এখন ভিন্ন ধরনের মনোভাব ছিল।
আমরা চাই না এই লোকটা আমাদের উপর রাজত্ব করুক।
সুতরাং তারা ঈসাকে তার নিজের কথার ফাঁদে ফেলবার জন্য প্রশ্ন করল, এই আশা নিয়ে যে সাধারণ লোকেরা তার বিরুদ্ধে যাবে। নিজেদের জন্য সুযোগ দেখে সেই গুপ্তচরেরা ভালো মানুষের ভান করতে লাগল। তারা ঈসাকে এমন কিছু বলানোর চেষ্টা করছিল যা রোম সম্রাটকে জানানো যায়, যাতে তিনি ঈসাকে গ্রেফতার করতে পারেন। তারা বলল,
হুজুর, আমরা জানি যে আপনি যা বলেন ও শিক্ষা দেন তা সঠিক। আপনি সত্যভাবেই আল্লাহর পথের বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন। এখন বলুন তো, মুসার শরীয়ত অনুসারে রোম সম্রাটকে কি খাজনা দেয়া উচিত?
ঈসার উত্তর কি হবে? যদি তিনি বলেন, হ্যাঁ, সম্রাটকে কর দিন, ইহুদি লোকেরা অসন্তুষ্ট হয়ে তাকে দোষারোপ করবে। অন্যদিকে যদি ঈসা বলেন, না, সম্রাটকে কর দিও না, রোম সম্রাট এই কথা শুনে দাঙ্গার জন্য তাকে নিন্দা করবেন। তিনি তাদের চালাকি বুঝতে পেরে বললেন, আমাকে একটা দিনার দেখাও, এর উপরে কার ছবি ও কার নাম আছে। তারা বলল,
রোম সম্রাটের।
তিনি বললেন, ভালো, তাহলে যা সম্রাটের তা সম্রাটকে দাও এবং যা আল্লাহর তা আল্লাহকে দাও। লোকদের সামনে ঈসা যা বলেছিলেন তাতে সেই গোয়েন্দারা তাকে তার কথার ফাঁদে ফেলতে পারল না। তার জবাবে আশ্চর্য হয়ে তারা চুপ হয়ে গেল। বারবার বিভিন্ন ধর্মীয় দলের শিক্ষকরা ঈসাকে ফাঁদে ফেলবার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই তিনি সঠিক হিকমতের সাথে তাদেরকে উত্তর দিয়েছেন। এরপরে আর কেউ তাকে কিছু জিজ্ঞাসা করতেও সাহস করেনি। লজ্জার বিষয় যে প্রধান ইমামদের সঙ্গে ঈসা মসীহের গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ড দেবার জন্য লোকেরা দূরে সরে গিয়েছিল। কি অন্ধত্ব! এই ইমামদের দায়িত্ব ছিল বাইতুল মুকাদ্দাসে কোরবানি করার, কিন্তু তারা জানত না যে মানুষটাকে তারা হত্যা করতে চাইছে তিনিই ওই কোরবানিগুলোর প্রতিচ্ছবি। আল্লাহর গোপন পরিকল্পনা ছিল যেন তা পূর্ণ হয়। এটি ছিল বাৎসরিক কোরবানি উৎসব, যার নাম ছিল উদ্ধার ঈদ। পরবর্তী দিনে হাজার হাজার ভেড়া জবাই করা হবে। যদিও ঈসা জানতেন যে তাকেও পরের দিন হত্যা করা হবে, তবুও তিনি সন্ধ্যায় তার সাহাবিদের সঙ্গে একটি ভোজে সময় কাটালেন। খাবারের সময়ে তিনি রুটি হাতে নিলেন, দোয়া করলেন, ভাঙলেন এবং খাওয়ার জন্য তাদের দিলেন। তিনি একটি পেয়ালা নিলেন। তিনি রুটিকে তার দেহের সাথে তাদেরকে চিন্তা করতে এবং লাল ফলের রসকে তার রক্তের সাথে চিন্তা করতে বললেন, যা গুনাহের ক্ষমার জন্য নতুন চুক্তির আওতায় আনা হবে। মধ্যরাতে তিনি তার সাহাবিদের গেছিমানি নামে এক বাগানে নিয়ে গেলেন। সেখানে যদিও তিনি জানতেন যে তার জন্য ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে, তিনি তার পিতার কাছে মোনাজাত করলেন। তারপর সংকেত পেয়ে ধর্মীয় নেতারা সেখানে সশস্ত্র জনতা নিয়ে আসলেন। ঈসা তাদেরকে বললেন, আমি কি ডাকাত? আপনারা ছোরা ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছেন? প্রত্যেক দিনই আমি বাইতুল মুকাদ্দাসে বসে শিক্ষা দিতাম, আর তখন তো আপনারা আমাকে ধরেননি। কিন্তু এই সব ঘটল যাতে পাক কিতাবে নবীরা যা লিখেছেন তা পূর্ণ হয়। এই পরিস্থিতিতে সাহাবিরা সবাই তখন ঈসাকে ফেলে পালিয়ে গেলেন। ঈসা জনতাকে তাকে বাঁধতে ও মহা ইমামের বাড়িতে নিজেকে নিয়ে যেতে দিলেন, যেখানে ইহুদি শাসকেরা একত্রিত হয়েছিল। অনেক লোক ঈসার বিরুদ্ধে মিথ্যা বলেছিল। তখন মহা ইমাম উঠে দাঁড়িয়ে ঈসাকে বললেন,
তুমি কি কোনো জবাব দেবে না? এরা তোমার বিরুদ্ধে এইসব কি সাক্ষ্য দিচ্ছে?
কিন্তু ঈসা চুপ করে থাকলেন এবং কোনো উত্তর দিলেন না। পুনরায় মহা ইমাম তাকে জিজ্ঞেস করল,
তুমি কি মসীহ ইবনুল্লাহ?
ঈসা বললেন, আমিই সেই। এরপরে আপনারা ইবনে আদমকে সর্বশক্তিমান আল্লাহর ডান পাশে বসে থাকতে এবং মেঘে করে আসতে দেখবেন। তখন মহা ইমাম তার কাপড় ছিঁড়ে ফেলে বললেন,
আমাদের আর কি সাক্ষীর দরকার আছে? আপনারা তো শুনলেনই যে ও কুফরি করল, আপনারা কি মনে করেন?
তারা সবাই ঈসাকে মৃত্যুর শাস্তি পাবার উপযুক্ত বলে স্থির করলেন। তখন কয়েকজন তার গায়ে থুথু দিলেন এবং তার মুখ ঢেকে তাকে ঘুষি মেরে বললেন,
তুই না নবী?
এবং রক্ষীরা তাকে নিয়ে গিয়ে চড় মারতে লাগল। ইহুদি আদালত মৃত্যুদণ্ডের রায় দিল, কিন্তু এটা কার্যকারী করার ক্ষমতা তাদের ছিল না। শুধুমাত্র রোমীয় আদালত এটা করতে পারত। প্রধান ইমামেরা খুব ভোরে বৃদ্ধ নেতাদের, আলেমদের ও মহাসভার সমস্ত লোকদের সঙ্গে নিয়ে মহা ইমামের বাড়ি থেকে জেরুসালেমের রাস্তার মধ্য দিয়ে রোমীয় শাসক পন্তিও পিলাতের বাড়িতে নিয়ে গেল। ধর্মীয় নেতারা চেয়েছিলেন পিলাত যেন ঈসাকে মৃত্যুদণ্ড দেয়। তারা এই বলে ঈসার বিরুদ্ধে নালিশ জানাতে লাগলেন,
আমরা দেখেছি ওই লোকটি সরকারের বিরুদ্ধে আমাদের লোকদের নিয়ে যাচ্ছে। সে সম্রাটকে খাজনা দিতে নিষেধ করে এবং বলে সে নিজেই মসীহ, একজন বাদশাহ।
ঈসাকে জিজ্ঞাসাবাদের পর পিলাত প্রধান ইমামদের ও সমস্ত লোকদের বললেন,
আমি তো এই লোকটির কোনো দোষী দেখতে পাচ্ছি না।
ইহুদি নেতারা বললেন,
এ যদি খারাপ কাজ না করত তবে আমরা তাকে আপনার কাছে আনতাম না।
তখন পিলাত আবার বাড়ির মধ্যে ঢুকলেন এবং ঈসাকে ডেকে বললেন,
তুমি কি ইহুদিদের রাজা? তুমি কি করেছ?
ঈসা বললেন, আমার রাজ্য এই দুনিয়ার নয়। যদি আমার রাজ্য এই দুনিয়ার হতো, তবে আমি যাতে ইহুদি নেতাদের হাতে না পড়ি সেই জন্য আমার লোকেরা যুদ্ধ করত, কিন্তু আমার রাজ্য তো এখানকার নয়। পিলাত ঈসাকে বললেন,
তাহলে তুমি কি বাদশাহ?
ঈসা বললেন, আপনি ঠিকই বলেছেন, আমি রাজা। সত্যের পক্ষে সাক্ষ্য দেবার জন্য আমি জন্মেছি, আর সেজন্যই আমি দুনিয়াতে এসেছি। যে কেউ সত্যের সে আমার কথা শোনে। পিলাত তাকে বললেন,
সত্য কি?
এই কথা বলে তিনি আবার বাইরে ইহুদি নেতাদের কাছে গিয়ে বললেন,
আমি এর কোনো দোষী দেখতে পাচ্ছি না।
কিন্তু জনতা চিৎকার করতে লাগল,
ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও।
পিলাত তৃতীয়বার লোকদের বললেন,
কেন, এই লোকটি কি দোষ করেছে? আমি তো তার কোনো দোষী দেখতে পাচ্ছি না। যাতে তাকে মৃত্যুর শাস্তি দেয়া যায় সেই জন্য তাকে আমি অন্য শাস্তি দেবার পর ছেড়ে দেব।
কিন্তু লোকেরা তাকে ক্রুশের উপর হত্যা করবার জন্য চিৎকার করতে লাগল এবং শেষে তারা চেঁচিয়েই জয়ী হল। পিলাত জানতেন ঈসা নির্দোষ ছিলেন, কিন্তু প্রধান ইমামদের ও জনতার ভয়ে তিনি ঈসাকে মৃত্যুদণ্ড দেবার আদেশ দিলেন। পিলাত ঈসাকে রোমান আইনের চরম শাস্তি দিলেন, নির্মম প্রহারের মাধ্যমে ক্রুশবিদ্ধ করা। দোষীকে চাবুক মারা হতো, যে চাবুকগুলিতে ধারালো ধাতুর টুকরা লাগানো থাকত। 7000 বছর আগে মাবুদ নবী ঈসাইয়াকে লিখতে বলেছিলেন, যারা আমাকে মেরেছে আমি তাদের কাছে আমার পিঠ পেতে দিয়েছি, আর যারা আমার দাড়ি উপড়িয়েছে তাদের কাছে আমার গাল পেতে দিয়েছি। যখন আমাকে অপমান করা ও আমার উপর থুতু ফেলা হয়েছে তখন আমি আমার মুখ ঢেকে রাখিনি। সুসমাচার আমাদেরকে বলে চাবুক মারার পরে কি ঘটনা ঘটেছিল।
দেশাধ্যক্ষের সৈন্যদের মধ্যে কয়েকজন ইসাকে তাদের সদর দফতরে নিয়ে গিয়ে পুরো দলকে ডাকলেন। তারা ইসার কাপড় খুলে ফেলে তাকে একটি বেগুনি পোশাক পরাল। তারা কাঁটালতা দিয়ে একটি তাজ গেঁথে তার মাথায় পরিয়ে দিল আর তার ডান হাতে একটা লাঠি দিল। তারপর তার সামনে হাঁটু পেতে তাকে তামাশা করে বলল,
মারহাবা ইহুদিদের বাদশা।
তখন তারা তার গায়ে থুথু দিল এবং সেই লাঠি দিয়ে তার মাথায় বারবার আঘাত করল। সৈন্যরা জানত না মাথায় কাটার মুকুট পরানোর অর্থ কি, যা তারা ঈসার মাথায় পড়িয়েছিল। কাটা ছিল অভিশাপের অংশ, যা আদমের গুনাহের কারণে এই দুনিয়াতে এসেছিল। পবিত্র গৌরবের রাজা আমাদের গুনাহের অভিশাপ বহন করতে এসেছিলেন। তার সাথে তামাশা করবার পর তারা সেই পোশাক খুলে নিল এবং তার নিজের কাপড় চোপড় পরিয়ে তাকে ক্রুশের উপরে হত্যা করবার জন্য নিয়ে চলল। দুজন অভিযুক্ত অপরাধীকেও ঈসা মসীহের সাথে বের করে আনা হয়েছিল। প্রত্যেককেই মৃত্যুদণ্ড কার্যকর করার স্থানে নিজেকে ক্রুশ বহন করতে হতো। সেই মৃত্যু শোভাযাত্রায় রোমীয় সৈন্যরা উত্তর আফ্রিকার একজনকে জোরপূর্বক ঈসার ক্রুশ বহন করার জন্য বাধ্য করে। তারপর তারা জেরুসালেমের ভিড়ের রাস্তায় শহরের দেয়ালগুলির বাইরে এবং মরিয়া পর্বতের উত্তরের অংশ গলগাথা নামক একটি পাহাড়ের মধ্য দিয়ে গিয়েছিল, যেখানে প্রায় 1900 বছর আগে নবী ইব্রাহিম বলেছিলেন, ছেলে আমার, পোড়ানো কোরবানির জন্য আল্লাহ নিজেই ভেড়ার বাচ্চা জুগিয়ে দেবেন। এটা মেষশাবক মারা যাবার সময় ছিল। ক্রুশে টাঙানো হল সবচেয়ে ভয়ানক রাষ্ট্রীয় পরিকল্পিত মৃত্যুদণ্ড পদ্ধতি। মারাত্মক যন্ত্রণার সাথে লজ্জা যোগ করার জন্য রোমীয় সৈন্যরা দোষী ব্যক্তির হাতে ও পায়ে পেরেক মেরে ক্রুশে বা গাছে টাঙানোর আগে তাকে উলঙ্গ করত। যে জায়গাটাকে মাথার খুলি বলা হতো সেখানে পৌঁছে তারা ঈসাকে ও সেই দুইজন দোষীকে ক্রুশে দিল, একজনকে ঈসার ডান দিকে ও একজনকে বা দিকে। তখন ঈসা বললেন, পিতা এদেরকে মাফ করো, কারণ এরা কি করছে তা জানে না। তারা গুলিবাট করে ঈসার কাপড় চোপড় নিজেদের মধ্যে ভাগ করে নিল। লোকেরা দাঁড়িয়ে দেখছিল এবং ধর্মীয় নেতারা তাকে নিয়ে টিটকারি করছিল। তারা বলল,
সে তো অন্যদের রক্ষা করত, যদি সে আল্লাহর মসীহ তার বাছাই করা বান্দা হয় তবে নিজেকে রক্ষা করুক।
যদি ঈসা নিজেকে রক্ষা করতেন তাহলে তিনি আমাদের রক্ষা করতে পারতেন না। আল্লাহ নবী দাউদকে যা বলেছিলেন তা যে পূর্ণ হয়েছে এ সম্পর্কে জনতার কোনো ধারণাই ছিল না। তারা আমার হাত ও পা বিঁধেছে, লোকেরা আমাকে হা করে দেখছে আর আমার দিকে তাকিয়ে আছে, নিজেদের মধ্যে তারা আমার কাপড় চোপড় ভাগ করেছে, তারা আমার কর্তার জন্য গুলিবাট করেছে, লোকে আমাকে টিটকারি দেয়, তারা তুচ্ছ করে, তাদের মাথা নাড়ায়। মাবুদ তাকে রক্ষা করুন, তাকে উদ্ধার করুন, কারণ তিনি তার প্রতি সন্তুষ্ট।
আল্লাহর নাজাতের পরিকল্পনা পরিপূর্ণভাবেই বাস্তবায়ন হয়েছিল।
এটি সেই একই পর্বতে যেখানে নবী ইব্রাহিম বলেছিলেন, আল্লাহ নিজেই ভেড়ার বাচ্চা জুগিয়ে দেবেন এবং মাবুত যোগানদাতা। আল্লাহ তার নিজের মেষশাবক ঈসাকে প্রদান করেছিলেন। তুমি কি মনে করতে পারো কিভাবে ইব্রাহিমের দোষী পুত্রকে মুক্তির জন্য কোরবানগাহের উপর নির্দোষ ভেড়াকে উৎসর্গ করা হয়েছিল? এখন আল্লাহর গুনাহীন পুত্রকে আদমের দোষী বংশধরদের মুক্তির জন্য কাঠের ক্রুশের উপর কোরবানি করা হচ্ছে। আল্লাহ ইব্রাহিমের পুত্রকে রক্ষা করেছিলেন কিন্তু তিনি নিজের পুত্রকে পর্যন্ত রেহাই দিলেন না, কিন্তু আমাদের সকলের জন্য তাকে মৃত্যুর হাতে তুলে দিলেন। আল্লাহ মানুষকে এত মহব্বত করলেন, তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর ঈমান আনে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তোমার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া শূন্য জীবন থেকে তোমাকে রক্ষা করতে আল্লাহ মূল্য দিলেন, আর তিনি যা দিয়ে মূল্য দিলেন তা সোনা বা রূপা ছিল না। তিনি তোমাকে নির্দোষ ও নিখুঁত মেষশাবক ঈসা মসীহের অমূল্য রক্ত দিয়ে মুক্ত করেছেন। এটা প্রকাশ করে যে তুমি আল্লাহর কাছে কত মূল্যবান।
পর্ব ১৪ রাজার কোরবানি এবং বিজয়।
আল্লাহর উদ্ধারের পরিকল্পনা পরিপূর্ণ করার জন্য মাবুদ ইসা গুনাহের কারণে আসা লজ্জা অনুভব করলেন। তিনি আমাদের জায়গায় অভিশপ্ত হলেন। তিনি আমাদের প্রাপ্য শাস্তি নিজে বহন করলেন। যেদিন আদম আল্লাহর নিয়ম ভঙ্গ করেছেন, তখনই আল্লাহ প্রকাশ করেন যে একদিন মসীহ সর্পের মাথা চূর্ণ করবেন। আল্লাহ শয়তানকে বলেছিলেন, সে তোমার মাথা পিষে দেবে আর তুমি তার পায়ের গোড়ালিতে ছোবল মারবে। শয়তান সম্বন্ধে পুরনো রহস্যে ঘেরা ভাববাণী পায়ের গোড়ালিতে ছোবল মারবে হল আল্লাহর মেষশাবক যে ক্রুশের উপর লজ্জা ও ব্যথা বহন করবেন তার ভাববাণী, কারণ আমাদের গুনাহের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে। যারা ঈসাকে ক্রুশে দিল তারা আল্লাহর গোপন পরিকল্পনা সম্পর্কে জানত না, তাই যুগের নেতাদের মধ্যে কেউ তা বোঝেনি। যদি তা বুঝত তাহলে সেই মহিমাপূর্ণ প্রভুকে ক্রুশের উপর হত্যা করত না। যারা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে তাদের কাছে মসীহের সেই ক্রুশীয় মৃত্যুর কথা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমরা যারা নাজাতের পথে এগিয়ে যাচ্ছি আমাদের কাছে তা আল্লাহর শক্তি। ঈসাকে দুইজন দোষী লোকের মাঝখানে ক্রুশে টাঙানো হয়েছিল। তাদের মধ্যে একজন তাকে টিটকারি দিয়ে বলল,
তুমি নাকি মসীহ, তাহলে নিজেকে ও আমাদের রক্ষা করো।
কিন্তু অন্য দোষী লোকটি তাকে বকুনি দিয়ে বলল,
তুমি কি আল্লাহকেও ভয় করো না? তুমি তো একই রকম শাস্তি পাচ্ছ, আমরা উচিত শাস্তি পাচ্ছি, আমাদের যা পাওনা আমরা তাই পাচ্ছি, কিন্তু এই লোকটি তো কোনো দোষ করেনি।
তারপর সে বলল, ঈসা, আপনি যখন রাজত্ব করতে ফিরে আসবেন তখন আমার কথা মনে করবেন। জবাবে ঈসা তাকে বললেন,
আমি তোমাকে সত্যি বলছি, তুমি আজকেই আমার সঙ্গে জান্নাতুল ফেরদৌসে উপস্থিত হবে।
প্রথম দস্যুটি শুধুমাত্র দৈহিক কষ্ট থেকে মুক্ত হতে চেয়েছিল। সে চিন্তা করেনি যে তার স্থানে একজন রক্ষাকর্তার প্রয়োজন রয়েছে। দ্বিতীয় দোষী ব্যক্তিটিও ঈসাকে টিটকারি দিল, কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার হৃদয় পরিবর্তিত হল। সে চাইল যেন প্রভু তাকে শয়তানের রাজত্ব থেকে উদ্ধার করেন। সে আল্লাহর রাজ্যের লোক হতে চাইল, যদি বাদশাহ তাকে চান। সন্দেহহীনভাবে ঈসা উত্তর দিলেন,
আজকেই আমার সঙ্গে জান্নাতুল ফেরদৌসে উপস্থিত হবে। ওই দিন সন্ধ্যায় দোষী লোক দুজন মারা গেল, একজন দোজখে গিয়েছিল, অন্যজন জান্নাতে গিয়েছিল। কি বিষয় এই পার্থক্য তৈরি করেছিল? একজন রক্ষাকারী বাদশার উপরে ঈমান রাখেনি, কিন্তু অন্যজন রেখেছে।
তখন বেলা প্রায় দুপুর, ইতোমধ্যে তিন ঘন্টা হয়ে গেল ঈসা ক্রুশের উপরে আছেন। কালো মেঘে ছেয়ে গেল, দিন রাতে পরিণত হল, ভীত জনতা বিচ্ছিন্ন হয়ে গেল, এক অস্বাভাবিক নিস্তব্ধতায় পাহাড় ঢেকে গেল। তিন ঘন্টা পর ঈসা জোরে চিৎকার করে বললেন,
আল্লাহ আমার, আল্লাহ আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছ?
ক্রুশের কোরবানগাহের উপরে আল্লাহর অনন্তকালীন পুত্র বেহেস্তি আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়াবহতা অনুভব করল। এই অন্ধকারের সময়ের মধ্যে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ নিলেন এবং তার পাক পুত্রের উপরে রাখলেন। ঈসা চূড়ান্ত গুনার কোরবানি হলেন।
অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত গুনাহ ঈসার উপরে দেওয়া হয়েছিল।
বেহেস্তি আল্লাহ অন্যদিকে ফিরে তাকালেন, কারণ তার দৃষ্টি এত খাঁটি যে খারাপের দিকে তাকাতে পারেন না। দীর্ঘ তিন ঘন্টার জন্য গুনাহের বিরুদ্ধে আল্লাহর ক্রোধ তার নিজের পুরানো কোরবানির উপরে ঢেলে দিলেন। ঠিক যেভাবে একটি ভেড়া কোরবানগাহে কোরবানি হয়, সেভাবেই আল্লাহর মেষশাবককে বেহেস্ত ও দুনিয়ার এবং আল্লাহ ও মানুষের মধ্যে ক্রুশে রাখা হয়েছিল। অসীম একজন যথাসময়ে আমাদের জন্য নরক যন্ত্রণা ভোগ করলেন, যাতে আমাদের অনন্তকালে তা ভোগ না করতে হয়। তারপর এটি শেষ হলো। এটি জানা দরকার যে তিনি গোনাগারদের শাস্তি গ্রহণ করেছেন যা তাদের প্রাপ্য ছিল এবং তিনি পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী পূর্ণ করেছেন। ঈসা বললেন,
শেষ শেষ হয়েছে।
তারপর তিনি মাথা নিচু করে তার রূহ সমর্পণ করলেন। তখন বাইতুল মুকাদ্দাসের পর্দাটা উপর থেকে নিচ পর্যন্ত চিরে দুভাগ হয়ে গেল আর ভূমিকম্প হল ও বড় বড় পাথর ফেটে গেল। শত শত বছর ধরে মেষশাবক হত হয়েছে এবং বেদিতে পোড়ানো হয়েছে। যখন ঈসা মৃত্যুবরণ করলেন আল্লাহ তখন সেই পর্দাটি খুলে দিলেন যেখানে প্রতি বছর গুনাহকে ঢাকার জন্য রক্ত ছিটিয়ে দেয়া হতো। পর্দা ছিঁড়ে দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ ঘোষণা করলেন,
শেষ হয়েছে,
গুনাহের ঋণ সম্পূর্ণভাবে পরিশোধ হল। আমাদের মেষশাবক বিশ্বের গুনাহের জন্য তার পাক রক্ত দান করেছেন।
আমি আর গুনাহের জন্য কোনো পশুর রক্ত গ্রহণ করব না। আমার প্রিয় পুত্র সর্বশেষ কোরবানি। যত লোক তার উপরে ঈমান আনবে তাদের জন্য বেহেস্তের দরজা খোলা।
700 বছর পূর্বে নবী ঈসাইয়া লিখেছেন, আমাদের গুনাহের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আমরা সবাই ভেড়ার মতো বিপথে গিয়েছি। আমরা আল্লাহর পথ অনুসরণ না করে নিজেদের পথে ফিরেছি। মাবুদ আমাদের সকলের অন্যায় তার উপরে চাপিয়েছিলেন।
শেষ হয়েছে।
নাসারতীয় ঈসা মারা গেছেন। শুধুমাত্র নিশ্চিত হবার জন্য একজন সৈন্য বর্ষা দিয়ে তার বুকের বাঁ পাশে আঘাত করল, তাতে রক্ত আর জল বের হয়ে আসল। সাহাবিদের সকল আশাও মারা গিয়েছিল। তারা চিন্তা করেছিল যে রোমিওদেরকে ধ্বংস করে তিনি দুনিয়াতে তার রাজ্য প্রতিষ্ঠা করবেন, কিন্তু তিনি যে তিন দিন পরে উঠবেন সেই ওয়াদার বিষয়টা তারা বুঝতে পারেনি। যারা ক্রুশে বিদ্ধ হয়ে মারা যায় তাদের লাশ সাধারণত শহরের বাইরে বা একটি আবর্জনায় দাফন করা হয়, কিন্তু ঈসার লাশের সাথে এমন করা হয়নি।
700 বছর পূর্বে নবী ঈসাইয়া লিখেছেন, দুষ্টুদের সাথে তাকে দাফন করা হয়েছিল আর মৃত্যুর দ্বারা তিনি ধনীর সঙ্গী হয়েছিলেন।
আল্লাহর পরিকল্পনা ছিল তার পুত্র একটি সম্মানের গুহাতে দাফন হবে। সন্ধ্যা হলে পর আরিমাথিয়ার গ্রামের ইউসুফ নামের একজন ধনী লোক সেখানে আসলেন। উনি ঈসার উম্মত হয়েছিলেন। পিলাতের কাছে গিয়ে তিনি ঈসার লাশটা চাইলেন। তখন পিলাত তাকে সেই লাশটা দিতে হুকুম দিলেন। ঈসার মৃত্যুর পূর্বে আরিমাথিয়ার ইউসুফ এবং তার বন্ধু নিকোদিম ছিলেন ঈসা মসীহের গোপন অনুসারী। তারা ধর্মীয় নেতাদের ভয়ে ভীত ছিলেন, কিন্তু ঈসাকে ক্রুশে দুঃখ ভোগ করতে দেখার পর তারা আর কোনো ভয় পেলেন না। তাই তারা ঈসার দেহ নিয়ে গোসল করালেন এবং একটি পরিষ্কার সুতির কাপড়ে 35 কেজি গন্ধরস দিয়ে জড়ালেন। এই একই ধরনের দামি সুগন্ধি পণ্ডিতেরা শিশু ঈসাকে দিয়েছিলেন। পরে তারা দেহটাকে ইউসুফের নিজের জন্য কাটা নতুন কবরে তাকে দাফন করলেন। পরে সেই কবরের মুখে বড় একটা পাথর গড়িয়ে দিয়ে তারা বাড়ি ফিরে গেলেন। এটা ছিল একটা রাজকীয় দাফন যা একজন বাদশার জন্য করা হতো। পরের দিন সকালে ধর্মীয় নেতারা পিলাতের কাছে জমায়েত হয়ে বললেন,
হুজুর, আমাদের মনে পড়েছে, সেই ঠকটা বেঁচে থাকতে বলেছিল আমি 3 দিন পরে বেঁচে উঠব, সেজন্য হুকুম দিন যেন 3 দিন পর্যন্ত কবরটা পাহারা দেয়া হয়, না হলে তার সাহাবীরা হয়তো এসে লাশটা চুরি করে নিয়ে লোকদের বলবে তিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছেন, তাহলে প্রথম ছলনার চেয়ে শেষ ছলনাটা আরো খারাপ হবে।
তখন পিলা তাদের বললেন, পাহারাদারদের নিয়ে গিয়ে আপনারা যেভাবে পারেন সেভাবে পাহারা দেবার ব্যবস্থা করুন। তখন তারা গিয়ে পাথরের উপরে সিলমোহর করলেন এবং পাহারাদারদের সেখানে রেখে কবরটা কড়াকড়ি পাহারা দেবার ব্যবস্থা করলেন। এদিকে কবরের ভিতরে ঈসার দেহে কি ঘটছিল? কিছুই না।
যেদিন আদম পাপ করেছিল সেই দিন থেকে মৃত্যু মানব পরিবারে নিষ্ঠুরভাবে রাজত্ব করছে। যদি ঈসা পাপ করতেন তাহলে মৃত্যুর মাধ্যমে তার দেহ ক্ষয় হতো এবং ধীরে ধীরে ধূলিকণায় পরিণত হতো। কিন্তু 1000 বছর আগে নবী দাউদ লিখেছেন, তুমি নষ্ট হতে দেবে না তোমার ভক্তের শরীরকে। যে কোনো দিন গুনাহ করেনি তার উপর মৃত্যু এবং কবরের কোনো শক্তি নেই। ঈসাকে দাফন করার 3 দিন পর কিছু মহিলা কবরের কাছে আসলো ঈসার প্রতি তাদের সম্মান দেখানোর জন্য। হঠাৎ একটি বড় ভূমিকম্প হল। বেহেশত থেকে একজন ফেরেশতা আসলেন, কবরের পাথর একদিকে ধাক্কা দিয়ে তাতে বসলেন। সৈন্যরা অজ্ঞান হয়ে পড়ল, কিন্তু ফেরেশতা স্ত্রী লোকদের বললেন,
ভয় করো না, কারণ আমি জানি যাকে ক্রুশের উপর হত্যা করা হয়েছিল তোমরা সেই ঈসাকেই খুঁজছ। তিনি এখানে নেই, তিনি যেমন বলেছিলেন তেমন ভাবেই জীবিত হয়ে উঠেছেন। এসো, তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটা দেখো এবং এখন তোমরা তাড়াতাড়ি গিয়ে তার সাহাবীদের বলো তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন।
তারা ভয় পেয়েছিলেন, কিন্তু তবুও খুব আনন্দের সাথে তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন এবং ঈসার সাহাবীদের এই খবর দেবার জন্য তাদের খুঁজতে লাগলেন। এমন সময় ঈসা হঠাৎ সেই স্ত্রীলোকদের সামনে এসে বললেন, তোমাদের শান্তি হোক। তখন স্ত্রী লোকেরা তার কাছে গিয়ে পা ধরে তাকে সেজদা করলেন। এদিকে সৈন্যরা শহরে এসে ধর্মীয় নেতাদেরকে যা ঘটেছে সে বিষয়ে বললেন। তাই নেতারা সৈন্যদের ঘুষ দিয়ে তাদের বলতে বললেন যে, তোমরা বলো আমরা রাতে যখন ঘুমাচ্ছিলাম তখন তার সাহাবীরা এসে তাকে চুরি করে নিয়ে গেছে। কিন্তু তাদের মিথ্যা সত্যের কাছে চাপা থাকেনি, কবর শূন্য ছিল। ঈসার মৃত্যুর মধ্য দিয়ে তিনি আমাদের সমস্ত গুনাহের ঋণ পরিশোধ করেন। কবরে যাওয়ার মাধ্যমে ঈসা মৃত্যু ও ক্ষয়ের গহ্বরে নামলেন। পুনরুত্থানের মাধ্যমে ঈসা মৃত্যুকে পরাজিত করলেন এবং এখন বলেন,
ভয় করো না, আমি প্রথম এবং আমি শেষ, আমি চিরজীবন্ত, আমি মরেছিলাম আর দেখো এখন আমি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছি। আমার কাছে মৃত্যু ও কবরের চাবি।
যারা এই সুখবর বিশ্বাস করে, মৃত্যু হল সেই দরজা যা সেই বাদশার উপস্থিতিতে খোলা হয় যিনি বলেন, কারণ আমি জীবিত আছি বলে তোমরাও জীবিত থাকবে।
পর্ব 15, রাজার সুখবর এবং গৌরব।
যেদিন তিনি পুনরুত্থিত হন সেদিন ঈসা তার অনেক সাহাবীদের দেখা দিলেন, প্রথমে স্ত্রী লোকদের, তারপর পিতর এবং পরবর্তীতে 2 জন পথযাত্রীকে। সেই দিনেই 2 জন সাহাবী উম্মায়ু নামে একটা গ্রামে যাচ্ছিলেন। গ্রামটা জেরুজালেম থেকে প্রায় 7 মাইল দূরে ছিল। সেই সময় ঈসা নিজেই সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে হাঁটতে শুরু করলেন। তাদের চোখ যেন বন্ধ হয়ে গিয়েছিল, তাই তারা ঈসাকে চিনতে পারলেন না। তখন ঈসা তাদের বললেন, আপনারা কি কথা বলতে বলতে যাচ্ছেন? সেই 2 জন উম্মত ম্লান মুখে দাঁড়িয়ে রইলেন। তখন ক্লিওপা নামে তাদের মধ্যে একজন ঈসাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জেরুজালেমের একমাত্র লোক যিনি জানেন না এই কয়দিন সেখানে কি কি ঘটেছে? ঈসা তাদের বললেন, কি কি ঘটেছে? সেই ভ্রমণকারীরা বললেন কিভাবে তারা নাসারতী ও ঈসার উপরে আশা করেছিল যে তিনি তাদের শত্রুদের জয় করে মসীহ হবেন, কিন্তু তাকে ক্রুশে দেয়া হল এবং এখন তার কবরও শূন্য, এর কোনো অর্থই হয় না। তখন ঈসা তাদের বললেন, আপনারা কিছুই বোঝেন না, আপনাদের মন এমন অসার যে নবীরা যা বলেছেন তা আপনারা বিশ্বাস করেন না। এই সমস্ত কষ্ট ভোগ করে কি মসীহের মহিমা লাভ করার কথা ছিল না? এরপর তিনি মুসার এবং সমস্ত নবীদের কিতাব থেকে শুরু করে গোটা পাক কিতাবের মধ্য দিয়ে নিজের বিষয়ে যা যা লেখা আছে তা সবই তাদেরকে বুঝিয়ে বললেন।
তারা তখন ইম্মায়ু গ্রামের কাছাকাছি চলে এলো এবং তাদের যাত্রা সেখানেই শেষ হল। ঈসা আরো দূরে যাবার ভাব দেখালেন, কিন্তু তারা তাকে সাধাসাধি করে বলল, এখন বেলা গেছে, সন্ধ্যা হয়েছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এতে তিনি তাদের সাথে থাকার জন্য ঘরে ঢুকলেন। যখন তিনি তাদের সঙ্গে খেতে বসলেন, তখন রুটি নিয়ে আল্লাহকে শুকরিয়া জানালেন এবং তার টুকরো করে তাদের দিলেন। তখন তাদের চোখ খুলে গেল আর তারা ঈসাকে চিনতে পারলেন, কিন্তু তারা সঙ্গে সঙ্গে তাকে আর দেখতে পেল না। তখন তারা একে অন্যকে বললেন, রাস্তায় যখন তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং পাক কিতাব বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের অন্তর কি জ্বলে জ্বলে উঠছিল না? তখনই সেই দুজন উঠে জেরুজালেমে গেলেন আর সাহাবীদের বললেন, হযরত ঈসা সত্যিই জীবিত হয়েছেন, তিনি সেই উদ্ধারকর্তা যার বিষয়ে পাক কিতাবে লেখা আছে, তিনিই সেই কোরবানির মেষ। অবশেষে নবীদের কথার অর্থ প্রকাশ পেল, আসল অর্থ। এটা ছিল রবিবার বিকাল। সাহাবীরা দরজা বন্ধ করে একসাথে একটা ঘরের মধ্যে ছিল। হঠাৎ ঈসা সেই ঘরে তাদের মাঝখানে দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি হোক। এই কথা বলে তিনি তার দুই হাত ও পাঁজরের দিকটা তার সাহাবীদের দেখালেন। ঈসাকে দেখতে পেয়ে সাহাবীরা খুব আনন্দিত হলেন। ঈসা যখন এসেছিলেন, তখন থোমা নামে সেই ১২ জন সাহাবীদের মধ্যে একজন তাদের সাথে ছিলেন না। অন্য সাহাবীরা পরে থোমাকে বললেন, আমরা হুজুরকে দেখেছি। কিন্তু থোমা তাদের বললেন, আমি তার দু হাতে যদি পেরেকের চিহ্ন না দেখি, সেই চিহ্নের মধ্যে আঙ্গুল না দেই এবং তার পাজরে হাত না দেই, তবে কোনো মতেই আমি বিশ্বাস করব না। এক সপ্তাহ পরে সাহাবীরা আবার ঘরের মধ্যে মিলিত হলেন আর থোমাও তাদের সঙ্গে ছিলেন। যদিও সমস্ত দরজা বন্ধ ছিল, তবু ঈসা এসে তাদের মাঝখানে দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি হোক। পরে তিনি থোমাকে বললেন, তোমার আঙুল এখানে দিয়ে আমার হাত দুখানা দেখো এবং তোমার হাত বাড়িয়ে আমার পাজরে রাখো। অবিশ্বাস করো না, বরং বিশ্বাস করো। তখন থোমা বললেন,
প্রভু আমার, আল্লাহ আমার।
ঈসা তাকে বললেন, থোমা, তুমি কি আমাকে দেখেছ বলে ইমান এনেছ? যারা না দেখে ইমান আনে তারা ধন্য। পরবর্তী ৪০ দিন ধরে ঈসা তার সাহাবীদের দেখা দিলেন, তাদের সাথে কথা বললেন আর তারপর তিনি ঊর্ধ্বনীত হলেন। ঈসার পুনরুত্থিত দেহ দেয়াল ভেদ করে যেতে পারে এবং আমাদের চিন্তার গতির মতো স্থানান্তরিত হতে পারে। যদিও তিনিই প্রথম এমন দেহ পেয়েছিলেন, কিন্তু তিনিই শেষ নন। আমরা যেমন সেই মাটির মানুষের মতো হয়েছি, ঠিক তেমনি সেই বেহেশতের মানুষের মতো হব। একজন মানুষের মধ্য দিয়ে মৃত্যু এসেছে বলে মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠাও একজন মানুষের মধ্য দিয়েই এসেছে। আদমের সঙ্গে যুক্ত আছে বলে যেমন সমস্ত মানুষই মারা যায়, তেমনি মসিহের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সবাইকে জীবিত করা হবে। তুমি কি বুঝতে পেরেছ যে তুমি একজন অসহায় গুণাগার যার আল্লাহর রাজ্যে বাস করার কোনো অধিকার নেই? তুমি কি বিশ্বাস করো ঈসা আল মসিহ তোমার পরিবর্তে মৃত্যুবরণ করেছেন তোমার গুনাহের জন্য এবং মৃত্যুকে পরাজিত করে পুনরুত্থিত হয়েছেন? যদি তাই হয়, তাহলে আল্লাহ বলেন, তুমি আর আদমের মতো নও, কিন্তু আল্লাহ তোমাকে ঈসাতে ধার্মিক হিসেবে দেখেন। একদিন তুমিও ঈসার মতো একটি রূপান্তরিত দেহ পাবে, তবে পেরেকের দাগ ছাড়াই। আদমের রাজত্ব শয়তানের কাছে হারিয়ে গিয়েছিল, ঈসা তা ফিরিয়ে নিলেন শয়তান ও ভূতদের উপর কর্তৃত্বের দ্বারা, বাতাস ও তরঙ্গের দ্বারা, অসুস্থতা ও ক্ষুধা, গুনাহ ও মৃত্যু। ঈসা দেখিয়েছেন যে সব কিছুর উপরেই তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। এমনকি যখন ধর্মীয় নেতারা এবং সৈন্যরা তাকে ক্রুশে দিল, তিনি তাদেরকে তা করতে দিলেন। যে কারণে আব্বার বাড়িতে ফিরে যাবার আগে ঈসা মসিহ তার সাহাবীদের বললেন, বেহেশতের ও দুনিয়ার সমস্ত ক্ষমতা আমাকে দেয়া হয়েছে, এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার উম্মত করো, পিতা পুত্র ও পাকরুহের নামে তাদের তরিকাবন্দি দাও এবং আমি তোমাদের যে হুকুম দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ঈসা তার সাহাবীদের বললেন,
একটা হুকুম আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা একে অন্যকে মহব্বত করো। আমি যেমন তোমাদের মহব্বত করেছি, তেমনি তোমরাও একে অন্যকে মহব্বত করো। যদি তোমরা একে অন্যকে মহব্বত করো, তবে সবাই বুঝতে পারবে তোমরা আমার সাহাবি। তার পুনরুত্থানের 40 দিন পরে ঈসা তার সাহাবিদের সাথে জেরুজালেমের বাইরে জৈতুন পাহাড়ে মিলিত হলেন। সাহাবিরা তার কাছে জানতে চাইলেন তিনি আবার কবে ফিরে আসবেন। ঈসা তাদের বললেন যে দিন বা সময় পিতা নিজের অধিকারের মধ্যে রেখেছেন তা তোমাদের জানতে দেয়া হয়নি, তবে পাক রূহ তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে, আর জেরুজালেমে, এহুদিয়া এবং দুনিয়ার শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে।
এই কথা বলার পরে সাহাবিদের চোখের সামনে ঈসাকে তুলে নেওয়া হল এবং তিনি একটা মেঘের আড়ালে চলে গেলেন। সাহাবিরা একদৃষ্টে আসমানের দিকে তাকিয়েছিলেন। এমন সময় সাদা কাপড় পরা দুজন লোক সাহাবিদের পাশে দাঁড়ালেন। তারা সাহাবিদের বললেন, গালিলের লোকেরা, এখানে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে রয়েছ কেন? যাকে তোমাদের কাছ থেকে তুলে নেওয়া হল, সেই ঈসাকে যেভাবে তোমরা বেহেশতে যেতে দেখলে সেইভাবেই তিনি ফিরে আসবেন। তখন সাহাবিরা জেরুজালেমে ফিরে আসলেন। অন্যদিকে বেহেশতে একটি রাজাকে গৌরব ও মহিমার মুকুট দেওয়ার সময়।
জাকজমকের বিষয়ে কল্পনা করো, রং, সঙ্গীত, উত্তেজনা, কোটি কোটি ফেরেশতারা নিজেদের মধ্যে কথা বলছেন। বাদশা তার বাড়িতে আসছেন, কিন্তু তাকে ভিন্ন রকম দেখা যাবে। যিনি আল্লাহর সুরতে মানুষ তৈরি করলেন, তিনি চিরকাল মানুষের সুরত বহন করবেন। পবিত্র সেই শহরে নীরবতা নেমে এল। হঠাৎ নীরবতা ভেঙে ঘোষণা সহ একটি রাজকীয় সঙ্গীত শোনা গেল।
হে শহরের দরজা, তোমাদের মাথা আরো উপরে তোলো। হে পুরনো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক, গৌরবের বাদশা ভেতরে ঢুকবেন।
এই গৌরবের রাজা কে? তিনি মাবুদ যিনি শক্তিশালী ও মহান, সেই মাবুদ যিনি যুদ্ধে মহান। কে এই গৌরবের রাজা? আল্লাহ রাব্বুল আলামিনই গৌরবের বাদশা। দরজাগুলোর পাল্লা খোলা হলে বজ্রপাতের মতো বেহেশতি হাততালি শোনা গেল। বিজয়ীর আশার কারণে সেই মেষশাবক, যুদ্ধে মহান মনুষ্য পুত্র ঈসা।
শুক্রিয়া জানানো হাজারো জনতার মধ্য দিয়ে তিনি হেঁটে তার পিতার সিংহাসনের সামনে যান। ঘুরে তিনি আদমের মুক্তির দৌড়ের দিকে তাকান এবং বসে পড়েন। কাজ শেষ। পরে বেহেশতের নাগরিকেরা তাদের রাজার জন্য এই নতুন কাওয়ালিটি গাইছিলেন।
তুমি যোগ্য, কারণ তোমাকে মেরে ফেলা হয়েছিল। তুমি তোমার রক্ত দিয়ে প্রত্যেক বংশ, ভাষা, দেশ ও জাতির মধ্য থেকে আল্লাহর জন্য লোকদের কিনেছ।
তারপর ফেরেশতাগণ সিংহাসনকে ঘিরে বললেন,
যে মেষশাবককে মেরে ফেলা হয়েছিল তিনিই সম্মান ও গৌরব ও প্রশংসা পাবার যোগ্য।
পৃথিবীতে এখনো আদমের বংশের অধিকাংশ শয়তানের বিদ্রোহী রাজত্বে পাপ ও মৃত্যুতে বন্দী, কিন্তু স্বাধীনতা আছে। তার মৃত্যু, কবর এবং পুনরুত্থানে ঈসা মসীহ সমগ্র যুদ্ধে জিতেছেন। যত লোক তাকে বিশ্বাস করে, তিনি বলেছেন, তোমাদের মন যেন আর অস্থির না হয়, আমার উপর বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে, যেখানে সবকিছু প্রস্তুত আছে। আমি আবার ফিরে আসব এবং তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না।
একদিন যখন পৃথিবী তার তুচ্ছ বিষয় এবং মিথ্যা ধর্ম নিয়ে ব্যস্ত থাকবে, মহিমান্বিত বাদশাহ পৃথিবীতে ফিরে আসবেন, কিন্তু গাধার পিঠে নয়, ঠাট্টা বিদ্রুপ এবং কাটাওয়ালা কোনো মুকুট পরেও নয়। পুনরুত্থিত বাদশাহ ইয়োহন্নাকে ভবিষ্যৎ সম্পর্কে দেখালেন। আমি দেখলাম বেহেস্ত খোলা, আর আমার সামনে একটা সাদা ঘোড়া রয়েছে। তার নাম বিশ্বস্ত ও সত্য। তিনি ন্যায়ভাবে বিচার ও যুদ্ধ করেন। তার চোখ জ্বলন্ত আগুনের মতো, আর তার মাথায় অনেক তাজ ছিল। তার নাম হল আল্লাহর কালাম। বেহেস্তের সৈন্যদল সাদা পরিষ্কার মসিনার কাপড় পরে সাদা ঘোড়ায় চড়ে তার পিছনে পিছনে যাচ্ছিল। তার পোশাকে ও রানে এই নাম লেখা আছে, বাদশাদের বাদশাহ, প্রভুদের প্রভু। বাদশাহ ফিরে এলে বেহেস্ত থেকে একটা স্বর আসবে,
দুনিয়ার রাজ্য এখন আমাদের বাদশাহ মাহমুদের এবং তার মসিহের, তিনি চিরকাল ধরে রাজত্ব করবেন।
বাদশার শত্রুরা তার সামনে গলে যাবে, তিনি শয়তানকে বাঁধবেন এবং ধার্মিকতার শাসক কেমন হয় তা ক্লান্তিকর জগৎকে দেখাবেন। এটা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময়। মাবুদি হবেন গোটা দুনিয়ার বাদশাহ। সেই দিন লোকে আল্লাহকে একমাত্র মাবুদ হিসাবে স্বীকার করবে, কেবল তারই নামে ইবাদত করবে। শেষ বিচারের দিনে মাবুদ ঈসা বিচার করবেন। তার সিংহাসন ও সিংহাসনের চাকাগুলো যেন আগুনে জ্বলছিল এবং তার সামনে থেকে একটা আগুনের নদী বের হয়ে বয়ে যাচ্ছিল। হাজার হাজার লোক তার সেবা করছিল, লক্ষ লক্ষ লোক তার সামনে দাঁড়িয়েছিল। তখন বিচার শুরু হল এবং বইগুলো খোলা হল। ইবলিশকে এবং তার রাজ্যকে জ্বলন্ত গন্ধকের হ্রদে ফেলে দেওয়া হল। শেষে সাপের মাথা চিরকালের জন্য চূর্ণ করা হবে। যারা আলোর রাজ্যের অধিবাসী তাদের জন্য আল্লাহ তৈরি করবেন একটা নতুন আসমান ও নতুন একটা জমিন। তারা তারই বান্দা হবে এবং তিনি নিজেই মানুষের সঙ্গে থাকবেন এবং তাদের আল্লাহ হবেন। তিনি তাদের চোখের পানি মুছে দেবেন, মৃত্যু আর হবে না, দুঃখ কান্না ও ব্যথা আর থাকবে না। শেষে যারা তার বাদশাকে মহব্বত করে তারা সব সময় এটা স্মরণ করুক,
তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন বেহেস্তে তেমনি দুনিয়াতেও পূর্ণ হোক।
এটা কি তোমার মোনাজাত? তুমি কি গৌরবের রাজার সামনে সেজদা করছো? তিনি কি তোমার রাজা?